এই মুহূর্তে আপনারা যে ঘটনাটি শুনবেন এটি ফাঁসুড়ে ডাকা তো জিনের প্রকোপের শেষ অংশটুকু, যেই ঘটনাটা আমরা শেষ করতে পারিনি। যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার নামটা আমাদের প্রকাশ করতে তিনি নিষেধ করেছিলেন, এবং মনে আছে আপনাদের আমি তার নাম দিয়েছিলাম অ্যানোনিমাস পার্টিসিপেন্ট। তিনি এই সপ্তাহে আপনাদের জন্য এই ঘটনাটির শেষ অংশটুকু লিখে পাঠিয়েছেন, এবং আমি এই মুহূর্তে আপনাদেরকে আমার মতো করে ওই শেষ অংশটুকুই পড়ে শোনাচ্ছি, কিন্তু আমার মতো করে। হাফেজ সাহেবের কাছ থেকে তখন তো আর বেশি কথা জানা যায়নি, কিন্তু যে কবিরাজ ছিল এই কবিরাজের কথাবার্তার কারণে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হতে শুরু করে। পূর্বেই বলেছিলাম যে এই জনগোষ্ঠীর ভিতরে দ্বন্দ্ব শুরু হচ্ছিল কারণ হাফেজ সাহেবের কথা শুনছিল এক পক্ষ, অপর পক্ষ যারা সনাতনী ধর্মাবলম্বী তারা আবার শুনছিল বেশিরভাগ কথা কবিরাজের। এই দুই পক্ষের ভেতরে তখন একরকমের বাদানুবাদ হচ্ছিল। হাফেজ সাহেব কিন্তু বেশি কথা বলতে পারেননি, কিন্তু কবিরাজ বলে যাচ্ছিলেন তারা হচ্ছে মা ভবানীর, মানে কবিরাজের কথা অনুযায়ী তাদের যে মা ভবানী তার শিষ্যেরা বা তার কোন রকমের ডিসাইবল তারা, এবং এই জন্যই তাদের এত বেশি স্ট্রেংথ, এত বেশি শক্তি। তাদের উপরে নাকি তাদের মা ভবানীর শক্তি সম্পূর্ণরূপে নাকি আসর করে, যার বদলতে তারা এই এত ক্লোজ দূরে এসে তারা ডাকাতি করে চলে যায়। কিন্তু এইখানে একটা ব্যাপার কোনো মতে মিলছে না, মিলছে না। কারণটা হচ্ছে কি, ডাকাতি করার জন্য কিন্তু বিশাল এরিয়া রয়েছে, পুরো ভারতবর্ষ রয়েছে, এমনকি চাইলে নেপালের দিকেও চলে যাওয়া সম্ভব। তাহলে শুধু এই অঞ্চলের দিকে বা এই নির্দিষ্ট গ্রামে বা আশপাশের গ্রামগুলোতেই বা কেন হানা দিচ্ছে তারা, এর কোন সদুত্তর কবিরাজ দিতে পারেনি। এবং কবিরাজের এই ভাষ্যটা আবার গ্রামবাসীর এক অংশ মেনে নিতে পারেনি। এক অংশ বলতে গ্রামবাসীরা তো মোটামুটি ভীত এই ঘটনাতে, মানুষও হত্যা হচ্ছে তাই না, তো এই ভীত হওয়ার কারণে ওই গুটি কয়েক যে কজন ব্যক্তি মোটামুটি সাহসী ছিলেন তারাই এই থিওরিকে অ্যাপ্রিসিয়েট আর করেননি। এখন তাদের করণীয় কি, সেইখানেও তারা কিন্তু কেউ একমত হতে পারছিল না, যার কারণে একটা অচল অবস্থা তৈরি হয়, এবং এই অচল অবস্থার ফায়দা তারা নেয়। কারণ জানেন, ফাঁসুড়ে ডাকাতরা গ্রামে আবারও হানা দেয়, ফাঁসুড়ে ডাকাত, এবং একই রাতে দুই গ্রামে তিন গেরস্থ ঘরে তারা হানা দেয়। মনে আছে একজন এনটিটি এক মেয়ের উপরে ভর করত, সে এনটিটি বলেছিল যে আরো সাত জান নিয়ে যাবে, সেই হিসেবে ততক্ষণে কিন্তু চারজনের মৃত্যু হয়ে গেছে। কারণ এই যে আজ রাতে দুই গ্রামে তিন জায়গায় যে ডাকাতি করল ফাঁসুড়ে ডাকাতরা, তারা কিন্তু তিন জায়গাতে তিনজনকে খুন করেছে। এইবার বয়োজ্যেষ্ঠ হিসেবেই খুন হয়েছিল, কিন্তু কিন্তু এই বয়োজ্যেষ্ঠ হিসেবের ভিতরে এমন একজন ছিল যার বয়স মাত্র ছিল 28 বছর। অর্থাৎ ওই ঘরে ওই দিন সর্বোচ্চ বয়স যদি কারোর থেকে থাকে তাহলে সে 28 বছর বয়সী এক মেয়ের লাশ। সেই মেয়ে তার তিন সন্তান নিয়ে সেদিন সেই বাড়িতে ছিল সে, এবং সেই বাড়িতে হানা পড়ে। তিন সন্তানের সামনে তাদের মাকে গলায় গামছা পেঁচিয়ে তারা মেরে ফেলে। ওই তিন শয়তান শুধুমাত্র এই মানুষগুলোকে, যে মানুষগুলোকে তারা দেখেছিল তাদেরকে ভূতই বলেছিল, ভূত। ওরা ছোট মানুষ, ওরা আর বুঝবে কিভাবে? ওরা শুধু দেখেছে ওদের মাকে ওরা দুইজন ধরেছে, আর দুইজন ওদের মার গলার মধ্যে কি জানি লাগিয়েছে, এরপর ওদের মা পড়ে গেছে। ওরা শুধু এইটুকুই জানে। এরপরে যতই ডাকে মা সাড়া দেয় না, মায়ের চোখ খোলা, মুখ খোলা, কিন্তু মা সাড়া দেয় না। বাচ্চাদের কথাই এতটুকুই। এই ঘটনাটা যখন ঘটে, এই 28 বছর বয়সে এক নারীর যখন লাশ পাওয়া যায়, অনেক সময় হয় কি যে যখন প্রবীণ মানুষদের মৃত্যু হয় সবার অত বেশি মানসিকভাবে তা আঘাত দেয় না, মানুষ এটাকে হয়তো অ্যাকসেপ্ট করে না যে প্রবীণ বয়স হতে পারে। কিন্তু যখন বাচ্চার মা মারা যায়, এটা প্রত্যেকটা গ্রামবাসীর ভেতরে এক ধরনের আঘাত দেয়। এই আঘাত, এই এতদিনের ধরে যে আঘাত তারা পাচ্ছে তার চেয়ে একটু বেশি হয়ে ওঠে। এই অবস্থাতে কিন্তু এমন একজন ব্যক্তির আগমন ঘটে যে পুরো ঘটনাটার মোড় ঘুরিয়ে দেয়। যে ব্যক্তির আগমন ঘটে তিনি হচ্ছেন নানাজান। কার নানাজান? এই অ্যানোনিমাস পার্টিসিপেন্টের মায়ের নানাজান। তাহলে তাকে নানাজানি বলবো, এখন বলতে পারি বড় নানাজান। বড় নানাজানের এইখানে ইনভলভ হয় তখন যখন বড় নানাজান জানতে পারেন তাদের গ্রামের এক মেয়ে তার শ্বশুর বাড়িতে ডাকাতের হামলায় মারা গিয়েছে। অর্থাৎ যে মেয়েটা মারা গিয়েছে 28 বছর বয়সী নারী, তার ব্যাপারে বড় নানাজান জানতে পারেন। কারণ বড় নানাজান যে এলাকায় থাকতেন ওই মেয়েটার বাবার বাড়ি সেইখানে ছিল। তো মৃত্যুর খবর যখন আসে গ্রামের লোকজন এখানে আসে এবং ওইখান থেকে যখন এখানে আসে তারা এইখানকার উপদ্রবের কথা শুনতে পায়। মানুষজন কিন্তু খুব সহজে তা বিশ্বাস করতে পারে না। বিভিন্ন রকমের উপদ্রব কিন্তু মানুষ সহজে বিশ্বাস করলেও এই ধরনের উপদ্রব কিন্তু মানুষ বিশ্বাস করতে পারে না। বড় নানাজন যখন এসেছিলেন, তিনি যখন এই গ্রামে প্রবেশ করেন তখন তিনি গ্রামের ভেতর থেকে গরম হাওয়া টের পাচ্ছিলেন। এক অদ্ভুত ধরনের গরম হাওয়া। যে অদ্ভুত গরম হাওয়াটার কোনো ব্যাখ্যা তিনি তখন দিতে পারছিলেন না, কিন্তু তিনি খুব ভালো করে জানেন এই গরম হাওয়া কাদের। এক নেগেটিভ শক্তি যদি এখানে থাকে এই গরম হাওয়া কেবল তাদের। বিশেষ করে যখন সেই মেয়েটির বাড়িতে তারা যখন যান, যে বাড়িতে মেয়েটির গলায় ফাঁস দেওয়া হয়েছিল সেই বাড়িতে পৌঁছানোর পর বড় নানা আরো স্পষ্টভাবে বুঝতে পারেন কালো ছায়ের যে প্রকোপটা, এই যে শয়তানি অ্যাক্টিভিটির যে প্রকোপ সেটা কতটা বিকট। তিনি তখনই ডিসাইড করলেন তিনি এই বাড়ি থেকে যাবেন না, এই গ্রাম থেকে তিনি যাবেন না। তিনি ডিসাইড করলেন যেহেতু মেয়েটার স্বামী এখানে এখন নেই, মেয়েটার স্বামীর কাছে খবর পাঠানো মুশকিল কারণ সে অন্য এলাকাতে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিল। ওই যে ফেরি করা ব্যবসা হচ্ছে না সেরকম ব্যবসা, সে না আসলে তো সে জানতে পারবে না তার স্ত্রী নেই। এখনকার মতো তো আর সে সময় যোগাযোগ ব্যবস্থা ছিল না, এক গ্রামের মানুষ লেখাপড়া যন্ত্র খুব কম, চিঠি দেওয়া আরো বড় মুশকিল। যদি আপনি দূর দূরান্তে চলে যান আপনি এখানে কি হচ্ছে তা জানতে পারবেন না, হয়তো এখানে না আসার আগ পর্যন্ত, অথবা এখান থেকে কারোর সাথে যদি আপনার দেখা না হয় পরবর্তীতে। ব্যাস এইটুকুই। বাড়ির খোঁজ খবরের ব্যাপারে সবাই একেবারে অন্ধকারে থাকে তখন। তো সেই ব্যক্তিও জানত না যে তার স্ত্রী মারা গিয়েছেন। ওই ঘরে, যেই ঘরে তাকে হত্যা করা হয় সেই ঘরেই বড় নানাজান থাকার জন্য সিদ্ধান্ত নেন। এখন যেহেতু তিনি মেহমান তার উপরে হচ্ছে গ্রামে একটা প্রভাব, একটা প্রকোপ রয়েছে, যেহেতু সীমান্তবর্তী গ্রাম। তারা অনেক বোঝালো কিন্তু বড় নানাজান না, তিনি অ্যাডামেন্ট তিনি এখানে থাকবেন। এবং বড় নানাজানের হাতে একটা বন্দুক ছিল, বন্দুক কাঠের তৈরি বন্দুক, মানে তিনি এটা তার সাথে রাখতেন সবসময়। তিনি প্রায়শই এটা দিয়ে বিভিন্ন রকমের ছোট ছোট পাখিকে গুলি মেরে শিকার করতেন, কারণ তিনি একজন অফিসার ছিলেন, সরকারি কর্মকর্তা ছিলেন। কিন্তু এখন তিনি বড় নানাজান। তো বড় নানাজান সেই বাড়িতে থাকবেন এখন রাতের বেলা। আজ কিন্তু প্রায় দুদিন, মানে মাঝখানে একদিন চলে গেছে। চলে যাওয়ার কারণে গ্রামের মানুষ কিন্তু ঘটনা থেকে ভুলেনি, নিজেদেরকে কিন্তু তারা মানে সেখান থেকে আলাদা করে ফেলেনি। এই ঘটনার ভেতরেই সবকিছু চলছে একই সময়ে, লোকজন সেই একইভাবে পাহারা দিয়ে যাচ্ছে। ওদিকে একটা খবর আসে ওই দিনই, যে কথাটা আরো আগে বলা উচিত ছিল আমার, ওই দিন বিকেলবেলায় যখন বর্ণনা ডিসাইড করলেন যে তিনি থাকবেন এখানে, ওই দিন বিকেলবেলায় খবর আসে। কারণ লোকজন তো চেষ্টা করছিল কোনো না কোনো একটা উপায় বা হাল হকিকত বের করার। হাফেজ সাহেব মারা গেছেন এই খবরটা আসে আর কি। তো যখন হাফেজ সাহেব মারা গেছেন এই খবরটা আসে, তখন আর এক পক্ষের লোকের আসলে করার কিছু নেই। অপরপক্ষ অর্থাৎ যে সনাতনী ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা তো বিশ্বাস করবেন গোবিরাজের কথাই। এসব কিছু কিন্তু বর্ণনা জানতেন, এমন না যে তিনি জানতেন না, কিন্তু লোকজন বড় নানা ব্যাপারে জানত না। একটা ব্যাপারে এই ব্যক্তির সাথে এক খানদানি জিনের সম্পর্ক আছে। খানদানি জিন যে আফগানিস্তান নিবাসী, তাকে আফগান বলা সবচেয়ে বেশি উত্তম।
তো বড় না,
যখন সেই ঘরে অবস্থান করছেন তখন তিনি আফগানকে স্মরণ করেন। আফগান যখন তার কাছে আসেন, আফগানের আসার যে ব্যাপারটা ছিল, আফগান এগিয়ে আসছেন কিন্তু ওই যে গৃহস্থ ঘরের আশপাশের অন্যান্য ঘরগুলো তার প্রত্যেকে এমন ভাইব্রেশন টের পেল যেমনটা ঝড়ে, যেমনটা একটা ঝড় হলে যেমন হবে ঠিক তেমন এই ভাইব্রেশনটা তারা সকলে টের পেলেন। বাতাস হল, মাটি কাঁপল, এসব কিছু হল। আফগান এলেন। বড় নানার সাথে যখন আফগানের কথোপকথন হল, বড় নানা আফগানকে বললেন, আমি চাই আজকে তুমি এই রাতের বেলা এই পুরো গ্রামে পাহারা দাও, তুমি দেখো এরা কারা। আফগান বলল, ঠিক আছে। এখন রাতের বেলা বড় নানা, তিনি কোনো কিছু না খেয়ে শুধুমাত্র পানি খেয়েই ঘুমিয়ে পড়েছিলেন। তিনি কিন্তু পাহারা দেওয়ার জন্য বসেছিলেন না, তিনি খুব ভালো করে জানেন আফগান সারা রাত এখানে থাকবে, এখানে তাকে পাহারা দিবে। আরো একটা ব্যাপার, ওই ব্যক্তিদের সাথে, ওই ফাঁসুরে ডাকাতের সাথে কিন্তু তার কোনো শত্রুতা নেই, বরং তিনি জানতে চাচ্ছিলেন এখানে শক্তির প্রকোপ কেন। আর তিনি তো এই কথা শুনেছিলেন যে ডাকাতেরা কে কিরকম, একজন মানুষের ভেতরে কিন্তু অবশ্বাস জন্মতে সময় লাগে না। তাই আফগান দায়িত্ব নিয়েছিল সত্য কি তা জানার জন্য, এবং এর সাথে যদি লড়াই করার প্রয়োজন পড়ে নিজের বন্ধুকে বাঁচানোর জন্য সে যে কোনো কিছু করবে তখন, কারণ আফগান হচ্ছে আফগানি, তার গায়ে চোর অনেক। এখন আফগান যখন পুরো গ্রাম পাহারা দিচ্ছে, সে গ্রামের পূর্ব দিকে এক কোণে কিছু একেবারে দেখতে পায়, কিন্তু সে তখনই সেখানে যে পৌঁছায়নি, সে বরং নিজেকে আরেকটু আড়াল করে আর একটু উঁচুতে উঠে যায় গাছের উপরের দিকে, যাতে করে তার অ্যাক্টিভিটি অন্য কেউ নজরে না আসে। এবং ওই যে অ্যাক্টিভিটিটা হচ্ছে গ্রামের ওই কোণে, ওই অ্যাক্টিভিটির উপরে সে যাতে সম্পূর্ণ নজর রেখে সব খবর যাতে বের করতে পারে। সে দেখতে পায় তারা সকলে পানির ভেতর দিয়ে উপরে উঠে আসছে পানি, কারণ গ্রামে ওইখানে যে জায়গায় পানিটা ছিল এই পানিটা একটা বদ্ধ পানির মতো, মানে কোন যে একটা পুকুর যে পুকুর ব্যবহার হয় না, ডোবার মতো, আশেপাশে কোথাও নদী নেই। তাহলে এরা কিভাবে পানির ভেতর দিয়ে উঠল? তারা কেউ কিন্তু হেঁটে পানিতে নামেনি, এবং যখন এই লোকেরা বের হচ্ছিল তাদের প্রত্যেকের উপরে আফগানের নজর ছিল। তারা প্রত্যেকে মানুষ হলেও তাদের পেছনে যখন তারা সাতজন আটজন উপরের দিকে উঠে, তখন কিন্তু আফগান এটাও দেখতে পায় তাদের পেছনে এমন একজন উঠেছে যে একটা গাড়ির ভেতরে বসা। কি ধরনের গাড়ি? যেই গাড়ি কুকুর টানছে, কুকুর। সেই গাড়িটা কুকুর টানছে যেমন একটা মানে গরু গাড়ি যেরকম গরু টানে, ঠিক এরকম কুকুর টানা গাড়ি। এবং সেই গাড়ির উপরে বসা একজন যার আনুমানিক আকার 10-12 বছর বয়সী কোনো শিশু সন্তানের, দেখতে সে একদম কালো, কিন্তু তার শরীরে মানে তার যে অবয়ব, সেই অবয়বে অলঙ্কারের ছাপের কোনো শেষ নেই। যে অংশে অলঙ্কার নেই সে অংশ দেখলেই বোঝা যায় শরীর সম্পূর্ণ কালো, শরীর না অবয়ব সম্পূর্ণ কালো। যারা ফাঁসুরে ডাকা তারা তো গ্রামে ঢুকেছে, এবং তাদের পেছনে পেছনে কিন্তু সে কুকুর টানা গাড়িটা চলছে। কুকুর টানা গাড়িতে কিন্তু কোনো চাকা নেই, কুকুর টানা গাড়িটা ধরতে পারে না একটা রথ, যে রথে কোনো চাকা নেই, এবং কুকুররা সেই রথ টেনে নিয়ে যাচ্ছে। এবং যখন এই রথ মাটির উপরে হেঁচড়ে যাচ্ছে সে শব্দ করছে না, তারা চলাফেরা করছে বাতাসের উপরে। আফগান তা দেখতে পায়। আফগান তা দেখা মাত্রই সে তা পুনঃশক্তিতে ফিরে আসে বড় নানাজানের কাছে। বড় নানাজানের কাছে আসার পরে বড় নানাজানকে সে যখন ঘুমন্ত অবস্থা পায় তাকে জাগিয়ে তোলে এবং বলে, বন্ধু এই হচ্ছে যে ঘটনা। বড় নানাজান বলে, আফগান তুমি কিছু করতে পারবে? আফগান তখন বলল, দেখছি কি করা যায়। এ কথা বলে আফগান কিন্তু বেরিয়ে গেছেন। আফগান বেরিয়ে যে এদেরকে খুঁজে পায় এমন এক গৃহস্থ ঘরের কাছে, যে গৃহস্থ ঘরে সেদিন সবচেয়ে বয়স্ক ব্যক্তি কে জানেন? একটা 16 বছর বয়সী ছেলে। আর মজার কথা কি জানেন? ওই ঘরে অন্য কেউ নেই, ওই ছেলেটাই তখন এখানে। ব্যাপার হচ্ছে কি, গ্রাম থেকে ওর পরিবারের লোকজন পালিয়ে গিয়েছিল ভয়ে, জীবনের ভয়ে। ছেলেটা কিন্তু সনাতন ধর্মাবলম্বী, লোকজন যে পালিয়ে গিয়েছিল এই ছেলে কিন্তু তখন ছিল না। যখন এই ছেলে ফিরত এলো, পাশের ঘরের লোকেরা বললো যে তোর তো পরিবার চলে গেছে, তুই তাড়াতাড়ি চলে যা, অন্ধকার হয়ে যাওয়া কারণ আর ছেলেটা যেতে পারেনি, আজকে সেই ঘরেই তারা হানা দিবে। এখন ওই ছেলেটা তো ওই ঘরের ভিতরে ঘুমিয়ে আছে, রাতে জেগে থাকতে পারে না সবাই সবসময়। সে ঘুমিয়ে থাকা অবস্থায় যখন তার ঘরের দরজায় তারা যখন ভাঙতে যাবে, মানে এই ফাঁসুরে টাকাতরা, তাদের তো সে শক্তি রয়েছে, কারণ তাদের পেছনে রয়েছে কুকুর টানা রথে বসা এক অদ্ভুত অবয়ব। ওই দরজা যখন ভাঙতে যাবে, ঠিক সেই মুহূর্তে আফগান উপর থেকে, ওই উঁচু অংশ থেকে, মানে যে কোনো এক গাছের মাথা থেকে তাদের দিকে শীষ মারে। যখনই শীষ মারে তখনই দুইজন পেছনের দিকে ঘুরে তাকায়, যারা মানুষ, তারা আফগানকে দেখতে পায়নি। কিন্তু যে অবয়ব তাদের পেছনে ছিল, ওই অবয়বের ব্যাপারে তারা জানে না। এরা যে কজন এখানে রয়েছে তারা সকলেই মানুষ, কিন্তু তাদের উপরে প্রভাব বিস্তার করছে সেই কুকুর টানা রথের সেই অবয়ব। লোকজন পেছনের দিকে তাকালো, অর্থাৎ ফাঁসুয়া ডাকাত তারা, কিন্তু আফগান জানে এ মানুষ তাদের চোখ দিয়ে তাকে দেখতে পাচ্ছে না, কিন্তু অবয়বের সাথে তার চোখাচোখি হয় এবং অবয়বকে আফগান ইশারা দেয় যে তুই যদি এখান থেকে এখনই না যাস তোকে খতম করে দিব। আফগানের আফগানি স্টাইলে যখন হুমকিটা দেয়, ওই অবয়ব তাদেরকে ইনস্ট্রাকশন দিল না, তাদেরকে নিজের ক্ষমতা বলে সেখান থেকে ঘুরিয়ে নিয়ে গেল, তা আফগান তখন পর্যন্ত বুঝতে পারেনি, না আমরা বুঝতে পারছি না বর্ণনা জান। তারা ফাঁসুরে ডাকাতদেরকে ঘুরিয়ে দিল, কে, সেই কুকুটানা রথের সেই কালো অবয়ব। এই রথ চলতে শুরু করেছে, তার আগে লোকজন চলছে, তারা এরকম করতে করতে, মানে হামিং করতে 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 তারা হাঁটছে। তাদের প্রত্যেকের পদ মানে পা ফেলা গতি এক, মানে সাতজন যখনই এক কদম ফেলে, মানে সাতজন একই তালে ফেলছে। তাদের ডান পা একই সময়ে পড়ছে, তাদের বাম পাও একই সময়ে পড়ছে, কোনো পা আগে পিছিয়ে হচ্ছে না। সবার মুখে খোঁচা 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 মুখ ভর্তি দাঁড়ি, তারা পাগলের মতো হাঁটছে। মুহূর্তের মধ্যে হাঁটতে 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 তারা এত দূরে চলে যাচ্ছে যা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আফগান সব তাকিয়ে দেখছে, আফগান বুঝতে পারছে এটা এমন এক শক্তি, এর সাথে এইখানে বসে লড়াই করা যাবে না। আবার লড়াই করে যে সমাধান আনা যাবে সেটারও কথা দেওয়া সম্ভব না। এই কথা আফগান বড়নানাকে যে বলেন, আফগানের এই কথাগুলো যখন বড়নানা শুনেন তখন বড়নানা আফগানের কাছে সমাধান চেয়েছিলেন। আফগান বলেছিল যে তার কাছে এখন কোনো সমাধান নেই দেওয়ার মতো, কিন্তু আফগান এই গ্রামে যতদিন দরকার পড়ে সে ঘোরাফেরা করবে। কিন্তু আফগান আবার এই কথা বলে রাখে, কোনো দুর্ঘটনা সে ঠেকাতে পারবে কি পারবে না এর কোন রকম গ্যারান্টি তার পক্ষে দেওয়া সম্ভব না। বড়নানা আফগানের এই কথা শোনার পরে তাতেও তিনি রাজি হয়েছিলেন, কিন্তু বড়নানা নিজে থেকে চাচ্ছিলেন তদন্ত করতে। কোনো না কোনো জায়গায় কোনো না কোনো সমস্যা তো এমনি এমনি তৈরি হয় না। বড়নানা একজন সাধারণ মানুষের মতো তার মাথার মধ্যে এই জিনিসটাই ঢুকান, এইখানে কেন, এই তিন চার গ্রামের ভেতরে কেন, পুরো ভারতবর্ষ রয়েছে। ওই হিসাব করে 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 তিনি সবার আগে সন্দেহ করলেন, ওই সনাতনী ধর্মাবলম্বীদের যে পাড়া ওইখানে কি কোনো ঘটনা ঘটলো কিনা, মানে ওই পাড়াতে কোনো কিছু করা হয়েছে কিনা, বা ওই পাড়ার কোনো বাসিন্দা এর ভেতরে যোগ সাজসে মিলে মিশে আছে কিনা, জানবেন কিভাবে এখন বড়নানা। তিনি ডিসাইড করলেন পরের দিন সকালবেলা তিনি বের হবেন এবং তিনি তদন্ত করবেন। বড়নানা তদন্তে বের হলেন ঠিক সকালবেলা। তার উদ্দেশ্য ছিল যে সেই সনাতনী ধর্মাবলম্বীদের যে পাড়া বা মহল্লা সেইখানে তিনি যাবেন। সেই মহল্লায় তিনি গেলেন এবং সেই মহল্লার লোকজনের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে সময় লাগেনি, কারণ তিনি আলাপ জমাতে একদম উস্তাদ। কিন্তু তার মধ্যে তার মূল নজর ছিল সমস্যা কে করছে সেটা বের করা। তিনি সেই সমস্যার তালাশে যেমন ছিলেন, ঠিক তেমনি সমস্যাকে তৈরি করছে তার তালাশতে নিচ্ছিলেন। সেই পাড়াতে তিনি তখন লোকজনের সাথে কথা বলে যা বুঝতে পারলেন যে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হওয়ার মতো অবস্থা বোঝা গেছে। কারণ তারা মনে করছে কি, তারা নিজেরাও মনে করছে মানে এদিকের মুসলমানরা সেটা বুঝতে পারছে না সমস্যা কিরকম, আর ওদিকে মুসলমানরা বুঝতে পারছে না যে সমস্যা এদিকে কিরকম। মুসলমানরা মনে করছে যে এরা সমস্যা তৈরি করছে, এরা আগবাড়ি কিছু কিছু কাজ কারবার করে, এদের কাছ থেকে উপকার পাওয়া যায় না, এরা বিভিন্ন মানুষের কাছে যায় এবং বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন রকমের কথা নিয়ে আসে। তারা এটা ভাবছে যে আমাদের হাফেজ সাহেবের কথা ওরা বিশ্বাস করেনি। আর সনাতন ধর্মাবলম্বীদের কথা হচ্ছে তারা নিজেরাও জানে, তারা নিজেরাও বুঝতে পেরেছে যে এটা এমন কেউ করছে, এমন কেউ না কেউ এই কাজের পেছনে লেগে আছে যে হয়তো এদিকেরই কেউ, কিন্তু সেটা মুসলমানরা বুঝতে চাচ্ছে না। মুসলমানরা মনে করছে যে এই পাড়ার লোকরা এই ঘটনা ঘটিয়েছে, বা এই পাড়ার লোকেরা এই যে কবিরাজ ডেকে আনছে, কবিরাজ ডেকে এনে সমস্যাকে ওই ভারতবর্ষের যে কোনো এক কোনার ভিতরে নিয়ে যেতে চাচ্ছে যাতে আমরা সমস্যার সমাধান না করতে পারি। তো সাম্প্রদায়িক অবস্থা কিন্তু ভেতরে তৈরি হচ্ছিল ধীরে ধীরে। একটা সাম্প্রদায়িক কন্ডিশন তৈরি হলে দাঙ্গা থেকে খুনাখুনি হতে সময় লাগবে না, এই আশঙ্কাও কিন্তু বয়োবৃদ্ধ সনাতনী ধর্মাবলম্বীরা কিন্তু আশঙ্কা করছিল। মানে তাদের ভেতরে এরকম একটা আশঙ্কা জেগে উঠেছিল যে মুসলমানরা এখন তাদেরকে বিশ্বাস করছে না। যখন এই তাদের মা ভবানীর কথা এভাবে আসলো, এই ঠকিদের কথা এভাবে আসলো, এখন মুসলমানরা তাদেরকে বিশ্বাস করছে না, তো তারা সেইভাবেও তৈরি হওয়ার চেষ্টা করছে ভেতরে ভেতরে। আর ওদিকে মুসলমানরা তারা এই যে যখন মা ভবানীর কথা শুনল, এখন তারা আলটিমেটলি কোনো না কোনো দিক দিয়ে কবিরাজকে দোষ দিচ্ছে সমস্যার সমাধান করছে না, বা সমস্যার সমাধানকে ঘুরিয়ে ফিরে ভারতবর্ষের এক কোনাতে নিয়ে যাচ্ছে। এইখানে শয়তান যে নিজের খেলাটা খেলছে এটা কিন্তু বড় না না বুঝতে পেরেছেন। তো তিনি সেই মহল্লায় সারাদিন ছিলেন, সারাদিন, এবং দুপুরবেলায় এক গৃহস্থ ঘরে তিনি খাবার খান, একদম বাহিরে উঠানের উঠান লাগোয়া যেরকম ছাউনি ঘর থাকে এরকম ছাউনি ঘরে বসে তাদের সাথে বসে খাবার পর্যন্ত খান। কিন্তু বিকাল নাগাদ তার ধারণা হয়ে যায় সমস্যার সমাধান কিভাবে করতে হবে। তিনি কিন্তু সেই মহল্লা থেকে চলে আসেন, এবং তিনি এসে সেই মেয়েটা, যে মেয়েটা মারা গিয়েছে, সেই ঘরে যেয়ে ওঠেন। রাতের বেলা তিনি বের হন, তিনি আবারও এই মহল্লায় আসেন, এই সনাতনী ধর্মাবলম্বীদের মহল্লায়। এবার তার হাতে ছিল সেই বন্দুক, সেই কাঠের বন্দুক। তিনি সে বন্দুক নিয়ে এই মহলের বিভিন্ন জায়গা, রাস্তার ধার দিয়ে চলে যাওয়া প্রত্যেকটা জায়গা মানে ভালো করে নিরীক্ষণ করছিলেন। তিনি সেদিন কিছু পাননি, সেদিন কিন্তু কোনো ডাকাতও আসেনি, পরের দিনও কেউ আসেনি। তিনি কিন্তু রাতের বেলা সেই মহল্লায় গিয়েছিলেন। বড় নামের বিশ্বাস প্রত্যেকবার কোন না কোনো ক্রিয়া করে, কোন না কোনো ঘটনা ঘটিয়ে এদেরকে এখানে আনানো হচ্ছে, মানে এদেরকে এখানে স্মরণ করা হচ্ছে, এরপরে এরা এখানে আসছে। এটা হচ্ছে বড়নানার বিশ্বাস। আর আফগান তাকে যে খবর দিয়েছিল সে খবরটা হচ্ছে কি, অবশ্যই দূরে দূরে অবশ্যই পূজা হয়, অবশ্যই দূরে তাদের সাগরেদ রয়েছে, অবশ্যই ফাঁসুরে ডাকাতরা আছে, কিন্তু তারা এই এলাকায় কেন আসছে, এই এলাকায় তাদের আসার উদ্দেশ্য কি, এটাই তখন পর্যন্ত আফগান পরিষ্কার হয়ে জানতে পারছিল না। কিন্তু বড় নানার বিশেষ হচ্ছে কি, কোন মানুষ তাদেরকে ডেকে আনছে এখানে, লজিক্যালি কিন্তু এটা আনফিট, এটা বড় নানা তখনও বুঝতে পারেননি। লজিক্যালি আনফিট এই কারণে, তারা এখানে আসছে কোনো কিছু টানে, তাদেরকে এখানে কেউ ডেকে আনছে না। আর যদি তাদেরকে এখানে কেউ ডেকে আনে, তা এই শক্তিকে তো সে গ্রামের সাথে, গ্রামবাসীর সাথে লেলিয়ে দিতে পারবে না, কারণ এই যে ফাঁসের ডাকাতরা বা তাদের যে মা ভবানী সংক্রান্ত যে সমস্ত ব্যাপারগুলো, এটা তাদের নিজস্ব ব্যাপার। যখনই তারা ডাকাতির উদ্দেশ্যে বেরোচ্ছে, তখনই তারা কেন শুধুমাত্র এই অঞ্চলের দিকে আসছে, কোন কারণে, যদি কেউ ডেকে থাকে তাদেরকে, তাহলে তো কোনো স্পেসিফিক কারণ ছাড়া তারা এখানে আসবে না। মানে তারা বেরোচ্ছে তাদের কাজে, কিন্তু সেই কাজ করতে গিয়ে তারা বারবার এই এলাকার দিকেই আসছে, অন্য এলাকায় যাচ্ছে না। অর্থাৎ হয় এই এলাকার ভিতরে গোপন কোনো কিছু আছে যেটার জন্য তারা বারবার আসছে, অথবা কেউ একটা সমস্যা মাঝখান থেকে তৈরি ইচ্ছা করে। হয়তো সে জানে যে ফাঁসরে ডাকাতরা রয়েছে, তারা ডাকাতি করার জন্য এদিকে আসে, আশপাশে ঘোরাফেরা করে। হয়তো সে কোনো শক্তি দিয়ে বা কোনো ক্ষমতা বলে তাদেরকে এই দিকে আসার জন্য প্রলুব্ধ করছে, যেন তারা এখানে এসেই এই ঘটনা ঘটায়। এখন বরণানে কিন্তু খুঁজে বেড়াচ্ছেন, প্রায় 4 রাত তিনি খুঁজেছেন, কাউকে পাননি। আফগানও কাউকে পায়নি, কাউকে বাইরে দেখাও যায়নি, কারণ লোকজন আতঙ্কে ভেতরে বসে থাকে, সবাই কেউ বাইরে বের হয় না। এই অবস্থা যখন চলল আরো কিছুদিন গেল, এরপর আসলো সেই দিন যেদিন বরণানা একেবারে বিকালবেলা থেকে অস্থির হয়ে উঠেছেন। তার অস্থিরতার পেছনে কারণ একটাই, তিনি প্রবলভাবে বিশ্বাস করছেন যে আজকে রাতে ওরা আসবেই। উনি প্রবলভাবে সেটা টের পাচ্ছিলেন, এবং পরিবেশনা সেই ধরনের একটা ভাব তার চোখের সামনে এনে দিচ্ছিল। তিনি বুঝতে পারছিলেন যে পরিবেশটা কোনো কারণে অন্ধকার, কোনো কারণে পরিবেশটার মধ্যে একটা জটিল ভাবের উৎপন্ন হয়েছে। মানে সন্ধ্যা নেমে এসছে ঠিকই, কিন্তু সেই সন্ধ্যাটা মনে হচ্ছে আরো কেউ আরো বেশি কেউ অন্ধকার করে দিয়েছে, কালো ধোঁয়া ছড়িয়ে দিয়ে। বরণানা বের হলেন। তিনি এবার কিন্তু বন্দুক তৈরি করে রেখেছিলেন। এই যে কয়দিন তিনি বন্দুক তৈরি করে রাখেননি, কিন্তু আজ তার দৃঢ় বিশ্বাস যে আজ তার সামনে কোনো না কোনো ঘটনা ঘটবে, এবং প্রয়োজন হলে তিনি বন্দুক চালাতে দ্বিধাবোধ করবেন না। তো তিনি যখন বন্দুক নিয়ে বেরিয়েছেন, সেই পাড়াতে তিনি ঢুকলেন। ওই পাড়া দিয়ে হাঁটতে 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 পাড়ার ঠিক শেষের দিকে, যে অঞ্চলে শেষ ঘরের পরে কিছুটা বনভূমি রয়েছে, মানে জঙ্গল, যার সাথে রয়েছে জঙ্গলের ভেতরে লাগোয়া একটা ছোট দাহ কার্য সমাধান করার জন্য জায়গা। তো দাদা হেঁটে হেঁটে অন্ধকারের ভেতরে সেদিকে এগিয়ে যাচ্ছিলেন, তার কানে না কোনো কিছু পুরে যে টাস করে ফাটা শব্দ এলো। অর্থাৎ কেউ গোপনে কোনো আগুন ধরিয়েছে, যখন ডালপালা মাঝে মাঝে ফুটে গেত শব্দ করে। এবার অতি ক্ষীণ দৃষ্টিতে চারদিকে তাকাচ্ছিলেন, একসময় চোখ বন্ধ করে এক চোখ খোলা রেখে, অল্প একটু খোলা রেখে আরো ভালো করে দেখার চেষ্টা করছিলেন, আরো তীক্ষ্ণভাবে দেখার চেষ্টা করছিলেন কোন দিক থেকে, কারণ আলোর কোনো উৎস নেই। তিনি অন্ধকারে কাকে জানি নড়াচড়া করতে দেখলেন। তার থেকে প্রায় 20-30 হাত দূরে তার নাকে কিন্তু তখন ওই যে লাকড়ি পোড়ার গন্ধ আসছিল। তিনি তার বন্দুকটা তৈরি করে নিলেন, শুধুমাত্র গুলিটা ছোড়া বাকি এখন, কিন্তু আন্দাজ করার চেষ্টা করছেন কোথায়, মানে কে কে বা কোথায়। একটা সময় যখন তিনি বুঝতে পারলেন একটা নিকষ কালো অন্ধকার বসে আছে তার কাছ থেকে প্রায় 20 হাত দূরে, নড়াচড়া করছে না, তার মনে হলো এই সেই জিনিস, এই সেই লোক বা এই সেই এন্টিটি। তিনি কিছু না বুঝে ধারাম করে গুলি চালিয়ে দিলেন। গুলিটা লেগেছে কিনা তো স্পষ্ট, কিন্তু কেউ সেখান থেকে ভোদর দিল। সে দৌড় যখন দিয়েছে, সে দৌড়ের ভেতরে এক ধরনের মানুষের যে চলাফেরা করার আন্দাজ, সে আন্দাজটা বর্ণনা ধরতে পারলেন। এবং সে যে দৌড় দিয়ে যাচ্ছে এই অন্ধকারের ভেতরে, তার গায়ের গরমটা পর্যন্ত তিনি বুঝতে পারেন। তিনি সাথে সাথে আফগানকে স্মরণ করলেন। আফগান সেখানে উপস্থিত, কারণ সে আফগান গ্রামের সীমানা পাহারা দিচ্ছিল, সীমানা এবং ডোবাগুলো, কারণ আফগানি বরণানাকে জানিয়েছিল এরা পানির ভেতর দিয়ে আসে। এর কোনো ব্যাখ্যা আমার কাছে এখন নেই যে তার কিভাবে পানির ভেতর দিয়ে আসে। তারা পানির ভেতর দিয়ে আসে এই জন্য সে পানির চারপাশে অবস্থান করছিল। আফগান এলো, বর্ণনার সাথে সাথে বললেন এখানে কি ঘটনা ঘটেছে। আফগান সেই জায়গায় যে পৌঁছালো এবং ঠিকই আগুনের উৎস খুঁজে পেল। আগুনের উৎস খুঁজে পাওয়ার পরে যখন সে মাটিগুলোকে সরিয়ে ফেলা হল, ভেতর থেকে কি বের হলো জানেন? একটা মূর্তি। সনাতন ধর্মাবলম্বীদের এক অংশ হয়তো তাকে পুজো করে। সে মূর্তি বের হল, সে মূর্তির গায়ে রক্ত লাগানো, মুখে রক্ত লাগানো, তার শরীরে বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন অংশ লাগানো, তার চারপাশে আগুনের একটা বিষ্টুরি দেওয়া ছিল, মানে কয়লার। আফগানি এই ব্যাপারটা দেখে, মানে আফগানি তো উদ্ধার করেছে, আফগানি বলল এই যে এই জন্য ওরা এখানে আসে, অর্থাৎ এই মূর্তির জন্য ওরা আসে এখানে, এই মূর্তি নেওয়ার জন্য ওরা আসে, কিন্তু ওরা জানে না এই মূর্তি কোথায়, এই মূর্তি কোথায় জানে না। কিন্তু আফগান এখন বলতে পারছে না এইখানে এই মূর্তি কেন, আর এই মূর্তি কে এখানে গেড়ে রেখে এই ঘটনা ঘটাচ্ছে, কাকে বড় নানাজন ঘুরে বেড়াচ্ছেন, তারা কেউই বুঝতে পারছেন না। এখন যখন দিন হল, একেবারে ভোরে এই সমস্ত রহস্যের উন্মোচন করে দিলেন বড় দাদা বা বড় নানা। লোকজন এলো, সনাতন ধর্মাবলম্বীদের লোকজন এলো, তারা সে মূর্তি তুলে নিল, তারা আইডেন্টিফাই করলো সে মূর্তি কোন মূর্তি, কিন্তু সেটা লেখা নেই ঘটনাতে, এবং তারা কোনো মতেই ঠিক করতে পারল না বা ধরতে পারল না এ লোক কে হতে পারে যে ঘটনা ঘটিয়েছে। আফগান বারবার জোর দিয়ে বলছিল ওরা এখানে যে আসে শুধুমাত্র এই মূর্তির জন্য এখানে আসে, এবং এই মূর্তির অবস্থা দেখে বোঝা যায় যে মূর্তি অল্পকদিন হয়েছে তৈরি হয়েছে, এবং মূর্তি তৈরি করার ধরন দেখে কিন্তু আফগান বলে ফেলেছিল যে এই মূর্তি এখানে আসার পরে ঘটনা শুরু হচ্ছে, রাগ হয়নি, অর্থাৎ এই মূর্তি চুরি করে এখানে আনা, কে চুরি করেছে। এবার আফগান যখন বড় নানাকে বলল আপনি জিজ্ঞেস করুন এই মহল্লার ভিতরে কে বাইরে কাজ করে বেশি বা কে বাইরে থেকে এসেছে, তখন চারজনের নাম আসে, চারজনকে বড় নানার সামনে হাজির করা হয়। বড় নানা কিন্তু গুলি চালিয়েছিলেন। এখন বড় নানা কোনো মতে কাউকে আইডেন্টিফাই করতে পারছেন না কে, আফগানও আইডেন্টিফাই করতে পারছে না কে, কিন্তু বড় নানা মাথায় না একটা বুদ্ধি এল। তিনি আচমকাই তার বন্দুকটা ফায়ার করলেন, গুলি লোড করেই বন্দুকটা ফায়ার করলেন। বন্দুকটা যখন তিনি ফায়ার করলেন, চারজনের ভিতরে তিনজন বসে পড়ল ভয়ে, মানে তারা এদিক ওদিক ছুটেনি, কিন্তু একজন দৌড় দেয়। এক্স্যাক্টলি আগের দিন রাতে যে দৌড় দিয়েছিল ওই সে যখন দৌড় দেয়, বড় না ভালো করে ফুটস্টেপ বুঝে নিয়েছিলেন, নিজের কানে শুনেছিলেন না, যেহেতু অপরাধীকে তিনি ধরবেন তার কানের ভেতরে তো সেটা বাজছিল, অপরাধীর মুভমেন্ট তিনি শুনেছিলেন, তো ও দৌড় দেওয়ার ধরন দেখে উনি সাথে সাথে ধরে ফেলে দিতে, সে বড় নানা কথায় বাকি লোকেরা তাকে দৌড়ে যে ধরে নিয়ে আসে, তাকে ধরা অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল, প্রায় আধা ঘন্টা চেষ্টা করে তাকে ধরা হয়। এবং এর পরবর্তীতে জানা যায় যে এই সেই ব্যক্তি যে মূর্তি চুরি করে এনে এখানে রেখেছিল, কিন্তু সে কেন চুরি করেছে বা কোন উদ্দেশ্য ছিল এটা সে লিখেনি, মানে কে লিখেনি, যিনি অ্যানোনিমাস পার্টিসিপেন্ট তিনি লেখেননি, মানে সে স্বীকার করেছিল যে মূর্তি সেই এনেছে। এবং ওই মূর্তি যখন বর্ণনা, মানে যেহেতু তখন ওই ধর্মাবলম্বীদের, মানে সনাতন ধর্মাবলম্বীদের কাছে হ্যান্ড ওভার করা হয়, ওইটা হ্যান্ড ওভার করার পর থেকে, এবং ওই ওই ওইটার সাথে যত ধরনের জিনিসপত্র লাগানো ছিল ওগুলো সরিয়ে পরিষ্কার করে ফেলার পরে, এবং তাদের রীতিনীতি অনুযায়ী ক্লিনজিং করার পরে, তারপরও লোকজন পাহারা বসেছিল, কিন্তু আর ফাঁসুরে ডাকাত আসেনি, আর ফাঁসুরে ডাকাত আসেনি। বরং একদিন ওই সনাতনী পাড়ার, মানে যে জায়গায় তারা সে মূর্তি রেখেছিল, সেখান থেকে মূর্তিটা গায়েব হয়ে গিয়েছিল। ধারণা করা হয় যে ফাঁসুরে ডাকাত এসে ওই মূর্তি নিয়ে গিয়েছিল, এটা ধারণা করা হয়। এবং ফাঁসুরে ডাকাতের ঘটনাটা এটা এইখানে এতটুকুই। এবার বর্ণনা পরিচয়টা আমি আপনাদেরকে দিই। অ্যানোনিমাস পার্টিসিপেন্ট লিখেছেন বর্ণনা ছিলেন ওই সময়কার একজন পুলিশ কর্মকর্তা, সম্ভবত তিনি হাবিলদার পোস্টে ছিলেন, কিন্তু কিভাবে তার কাছে বন্দুক এসেছে এটা তার পরিবারে কেউ জানত না। লোকজন মনে করতো তিনি দারোগা, কিন্তু সে সময় তাদের হাতে কিন্তু এরকম বন্দুক থাকার কথা ছিল না, কিন্তু হয়তো তিনি ব্রিটিশ আর্মির কোনো মানে ব্রিটিশ পুলিশ হোক বা ওই লেভেলে কোনো না কোনো জায়গায় ছিলেন, যার বদলতে তার কাছে বন্দুক ছিল, হয়তো সেই বন্দুক তিনি পরবর্তীতে জমা দেননি। তো এই ছিল ঘটনা, এবং আমি ধন্যবাদ দিতে চাই যে অ্যানোনিমাস পার্টিসিপেন্ট তিনি তার এই ঘটনাটা দ্বিতীয় পর্ব পাঠিয়েছেন, এবং আমি আপনাদেরকে এটাও বলতে চাই আজকের পর্বে আপনারা একটা ঘটনা শুনবেন, শেষ ঘটনাটা। এই ঘটনাটা হচ্ছে চিল্লা কেন্দ্রিক একটি ঘটনা, এবং এই অ্যানোনিমাস পার্টিসিপেন্ট এই ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন। আমাকে বলতে হবে যে ওনার ঘটনা কানেকশন অত্যন্ত দারুণ এবং একদম আনকমন। আমি আশা করব আপনারা তার এই ঘটনার কালেকশনকে অ্যাপ্রিসিয়েট করবেন। যদি তাকে অ্যাপ্রিসিয়েট করা হয় আমি বিশ্বাস করি সে আপনাদেরকে ঘটনা পাঠাবে, কারণ এক সপ্তাহ দেরি হলেও সে ফাঁস হয়ে টাকা আপনাদের জন্য পাঠিয়েছে। চলে যাচ্ছে আজকের গুলিয়ে ফেলাম আজকের পর্বে পরবর্তী ঘটনাগুলোতে, এবং সেই ঘটনা নিয়ে আমি হাজির হব চিল্লা কেন্দ্রিক একটি ঘটনা নিয়ে। সাথে থাকুন আমাদের।
আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি আব্দুর রহমান রাকিব, আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা চাইলে কিন্তু আপনাদের সাথে ঘটা অথবা আপনাদের পরিবারের সাথে অথবা আপনাদের সংগ্রহ করা কোনো ভৌতিক ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন, লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhoutigota@gmail.com। আপনার ঘটনা যদি সিলেক্ট হয় তাহলে আপনার ঘটনাও শেয়ার করা হবে মায়াবাই ভৌতিকতায়। যাই হোক, কথা না বাড়ে সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনায়। 2015 সালের কথা। রফিক ভাই সবেমাত্র ড্রাইভিং শিখেছেন, এবং উনি যার কাছ থেকে ড্রাইভিং শিখেছেন ওনার উস্তাদ একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। তো ওনার বাবা নাকি ওনার সাথে পরিচয় করিয়ে দিয়ে রফিক ভাই, তো এরপর থেকেই দীর্ঘ 3 মাস ওনার সাথে রফিক ভাই থেকেছেন, বিভিন্ন ট্রিপে গিয়েছেন ওনার সাথে। সেখান থেকেই তিনি ড্রাইভিং শেখাতে আয়ত্ত করে নেন, পরবর্তীতে সরকারিভাবে তিনি ড্রাইভিং লাইসেন্সটা করিয়ে নেন। এরপর থেকে তিনি ভাড়ায় গাড়ি চালাতেন, হাইয়েস্ট জাতীয় গাড়ি ছিল না, ওই গাড়ি তিনি চালাতেন ভাড়ায়। এবং ওনার উস্তাদের যে অ্যাম্বুলেন্সটা ছিল সেই অ্যাম্বুলেন্সটাও ছিল মডিফাই করা, অর্থাৎ হাইয়েস্ট গাড়িগুলো কিনে ওয়ার্কশপে নিয়ে সেগুলোকে মডিফাই করে তিনি অ্যাম্বুলেন্স বানিয়েছিলেন, সেটাই তিনি চালাতেন। তখনকার সময়ে রফিক ভাই সবেমাত্র নতুন ড্রাইভার হিসেবে গাড়ি চালানো শুরু করেছেন, এবং ওনার যে গাড়িটা সেটা তো বললামই একটা হাইয়েস্ট ভাড়ায় চালিত। তিনি বিভিন্ন জায়গায় ভাড়া নিতেন, অনেক সময় দেখা যেত এয়ারপোর্টের ভাড়া, আবার দেখা যেত পিকনিকে যাওয়ার ভাড়া পেতেন তিনি। একদিন ওনার ওস্তাদ ওনাকে কল করেন যে উনি খুব অসুস্থ, গাড়ি চালানোর মতো ওনার অবস্থাতে নেই তিনি। তো ওনাকে নাকি হাসপাতাল থেকে কল করা হয়েছে, একটা লাশ আছে, লাশটা নাকি ঢাকা মেডিকেল কলেজে, সেখান থেকে ব্রাহ্মণবাড়িতে পৌঁছে দিতে হবে। এখন রফিক ভাই ওনার উস্তাদের কথা তো আর ফেলতে পারেন না, তাই তিনি বললেন যে ঠিক আছে উনি যাবেন গিয়ে ইয়ে করবেন। তো রফিক ভাই করলেন কি, উস্তাদের বাসায় সরাসরি চলে যান, উস্তাদের বাসা থেকে ওনার অ্যাম্বুলেন্সটা নিয়ে তিনি সরাসরি ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে চলে যান। বলে রাখা ভালো যে রফিক ভাইয়ের সাথে আরেকজন লোক ছিল। রফিক ভাই যখন নতুন গাড়ি কিনেছেন, গাড়ি চালাবেন, তো তখন আরেকটা ছেলে বয়স 17-18 বছর এরকম হবে, সেও নাকি ড্রাইভিং শেখার জন্য রফিক ভাইয়ের সাথে সবসময় থাকা শুরু করে। তো ওকে নিয়ে চিন্তা করলেন রফিক ভাই যে অ্যাম্বুলেন্সে যেহেতু লাশ নিয়ে যাবেন, ওকে সাথে করে নিয়ে যাবেন তিনি। তো মর্গের সামনে যাওয়ার পর ওখানের কর্তৃপক্ষের লোকজন ওনাকে একটা লাশ স্ট্রেচারে করে বের করে নিয়ে আসে ওনার সামনে। তো আনার পর তিনি দেখেন যে পলিথিনে, নীল পলিথিনে মোড়ানো লাশ, স্বভাবতই তো লাশের ফেস দেখতে হয় যারা ড্রাইভার আছেন, তারা ভালোভাবে লাশটাকে চিনে তারপর যেন তুলতে হয় অ্যাম্বুলেন্সে। তো সেই কথা অনুযায়ী ওই যে লাশের পলিথিনে মোড়ানো ছিল, পলিথিনের মাথার অংশটুকু খোলা হয়, খোলা হলে তারপর পলিথিনের অংশটুকু সরানো হলে মাথা থেকে, রফিক ভাই দেখেন মানে ফেসটা মোটামুটি ঠিকঠাক আছে এবং লাশটাকে দেখে এরকম মনে হচ্ছিল যে মানে পচে গলে গিয়েছে এরকম একটা অবস্থা, কিছুটা হালকা দুর্গন্ধ টের পাচ্ছিলেন তিনি। তবুও ফরমালিন এবং সুগন্ধি দেওয়া ছিল শরীরে। তো তিনি খবর নিয়ে জানতে পারেন যে এই লাশের যে ব্যক্তিটি মারা গিয়েছে সে নাকি ঢাকাতেই একটা ফ্ল্যাটে থাকতেন এবং ওনার ফ্যামিলি থাকতেন গ্রামে। তো বাসায় নাকি তিনি স্ট্রোক করে মারা যান। তো তারপর পরবর্তীতে বেশ কয়েকদিন কেটে গেলে তার বাসা থেকে যখন পচা দুর্গন্ধ বের হয় তখন প্রতিবেশীরা সেটা টের পেয়ে পুলিশকে খবর দেয়। তারপর পুলিশ ঢুকে দেখেছে এরকম মরদেহ রাখা। তো এরকম খারাপ অবস্থা হয়ে গেছে, মানে পুরো শরীর নরম, শুধু মুখের অংশটুকু একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। তারপর তিনি সেই লাশটা দেখে তিনি আবারও পলিথিনে মুড়িয়ে তারপর ওখানে যে স্টাফ ছিল স্টাফদের সহায়তায় তিনি অ্যাম্বুলেন্সে তুলেন লাশটাকে। তারপর ব্যাগ ডালাটা ভালোভাবে লাগিয়ে তিনি ওই ছেলেটাকে সাথে নিয়ে রওনা দেন। লাশের সাথে কোনো আত্মীয় স্বজন ছিল না, ঠিকানা অনুযায়ী একটা ফোন নাম্বার দিয়ে দেয়া হয় সেই মর্গ থেকে। তো ফোন নাম্বারে রফিক ভাই কল করে জানেন ওইখানে আত্মীয় স্বজন, তারা বলে দেন যে আপনি লাশ নিয়ে চলে আসেন, এখানে আসার পর ভাড়া দিয়ে দেওয়া হবে। তো তারপর বিসমিল্লা বলে তিনি রওনা দেন। ঢাকা থেকে অনেকটা পথ তিনি পেরিয়ে সামনে চলে এসেছেন, হাইওয়ে রোডে গাড়ি চলছিল তখন। তখনকার সময়টা ছিল সন্ধ্যা, পেরিয়েছে মাত্র 7:30 কিংবা 8 বাজে তখন। রাতের বেলা এভাবে অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে যাওয়ার অভিজ্ঞতা ওনার এই প্রথম। পূর্বেও তিনি অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে গিয়েছেন, ওনার উস্তাদের গাড়িতে যেহেতু তিনি শিখেছেন ড্রাইভিং, সেহেতু উস্তাদ আগে যখন অসুস্থ থাকতেন তখনও তিনি কয়েকবার এই অ্যাম্বুলেন্স তিনি চালিয়েছিলেন এবং লাশও নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেগুলো ছিল দিনের বেলা, মানে রাতের বেলা এই প্রথম অভিজ্ঞতা ওনার লাশ নিয়ে যাওয়ার। দ্রুত সময়ে পৌঁছানোর জন্য রফিক ভাই ফাঁড়ি রাস্তা বেছে নেন। সেই ফাঁড়ি রাস্তা অর্থাৎ চিকন তবে পাকা করা ছিল, সেই রাস্তায় তিনি ঢুকে পড়েন এবং নির্বিঘ্নে তিনি গাড়ি চালাচ্ছিলেন। বেশ অনেকটা পথ পেরোনোর পর হঠাৎ করেই বিকট শব্দে ওনার গাড়ির সামনের চাকাটা, সামনের যে ডান পাশের চাকা, সেটা ব্লাস্ট হয়ে যায়। তো গাড়ি মোটামুটি ভালো গতিতে ছিল, 70-75 এরকম গতিতে ছিল। তো হঠাৎ করে সামনের চাকাটা যখন ব্রাস্ট হয়ে যায় মানে তিনি স্টিয়ারিংয়ে কন্ট্রোলটা আর ভালো করে ধরে রাখতে পারছিলেন না, আর তিনি চিন্তা করছেন যদি হার্ড ব্রেকও করেন তাহলে তো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আশেপাশে পড়ে যাবে। এবং রাস্তার বাম পাশে একটা খালের মতো ছিল আর ডান পাশে জঙ্গলের মতো গাছগাছালি ছিল। তো তিনি করলেন কি মানে ব্রেকও ছেড়ে দিয়েছেন আর তারপর ক্লাচ যে ছিল সেটাও তিনি ছেড়ে দিয়েছেন। আর গাড়ি যেহেতু গিয়ারে ছিল সেহেতু তো এমনি আপনা আপনি আস্তে আস্তে স্পিড কমতে থাকে। তো ধীরে ধীরে তিনি গাড়িটাকে দাঁড় করান, রাস্তার একটু পাশে দাঁড় করান। তো দাঁড় করানোর পর তিনি সেখান থেকে নেমে পড়েন। তো তার সাথে যে ছিল, যে শিখতে এসেছিল ছেলেটা ড্রাইভিং, তার নাম ছিল রাব্বি। তো রাব্বিও নামে গাড়ি থেকে, তো তিনি রাব্বিকে বলেন যে এক্সপ্রেস যে চাকা আছে সেটা নিয়ে আসার জন্য। সেটা কিন্তু পিছনে রাখা ছিল, অর্থাৎ যেখানে পিছনের অংশে যে লাশ রাখা থাকে না স্ট্রেচারের উপর, অর্থাৎ একটা সিটের উপরে লাশ রাখা থাকে, সেটার নিচে দুটো এক্সপ্রেস চাকা ছিল নতুন। তো সেখান থেকে একটা চাকা আনার জন্য তাকে বলেন। তো সে পেছনে যায় গিয়ে ব্যাগ ডালাটা যখন খুলে সে সাথে সাথে আবার ঠাস করে ব্যাগ ডালাটা লাগিয়ে দেয়। তো রফিক ভাই এই আওয়াজটা শুনে তিনি বলেন যে এত জোরে ব্যাগ ডালা কেন লাগলি, আবার খুলে আবার এত তাড়াতাড়ি কেন লাগিয়ে ফেললি। তো তিনি পেছনে আসেন, আসার পর দেখেন যে রাব্বির চেহারা, মানে চেহারা দেখে বোঝা যাচ্ছিল খুব ভয় পেয়ে আছে। তো রাব্বিকে জিজ্ঞেস করলে রাব্বি বলে যে সে এমন কিছু দেখেছে যার কারণে সে ব্যাগডালাটা খুলে রাখতে পারেনি, সাথে সাথে লাগিয়ে রেখেছে, লাগিয়ে দিয়ে সাথে সাথে। তো রফিক ভাইকে রাব্বি বলছিল যে আপনি খুলেন ব্যাগডালাটা, খুলে আপনি দেখেন কি অবস্থা। তো রফিক ভাই তখন নিজে পেছনের অংশটা খুলেন গাড়ির, খোলার পর তিনি দেখেন যে পলিথিনে মোড়ানো যে লাশটা ছিল, সে লাশের মাথাটা তো তিনি ভালো করে বেঁধে দিয়েছিলেন মর্গ থেকে দেখার পর, সেই মাথার পলিথিনের অংশটুকু খোলা এবং মুখটা খুবই স্পষ্টভাবে বের হয়ে আছে, এবং তিনি দেখতে পাচ্ছিলেন, তিনি মর্গে লাশটাকে যখন দেখেছিলেন তখন দেখেছিলেন যে চোখটুকু কিন্তু মানে পুরোপুরি বন্ধ ছিল না, অর্ধেক খোলা অর্ধেক বন্ধ এরকম ছিল লাশের চোখ দুটো। আর এখন এমত অবস্থায় লাশটি চেয়েছিল, মনে করো মানে ফুল চোখ খোলা, মানে চোখ বন্ধ অবস্থায় না, অর্ধেক বন্ধ অবস্থায় না, পুরো চোখ খোলা, চোখের পাতা। তো এই জিনিসটা দেখে রফিক ভাই নিজে কিছুটা ভয় পেয়ে যান। তো তিনি দোয়া দরুদ পড়ছিলেন মনে মনে, আর রাব্বিকে বলছিলেন যে ভয় পাস না, সব ঠিকঠাক হয়ে যাবে, এদিকে যেন নজর না দেয় এই বিষয়ে। তো তিনি রাব্বিকে বলে দেন। তারপর তিনি ওই নিচ থেকে একটা চাকা বের করেন, বের করে তিনি আবার ব্যাগডালাটা লাগিয়ে দেন, এবং লাগিয়ে দেওয়ার পর তিনি রাব্বিকে বলেন যে যা এবার চাকাটা পাল্টে নে। তো বেশ অনেকক্ষণ সময় লাগে, প্রায় 20 মিনিট সময় লাগে চাকাটা চেঞ্জ করতে। চাকা চেঞ্জ করার পরে তা আবারও তারা যে ফেটে যাওয়া যে চাকাটা ছিল সেটার পুনরায় পিছনে ব্যাগডালাটা খুলে রাখার মতো সাহস তারা পায়নি, তাই নষ্ট হয়ে যাওয়া চাকাটা তারা সামনেই তুলে নে তাদের বসার সিটের নিচে রেখে দেয়। তারপর তারা আবার রওনা দেয়। গাড়ি যখন চালাচ্ছিলেন রফিক ভাই তখন মানে ওনার মনে হচ্ছিল কেমন যেন ওনার শীত শীত লাগতেছিল, মানে ঠান্ডা লাগতেছিল। তো উনি করলেন কি, দুপাশের যে দুটা গ্লাস তিনি গ্লাস পুরোপুরি বন্ধ করে দেন, অর্থাৎ ভেতরে বাতাস আর প্রবেশ করছিল না, তখন তো স্বাভাবিক টেম্পারেচারে ছিল গাড়ির ভেতরে। তো প্রত্যেক অ্যাম্বুলেন্সেই মানে ড্রাইভারদের সিটের পেছনের মাঝামাঝি অংশটুকুতে কাচের গ্লাস লাগানো থাকে, স্বচ্ছ মানে পেছনের অংশটুকুতে কি আছে সব ভালোভাবে দেখা যায়। তো তিনি রাব্বিকে নির্দেশ দেন যে তুমি দেখো তো ওই গ্লাস দিয়ে পেছনে, যে আমরা যে খুলে দেখেছিলাম পেছনে ব্যাগডালার যে লাশের পলিথিনের মাথার সামনের অংশটুকু খোলা ছিল সেটা কি খোলা আছে কিনা। তো রাব্বি তখন পেছনের দিকে তাকায়, তাকানোর পরে তো অন্ধকারের জন্য কিছু ভালোভাবে দেখা যাচ্ছিল না, তো তাই সে মোবাইলের ছোট, তখন তো ছোট মোবাইল ছিল, ছোট মোবাইলের তো ফ্ল্যাশলাইট কতটুকু পাওয়ার থাকে, তো সেই মোবাইলের ফ্ল্যাশলাইটের সহায়তায় যতটুকু দেখা যাচ্ছিল আর কি, রাব্বি তখন গ্লাস বরাবর ওই মোবাইলের ফ্ল্যাশলাইটটুকু ফোকাস করে সে মাথাটা একটু সামনের দিকে নিয়ে দেখার চেষ্টা করে যে পেছনে কি অবস্থা লাশের। তো তখন দেখে যে না, লাশ স্বাভাবিক অবস্থায় আছে, কিন্তু তারা যখন পেছনের অংশটুকু খুলে দেখেছিল যে মাথার সামনের অংশের পলিথিনটুকু খোলা ছিল, কিন্তু এখন আর সেই পলিথিন খোলা অবস্থায় নেই। তারা গাড়িতে যেভাবে বাধা অবস্থায় তুলেছিল সেভাবেই পলিথিন মুড়িয়ে বাধা, মানে একদম নর্মাল স্বাভাবিক। ওই জিনিসটা দেখার পরে সে জানায় রফিক ভাইকে, রফিক ভাই বিষয়টা তেমন একটা পাত্তা দেন না, পাত্তা না দিয়ে তিনি সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছিলেন। তো বেশ অনেকটা পথ তারা পেরিয়ে এসেছে এবং ঘড়িতে তখন সময় বাজে প্রায় 10:30। বেশ অনেকটা রাস্তা পেরিয়ে যাবার পরে রফিক ভাই খেয়াল করেন যে রাস্তার দুপাশে একদম ফাঁকা আবাদী জমির মতো দেখা যাচ্ছিল, কোনো বাড়িঘর এবং গাছপালা নজর আসছিল না। তো গাড়ি চালানো অবস্থায় তিনি গাড়ির হেডলাইটের ফোকাসের আলোতে তিনি অনেক দূরে ভালোভাবে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন। তো হঠাৎ করে তিনি দেখেন যে দূরে একটা মানুষ রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে, এবং একটা মধ্যবয়স্ক লোকের মতো দেখতে হবে, সে ছিল লুঙ্গি পরা আর একটা শার্ট পরা, ফুল হাতা শার্ট। তো সে করল কি, রাস্তার এক পাশ থেকে হেঁটে হেঁটে অন্য পাশে চলে যায়। তো এই জিনিসটা তিনি দেখছিলেন, আর তিনি যত দেখছিলেন ততই সামনে এগোচ্ছিলেন, এবং ওই লোকটা বরাবর তখন যিনি পৌঁছে যান তখন তিনি সাইড গ্লাসটা নামিয়ে দেন, নামিয়ে তিনি দেখার চেষ্টা করেন যে লোকটা কি এখানে আছে কিনা, এবং তিনি ভালোভাবেই দেখেন যে না, এখানে লোকটি নেই। এবং তিনি অবাক হয়ে যান বিষয়টা দেখে যে আশেপাশে একদম আবাদি জমি দেখা যাচ্ছে এবং জমিতে হালকা পানি, বৃষ্টির কারণে পানি জমে আছে। তো লোকটা যদি এখান থেকে চলেও যায়, এত দ্রুত সে কোথায় চলে যাবে? আশেপাশে চারদিক তিনি ভালোভাবেই দেখেন, গাড়ি থেকে যতটুকু দেখা যায় আর কি, এই লোকটিকে আর তিনি দেখতে পান না। তো এটাও তিনি লক্ষ্য করেন। তারপর তারা আবার চলতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই তারা একটা বাজারে পৌঁছে যায়। তো সেই বাজারে যখন তারা গাড়িটিকে ব্রেক করে, তখন তাদের গাড়ির ইঞ্জিন থেকে একটা জোরে একটা শব্দ হয়। তো সেই শব্দ হওয়ার কারণে রফিক ভাই বুঝেন যে কোনো একটা সমস্যা হয়েছে। তো সেখানে তিনি নামেন, নেমে গাড়ির সামনের অংশটুকুতে তিনি দেখেন ইঞ্জিন যেখানে আছে, এবং তিনি দেখেন যে কয়েকটা ওয়্যার মানে জলে ছিঁড়ে গেছে, মানে হিট হওয়ার কারণে সেগুলো ছিঁড়ে গেছে। তো এত রাতে তিনি মেকানিক্স কোথায় পাবেন, বা নিজেই তো ঠিক করার মতো কোনো উপায় ছিল না। আর যে বাজারে তিনি গাড়ি থামিয়েছেন সে বাজারে মাত্র গুটি কয়েকটা দোকানপাট, আবার এত রাত হওয়ার কারণে সবগুলো দোকানপাট বন্ধ ছিল। একটু খোঁজাখুঁজির পরে তিনি একটি ওয়ার্কশপ দেখতে পান, যে মেকানিকের দোকান আছে কিন্তু দোকানটা বন্ধ। তিনি উপরে একটা নাম্বার দেখতে পান, সেই নাম্বারে তিনি কল দেন। কল দেওয়ার পরে দোকানে সে মেকানিক্স প্রথমে আসতে রাজি হচ্ছিল না। তারপর তিনি বলেন যে তিনি একটু পরিমাণের চেয়ে বেশি টাকা দিবেন, বা তিনি খুব বিপদে পড়েছেন। তো এরকম বলার পরে ওই মেকানিক্স আসে। তা আসার পর তারা গ্যারেজে নিয়ে আসে গাড়িটি। গ্যারেজে নিয়ে আসার পর গ্যারেজের যে মানে লোকটি ছিল, কারিগর ছিল, সে রফিক ভাইকে জিজ্ঞেস করে যে অ্যাম্বুলেন্স থেকে লাশ আছে কিনা। তো তখন রফিক ভাই বলেন যে হ্যাঁ, লাশ আছে, আমরা লাশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ে যাব। তো হঠাৎ করে গাড়িটা এরকম সমস্যা দেখা দিয়েছে ইঞ্জিনে। তো তারপর ওই মেকানিক্স বেশ অনেকক্ষণ সময় লাগে তিনি ঠিক করছিলেন। তো তখন রফিক ভাই যে আত্মীয়ের নাম্বারটা দিয়েছিলেন মর্গ থেকে, সে নাম্বারে তিনি কল করে জানিয়ে দেন যে আমাদের আসতে একটু দেরি হবে, কারণ গাড়িতে সমস্যা দেখা দিয়েছে, গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। তো ওই আত্মীয় নাকি বলছিল যে ঠিক আছে, আপনারা আসেন, কোনো সমস্যা নেই, সারা রাত আপনাদের জন্য আমরা অপেক্ষা করব, আমরা আছি, আপনারা চলে আসুন। রফিক ভাই তখন তিনি ঘোরাঘুরি করছিলেন আশেপাশে, এবং তিনি যেহেতু স্মোক করতেন, তিনি একটা সিগারেট ধরার পর তিনি হাঁটতে হাঁটতে গাড়িটার পেছন দিকে যান। এই পেছনে গিয়ে তিনি দেখেন ব্যাগ ডালাটা তিনি তো লাগিয়ে রেখেছিলেন, এটা একটু খোলা অবস্থায়, মানে হালকা একটু ফাঁক হয়ে আছে, মানে ভালোভাবে লাগেনি এরকম একটা অবস্থা। তো তখন তিনি রাব্বিকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন যে রাব্বি, এই ব্যাগডালা কি তুই খুলছিস কিনা? তখন রাব্বি বলে যে না, আমি ব্যাগডালা তো খুলিনি। তো তখন তিনি সেটাকে একটু দেখার চেষ্টা করেন যে ভেতরে কোনো মন্যগুল হচ্ছে কিনা। তো তিনি ব্যাগডালাটা আবার ওঠানোর পর দেখেন যে না, ভেতরে স্বাভাবিকভাবেই লাশটা আগের অবস্থানে রাখা আছে, আগের মতোই ঠিক। তো তখন তিনি আবার জোরে ধাক্কা দিয়ে সেই ব্যাগডালাটা লাগিয়ে দেন। তো বেশ অনেকক্ষণ সময় লাগে, প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগে। তারপর গাড়িটা ঠিক হওয়ার পর তিনি মেকানিক্সকে টাকা বুঝিয়ে দিয়ে তারা আবারও যাত্রা শুরু করে। তারা তখন বানসারামপুর উপজেলা পার হয়ে সৈফুল্লাহকান্দি ইউনিয়নের দিকে যাচ্ছিলেন। তো গ্রামের খুবই সরু রাস্তা, চিকন, আশেপাশে গাছপালা প্রচুর, এবং একটু পরপরই অনেক মোড় রাস্তা। তো সেই রাস্তা দিয়ে তো যখন তারা যাচ্ছিলেন, তো তখন রাব্বিকে রফিক ভাই তিনি একটু বলেন যে তুমি আবার একটু পেছনে দেখো যে লাশটা ঠিকঠাক আছে কিনা। মানে রফিক ভাইয়ের কাছে কেমন যেন মনে হচ্ছিল যে না, মানে ওনার অস্বস্তি লাগছিল, ওনার এমনটা অনুভব হচ্ছিল যে উনি গাড়িতে একটা লাশ রাখা আছে, কিন্তু ওনার মনে হচ্ছিল গাড়িটা পুরো ফাঁকা, গাড়ির পেছনে কিছু নেই। তো এই জিনিসটা যখন ওনার অনুভব হচ্ছিল, তখন তিনি রাব্বিকে বলেন যে তিনি দেখতে পেছনে লাশটা আছে কিনা। তো যখন রাব্বি পেছনের দিকে আবার লাইটের ফোকাস দিয়ে সে দেখতে যায়, তখন সে দেখে লাশটা তো উপরে রাখা ছিল, অর্থাৎ সিট, একপাশে সিট আর একপাশে স্ট্রেচারের মতো, যেখানে রোগীকে শুয়ে রাখা হতো, এবং এর পাশে একটা অক্সিজেন সিলিন্ডার রাখা। তো লাশটাকে ওই স্ট্রেচারের উপরে রাখা, স্ট্রেচারের মতো অংশের উপরে রাখা ছিল লাশটা। ওই ওই জায়গায় লাশটা নাই, লাশটা নিচে মেঝেতে পড়ে আছে। তো এই কথা বলার পরে রাব্বি যখন বলে যে আমি দেখলাম যে লাশটা নিচে পড়ে আছে, তখন রফিক ভাই বলে যে আমি তো ভালো করে বেল্ট দিয়ে বাঁধলাম লাশটাকে, তো বেল্ট তো ছুটে যাওয়ার কথা না। তো এমতো অবস্থায় গাড়ি যখন ডানে ভামে বারবার মোড় নিচ্ছিল, তখন লাশটা বারবার এদিক ওদিক নড়াচড়া করছিল, কিন্তু রফিক ভাইয়ের সাহসই কুলাচ্ছিল না যে গাড়িটা থামিয়ে তিনি লাশটাকে পুনরায় উপরে উঠিয়ে উঠে বেঁধে রাখবেন। তো তিনি এমতো অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। তো এরকমভাবে অনেক মোড় পার হওয়ার পর একটা সোজা রাস্তায় তারা উঠেন, এবং সেই সোজা রাস্তায় যখন তিনি গাড়ি চালাচ্ছিলেন, তখন হঠাৎ করে ওনার লুকিং গ্লাসের দিকে নজর পড়ে, এবং লুকিং গ্লাসের দিকে নজর পড়তেই উনি দেখেন যে রাস্তার এক পাশে তারা যে লাশটিকে, নীল পলিথিনে মোড়ানো লাশটিকে নিয়ে আসছিলেন, সেই রকম দেখতে একটা লাশ রাস্তার পাশে রাখা। লুকিং গ্লাসে তিনি পেছনের দিকে দেখছিলেন। তো এটা দেখে তিনি সাথে সাথে গাড়িটা ব্রেক করে গাড়িটাকে থামিয়ে দেন, এবং রাব্বিকে বলেন যে পেছনের ডালটা কি ভালো করে লাগানো হয়নি, লাশটাকে পড়ে গিয়েছে, আমি দেখলাম লুকিং গ্লাসে পেছনে এরকম অবস্থা যে লাশটা পড়ে আছে রাস্তার পাশে। তো দেখলেন তিনি, রাব্বি বলেন যে না, ব্যাগটা তো ভালোভাবে লাগানো হয়েছে। তো তখন রফিক ভাই, তখন তিনি আবার লুকিং গ্লাসে তাকান এবং দেখেন যে না, কিছুই নেই। তিনি যে জায়গাটাতে দেখেছিলেন যে লাশটা রাখা রাস্তার পাশে, সেখানে এখন কিছুই নেই, একদম খালি। তবু তিনি মনের সন্দেহ দূর করার জন্য গাড়ি থেকে নামেন, নেমে দেখেন পেছনের ডালাটা ঠিকভাবে লাগানো আছে। তারপর তিনি আবারও উঠে গাড়ি চালানো শুরু করেন। এভাবে অনেকটা পথ পার পার হওয়ার পর যখন তারা প্রায় আর 20 মিনিট গাড়ি চালালে পৌঁছে যাবেন এবং ওই ইউনিয়নে প্রবেশ করেছেন, ইউনিয়নের বাজারে। তো এমতো অবস্থায় হঠাৎ করেই রফিক ভাই শুনতে পান গাড়ির পেছনে যেখানে লাশ রাখা রয়েছে সেখান থেকে ঠুক ঠুক একটা আওয়াজ শোনা যাচ্ছে। তো এরকম মনে হচ্ছিল যে তাদের ড্রাইভিং সিটের পেছনের অংশে যে একটা বোর্ড লাগানো থাকে না, সেই বোর্ডের মধ্যে তো কাঁচের গ্লাস লাগানো ছিল। তো মনে হচ্ছিল যে ওই পেছন থেকে কেউ একজন হাত দিয়ে এই বোর্ডটাতে নক করছে, টুক টুক করে আওয়াজ করছে, এরকম মনে হচ্ছিল, এরকম তিনি শুনতে পাচ্ছিলেন। এবারে রফিক ভাই স্পষ্টভাবে বুঝতে পারছিলেন যে তারা প্যারানর্মাল কোনো ঘটনার, প্যারানর্মাল কোনো সমস্যার তারা পড়ছেন। তো এবার তিনি ঠিক করেন এবং রাব্বিকে বলেন যে লাশটা যেহেতু উপর থেকে নিচে পড়ে গিয়েছে এবং গাড়ি এদিক এদিক যাওয়ার কারণে লাশটা একবার ওই পাশে এই পাশ হচ্ছে, সেটাকে উপরে তুলে পুনরায় আগের জায়গায় রেখে বেঁধে ফেলতে হবে। তো তিনি রাস্তার পাশে গাড়িটাকে দাঁড় করেন, দাঁড় করিয়ে তিনি পেছনের ব্যাগটা খুলেন, দেখেন, খোলার পর দেখেন যে লাশটা নিচে এক পাশে পড়ে আছে। তো তারপর তিনি যখনই ভেতরে প্রবেশ করবেন, ওনার মন সায় দিচ্ছিল যে উনি যেন ভেতরে না প্রবেশ করেন, ওনার মন বারবার বলছিল এবং ওনার নিজের ভেতরে একটা ভয় কাজ করছিল। তো তিনি বললেন, রাব্বি তুই পারবি কিনা এই কাজটা করতে? রাব্বিও নিজে তখন ভয় পাচ্ছিল যে না উস্তাদ, আমি পারবো না একা এই কাজ করতে। ঠিক ভাই অনেকক্ষণ যাবৎ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন যে তিনি কিভাবে এই লাশটাকে উপরে তুলবেন, ওনার তো আর সাহসে কুলোচ্ছে না। এমত অবস্থায় ভাবতে ভাবতে তিনি খেয়াল করেন যে দূর থেকে একটা গাড়ির হেডলাইটের আলো দেখা যাচ্ছে, এবং সেই গাড়িটা যখন আস্তে আস্তে সামনের দিকে আসতেছে, তখন রফিক ভাই রাস্তার মাঝ বরাবর গিয়ে তিনি গাড়িটাকে থামানোর চেষ্টা করেন। তো গাড়িটাকে থামানোর চেষ্টা করাতে হাত দিয়ে ইশারা দিলে সে গাড়িটা এক পাশে দাঁড়ায় এবং রফিক ভাই দেখতে পান একটা হাইএস, এবং হাইএসের ভেতরে লোক ভর্তি, অর্থাৎ যাত্রী আছে, তারা ঢাকা থেকে এসেছে। তো পেছনে যারা যাত্রী ছিল ওই গাড়ির, তারা বলছিল যে এটা ডাকাত, ডাকাত, ডাকাতি করবে, তাড়াতাড়ি যেন এখান থেকে চলে যায়। তো ওই ড্রাইভার নাকি আবার বলছিল যে না, এদের দেখে তো মনে হচ্ছে এরা আসলে কোনো বিপদে পড়েছে। তো ড্রাইভার গাড়ি থেকে নেমে আসেন, আসার পরে জিজ্ঞেস করেন যে কি সমস্যা। তো রফিক ভাই বলেন যে এই লাশটাকে ঢাকা থেকে নিয়ে আসার মাঝপথে এরকম এরকম সমস্যা হচ্ছিল। তো ড্রাইভার নাকি রফিক ভাইকে বলেন যে আপনার কত বড় সাহস যে আপনি এত রাতে এরকম নির্জন রাস্তা দিয়ে লাশ নিয়ে আপনি যাচ্ছেন, আপনার তো অনেক সাহস। তো বিভিন্ন সমস্যার রাস্তায় আসার পথে যা যা সমস্যা হয়েছে সবগুলো তিনি ওই ড্রাইভারকে বলেন। তো ড্রাইভার অবশ্য এরকম ছিল, একটু হুজুর টাইপের, দাঁড়িয়ে আছে ওনার মুখে লম্বা দাড়ি, টুপি পাঞ্জাবি। তো উনি নাকি বলেন যে ঠিক আছে এখন কি সমস্যা সেটা বলেন। তো রফিক ভাই নাকি ওই ওনার অ্যাম্বুলেন্সের কাছাকাছি নিয়ে উনিকে দেখান যে দেখেন লাশটা উপরে বাঁধা অবস্থায় ছিল, সেটা এখন নিচে পড়ে গেছে, কিন্তু আমার এখন সাহস কুলোচ্ছে না লাশটাকে উপরে তুলে বাঁধার। তো ওই ড্রাইভারও তখন ওনাকে সাহায্য করেন। তো ওনার সহায়তায় রফিক ভাই ওই লাশটাকে পুনরায় ওই সিটের উপরে উঠিয়ে ভালো করে বেল্ট দিয়ে বেঁধে ফেলেন। তারপর ব্যাগডালাটা লাগিয়ে তিনি ওই ড্রাইভারকে বলেন যে আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এবার চলে যেতে পারেন। তো তারপর ওই ড্রাইভার চলে যায়। এরপর রফিক ভাইও তিনি অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দেন এবং প্রায় 15-20 মিনিটের মধ্যে তিনি ওই ওনার নিজ গন্তব্যে পৌঁছে যান। সেখানে পৌঁছানোর পর লাশ হ্যান্ডওভার করে গাড়ি ভাড়া বুঝে নিয়ে তিনি অ্যাম্বুলেন্সের পেছনের অংশটাকে ভালোভাবে ওয়াশ করে নেন। ওয়াশ করে ওই রাতারাতি তিনি আবার ওনার অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকায় পৌঁছে যান। তো এরপর থেকে টানা 15 দিন রাব্বি ভাই এবং রাব্বি এবং রফিক ভাই দুজনেরই অনেক জ্বর থাকে। এখানে আরেকটা ঘটনা ঘটেছিল, তারা যখন ঢাকায় পৌঁছে যায় তারা যেতে যতটুকু সময় লেগেছিল এর চেয়ে খুবই কম সময় লাগে ঢাকায় পৌঁছাতে। তো ঢাকায় পৌঁছানোর পর অ্যাম্বুলেন্স তিনি ওনার উস্তাদের বাসায় দিয়ে তিনি নিজ বাড়ির দিকে রওনা দেন। তো একটু হেঁটে যেতে হয়, প্রায় 15-20 মিনিট সময় লাগে। এই সময়টা তখনকার সময় ছিল প্রায় ফজর আজানের আধ ঘন্টা আগে, এরকম হবে যে আধ ঘন্টা পরে ফজর আজান দেবে, প্রায় 3:30 উপরে বাজে এরকম একটা সময়। তিনি যখন বাসার কাছাকাছি এসে পড়েন এবং মেন রাস্তা থেকে যখন তিনি গলিতে ঢুকে যান, সেই গলি বরাবর যখন তিনি হেঁটে যাচ্ছিলেন তখন তিনি হঠাৎ করেই দেখতে পান ওনার ঠিক 10 হাত সামনে একটা ছোট সাদা বিড়ালের বাচ্চা, এবং দেখে খুবই সুন্দর লাগছিল ওনার। তো তিনি একটু সামনে এগিয়ে যান, গিয়ে দেখেন যে বিড়ালের বাচ্চার গলায় কিছু একটা পেঁচানো। তো এই জিনিসটা দেখে ওনার মনে হচ্ছিল যে এটা হয়তো কারো পালা বিড়াল, রাতের বেলা হয়তো নিজের বাসায় যেতে ভুলে গিয়েছে। তাই তিনি মনে করলেন কি যে বিড়ালটাকে তিনি এখন আপাতত নিজের বাসায় নিয়ে যাবেন, আর আগামীকাল সকালে তিনি খোঁজ নেবেন আশেপাশের কারো কাছ থেকে যে এটা কার বিড়াল। তিনি দেখছিলেন যে বিড়ালটা, মানে তিনি এক কদম সামনে আগাচ্ছেন, বিড়ালের বাচ্চাটাও অন্যদিকে আরেক কদম সামনে আগাচ্ছে, অর্থাৎ অন্য আরেকটা গলির মুখ দিয়ে যায়, মানে এই গলি দিয়ে কিন্তু তাদের রফিক ভাইদের বাসা। তো বিড়ালটা এদিকেই যাচ্ছিল এক কদম সামনে, তো মানে উনি এক কদম সামনে যায়, বিড়ালটা আরো এক কদম সামনে আগায়। তো এভাবে করতে করতে সোজা একটা গলি একদম বরাবর, ওইদিকে মানুষজন আসে, এখানে একটা পরিত্যক্ত জায়গা, এখানে অনেকজন আবর্জনা ফেলে, একটা পুকুরের মতো অবস্থা হয়ে আছে, পানি জমে আছে, ময়লা স্তূপ। তো তিনি দেখেন যে বিড়ালটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই ময়লা স্তূপের দিকে যায়। এই জিনিসটা যখন তিনি দেখেন যে বিড়ালটা অন্যদিকে না গিয়ে ওই ময়লার স্তূপের দিকেই যাচ্ছে, তখন তিনি বুঝেছেন যে না, এটা স্বাভাবিক কিছু না। তিনি দ্রুত পায়ে হেঁটে বাম পাশ দিয়ে ওনার যে একটা গলি আছে ওই গলি দিয়ে তিনি ওনার বাসায় চলে যান। তো বাসায় আসার পরে তিনি স্বাভাবিকভাবে ক্লান্ত, কারণ এত দূরে তিনি জার্নি করে এসেছেন, আবার অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার পথে এই ঘটনা ঘটল, তিনি বেশ ক্লান্ত। বাসায় এসে তিনি কাউকেই কিছু শেয়ার করেননি। তারপর তিনি রাতের খাবার দাবার শেষ করে তিনি নিজের বিছানায় চলে যান এবং নিজের রুমে যখন তিনি ঘুম অবস্থায় তখন দেখতে পান, মানে ওনার রুমে ওনার বেডটা ছিল ঠিক রুমের মাঝ বরাবর, এবং সামনের দিকে তাকালে ডান পাশের এবং বাম পাশের ওয়ালে দুটি জানালা আছে এবং জানালাতে পর্দা ঝোলানো। উনি যখন প্রায় ঘুমিয়ে যাবেন এমত অবস্থায় ওনার মনে হচ্ছিল যে এক জানালা থেকে আরেক জানালায়, অর্থাৎ বাম পাশের জানালা থেকে ডান পাশের জানালায় কেউ একজন খুব দ্রুত বেগে ছুটে গিয়েছে, এবং এটা যখন উনি অনুভব করতে পারেন তখন তিনি সাথে সাথে শোয়া অবস্থা থেকে উঠে বসেন। ওঠার পরে তিনি দেখতে পাচ্ছিলেন যে বাম পাশের জানালার যে পর্দা এবং ডান পাশের জানালার যে পর্দা সেটা এখনো দুলছে। ওনার রুমে কিন্তু ফ্যান অফ করা ছিল। এরপরও তিনি দেখছিলেন যে মানে পর্দাগুলো দুলছে। থাইগ্লাস ছিল তো, থাইগ্লাস থাকার কারণে, থাইগ্লাস লাগানো থাকার কারণে বাইরে থেকে তো বাতাসেও পর্দা দোলার কথা না। তো এই জিনিসটা দেখার পর তিনি কিছুটা ভয় পেয়ে যান। তিনি মেলানোর চেষ্টা করছিলেন যে অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে যাওয়ার সময় এরকম এরকম সমস্যা হয়েছে, আবার গলির পথে ঢোকার সময় আমি এরকম একটা জিনিস দেখলাম, বিড়ালের বাচ্চার মতো একটা কিছু দেখলাম, তো আবার রুমের ভিতরে এরকম কিছু দেখছি। উনি হিসাব আসলে মেলাতে পারছিলেন না। তারপর তিনি সাথে সাথে উঠে যান, উঠে ওনার আব্বাকে ডেকে নিয়ে আসেন। তো এরপর তিনি এখানে ওনার আব্বাকে নিয়ে ঘুমিয়ে যান। এরপর এভাবে পরদিন সকাল থেকে তো ওনার প্রচন্ড জ্বর শুরু হয়। প্রায় 15 দিন যাবৎ ওনার জ্বর থাকে এবং পরীক্ষা নিরীক্ষা করার পরও দেখা যায় যে না, এটা কোনো ভাইরাস জ্বর না, সাধারণ জ্বর। এই সাধারণ জ্বরও প্রায় 15 দিন যাবৎ থাকে। এরপর তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে যান, কিন্তু পরবর্তীতে তিনি আর কোনোদিন অ্যাম্বুলেন্স চালাননি। ওনার উস্তাদও পরবর্তীতে ওনাকে আর কিছু বলেননি। তো এরপর থেকে তিনি ওনার নিজের কেনা সেই হাইএস ড্রাইভ করেন। রফিক ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এখন চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। সিলেট উপশহরের একটা মেসে থাকতেন এমদাদ ভাই এবং তিনি তখনকার সময় বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে থার্ড ইয়ারে পড়তেন। ঘটনাটি 2021 সালের। পড়ালেখার পাশাপাশি তিনি টিউশনি করাতেন এবং বেশ কয়েকটা টিউশনি তিনি করাতেন। দেখা যেত সকালে 2-3টা এবং বিকেলবেলা থেকে শুরু করতেন বাকিগুলো এবং শেষ করতে করতে প্রায় রাত 10:30, 11:00 এরকম বেজে যেত। প্রতিদিনের মতোই তিনি সেদিন রাতেও রাত 11:00 ওনার টিউশনি শেষ করে বাসার দিকে যাচ্ছিলেন। বাসাটা ছিল মেইন রোড থেকে কিছুটা ভেতরে, ভেতরের দিকে হেঁটে অনেকটা তারপর যেতে হয়। তো সেই রাস্তা দিয়ে যখন তিনি হাঁটছিলেন, তো তখনকার সময় তো আশেপাশে গাছপালা থাকাতে মানে রাস্তায় কিছুটা অন্ধকার, আর উপশহর এলাকা যেহেতু একটু মোড়ে মোড়েই ল্যাম্প পোস্ট ছিল এবং খুবই পরিষ্কারভাবেই দেখা যাচ্ছিল রাস্তা। এক ল্যাম্পোস্ট থেকে আরেক ল্যাম্পোস্টের দূরত্ব বেশ অনেকটা, এর মাঝামাঝি অংশটুকু কিছুটা অন্ধকার হয়ে থাকত। ওনার তখন হঠাৎ করেই অনেক প্রস্রাবের বেগ পায়। তো তখন তিনি করলেন কি, রাস্তার এক পাশে একটু গাছগাছালির মতো ছিল, সেখানে তিনি দাঁড়িয়ে পড়েন। দাঁড়িয়ে তিনি সেখানে হাঁটু গেড়ে হালকা একটু নিচু হয়ে তিনি প্রস্রাব করছিলেন। তখন ওনার কেমন যেন ফিল হচ্ছিল যে আপনার সাথে যদি কেউ একজন দাঁড়িয়ে থাকে, আপনার যেরকম একটা ফিল হবে, ওনার মনে হচ্ছিল যে ওনার ডান পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, স্পষ্টভাবে ওনার ফিল হচ্ছিল। কিন্তু ওনার সাথে তো তখন কেউ ছিল না। তো এটা যখন তিনি ফিল করছিলেন, তখন সাথে সাথে তিনি বসা থেকে উঠে দাঁড়ান। উঠে দাঁড়িয়ে তিনি চারপাশ ভালো করে নজর দিচ্ছিলেন যে কে, হঠাৎ করে কে চলে আসলো এখানে। তো তিনি দেখছিলেন যে না, আশেপাশে তো কেউ নেই। তখন তিনি একটু ঘাবড়ে যান, যে দেখেন যে আশেপাশে এত বড় বড় গাছপালা, একটা জঙ্গলের মতো অবস্থা হয়ে আছে। তো তখন তিনি সেখান থেকে উঠে যান। উঠে তিনি আবার হাঁটা শুরু করেন। তো হাঁটতে হাঁটতে তখন যখন তিনি সামনের ল্যাম্পোস্টে পৌঁছে যান, সেই ল্যাম্পোস্টে চৌরাস্তা দেখা যাচ্ছে খুব ভালো করেই, চারপাশটা খুব ভালোভাবেই স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো তিনি দেখলেন যে বাম পাশের একটা রাস্তা থেকে একটা কালো এবং সাদা রঙে মিশ্রিত একটা বিড়াল হেঁটে হেঁটে আসছে। তো তিনি একটু দূর থেকেই জিনিসটা খেয়াল করেন, মনে করেন যে প্রায় 20-30 মিটার সামনে এরকম। তো তিনি যত আগাচ্ছেন, তিনি দেখছিলেন যে তিনি প্রথমে দেখেছিলেন একটা বিড়াল, এবারে তিনি দেখতে পান সেই বিড়ালগুলো সংখ্যায় বেড়ে প্রায় 50 থেকে 60-70টা বিড়াল হবে এখানে জড়ো হয়ে গিয়েছে এবং সেগুলো একসঙ্গে মেম মেম করে ডাকছিল। এমদাদ ভাই তো এই জিনিসটা দেখে তিনি বুঝে যান, তিনি যেহেতু গ্রামে থাকেন, ওনার গ্রামের বাড়িতে বিভিন্ন ধরনের ঘটনাতে সম্মুখীন হয়েছেন এবং অনেকের কাছ থেকে শুনেছেন, তো তিনি এই বিষয়টা একদম স্পষ্টভাবে বুঝে যান যে তিনি যখন প্রস্রাব করছিলেন তখন সাথে যাকে ফিল করেছিলেন ওটা অবশ্যই কিছু অস্বাভাবিক কিছু ছিল। এখন তিনি এতগুলো বিড়াল দেখছিলেন, দেখছেন নিশ্চয় এটা স্বাভাবিক কিছু না। তো তখন তিনি করলেন কি, ওইদিকে তিনি যান না, উল্টা দিকে তিনি দৌড়ানো শুরু করেন এবং এক দৌড় দিয়ে তিনি পরবর্তী চৌরাস্তায় ল্যাম্পপোস্টের নিচে তিনি এসে দাঁড়িয়ে যান। তো আশেপাশে তেমন বেশি লোকজন ছিল না তখনকার সময়। তারপর তিনি অন্য রাস্তা দিয়ে ঘুরে তিনি ওনার রুমে চলে যান। ওই দিন রাতে বাকি রুমমেটরা যখন ওনার বাসায় একসাথে হয় তখন উনি তাদেরকে শেয়ার করেন বিষয়টা যে তিনি এরকম এরকম সমস্যা তিনি ফেস করেছেন, এরকম জিনিস তিনি দেখেছেন। এই কথা বলার পরে অনেকেই সেটা বিশ্বাস করতে চায় না। তারপর তিনি জোর গলায় বলছেন যে হ্যাঁ, আমি নিজের চোখে দেখে এসেছি, 50-60টা বিড়াল একসাথে আমাকে ডেকে অনেক জোরে জোরে ডাকাডাকি করছিল। এমদাদ ভাই সেদিন রাতের বেলা একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি দেখেন শিয়ালের মতো আকৃতির চেহারা এবং শরীর, শিয়ালের মতোই ভয়ঙ্কর চেহারার দেখতে ওই প্রাণীটা উনাকে দৌড়াচ্ছে, পেছনে ওই প্রাণীটা দৌড়াচ্ছে আর এমদাদ ভাই সামনের দিকে দৌড়াচ্ছে একটা ফাঁকা রাস্তার মাঝখানে। এবং অনেকটা পথ দৌড়ানোর পর এমদাদ ভাই একটা কিছুর সাথে মানে পায়ে বাধা খেয়ে তিনি হোঁচট খেয়ে পড়ে যান। তো পড়ার পর ওই প্রাণীটা উনার একদম বুক বরাবর এসে উঠে দাঁড়ায়। তারপর নাকি ওই প্রাণীটা কথা বলতে শুরু করে এবং ওই প্রাণীটা শিয়ালের মতো হিংস্র প্রাণীটা তাকে হুমকি দিচ্ছিল বারবার যে তাকে এখনই মেরে ফেলবে, তাকে এখনই মেরে ফেলবে। তো এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর তিনি স্বাভাবিকভাবেই লাভ দিয়ে ঘুম থেকে উঠে যান। উঠে তিনি একটু হাঁপাচ্ছিলেন, ওনার শ্বাস প্রশ্বাস বেড়ে গিয়েছিল, হার্টবিট বেড়ে গিয়েছিল। তারপর তিনি পানি পান করেন, তো পুনরায় তিনি ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে অন্যান্য ফ্রেন্ড সার্কেলের সাথে এই ঘটনাটা শেয়ার করার পর, অর্থাৎ সেদিন টিউশনে করিয়ে বাসায় ফেরার পথে যেটা হয়েছিল এবং রাতে তিনি যে স্বপ্নটা দেখেছিলেন সেটা শেয়ার করার পর, ওনার এক ফ্রেন্ড জাবেদ সে তাকে অ্যাডভাইস করে যে ওর পরিচিত একজন লোক আছে, তার সাথে এই বিষয়টা শেয়ার করলে হয়তো তিনি কিছু সমাধান দিতে পারেন। এবং জাবেদ এটাও বলে যে তার সে যে এই সমস্যাটা ফেস করেছে এই সমস্যাটার সাথে নিশ্চয়ই কোনো কিছুর একটা কানেকশন আছে, এই জন্য একজন অভিজ্ঞ লোকের সাহায্য নেওয়া জরুরি। এটা বলছিল জাবেদ, এমদাদ ভাইয়ের ফ্রেন্ড। তো এমদাদ ভাই তার ফ্রেন্ড জাবেদের কথা অনুযায়ী রাজি হয়। রাজি হওয়ার পর জাবেদ পরদিন একটা মাজারে নিয়ে যায়, অর্থাৎ সিলেট শহরের ভেতরে বিভিন্ন জায়গায় ছোট ছোট মাজারের অভাব নেই, অনেক জায়গায় অনেক মাজার রয়েছে। তো সেখানকার একটা মাজারে জাবেদ এমদাদ ভাইকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সেখানে অনেকক্ষণ তারা অপেক্ষা করে, অপেক্ষা করার পর জাবেদ অনেক খোঁজাখুঁজির পর একজন মানে পাগল কিসিমের একটা লোককে তিনি ধরে নিয়ে আসেন। মানে মাজারে থাকে না যে মাজারে পাগলের মতো অবস্থা পড়ে থাকে, পুরনো কাপড় চোপড়, গায়ে অনেক ধরনের কাপড় চোপড় জড়ানো, মাথার চুল এলোমেলো, দাড়িগুলো লম্বা লম্বা কিন্তু ময়লা, মনে হচ্ছিল যে অনেকদিন যাবৎ গোসল করে না, এরকম মানে ধাঁচের একটা লোককে জাবেদ ধরে আনে। আনার পর ওই লোকটাকে জাবেদ ভাই এমদাদ ভাইয়ের সে সমস্যার কথাগুলো খুলে বলে। বলার পর সে লোকটা জাবেদ ভাইকে বলেন যে তিনি এই সমস্যাটার সমাধান করে দিতে পারবেন, এর বিনিময়ে তাকে কিছু অর্থ প্রদান করতে হবে। ওই পাগল লোকটা তখন বলে যে পরের দিন রাত 12টার পরে যেন এই মাজারে তারা আসে, এসে ওনার সাথে দেখা করে। তো ওই লোকের কথা অনুযায়ী জাবেদ ভাই এবং এমদাদ ভাই তারা চলে যায় এবং পরের দিন ঠিক রাত 12টার পর তারা পুনরায় এই মাজারে চলে আসে। আসার পর অনেক খোঁজাখুঁজির পর এই পাগলটাকে পাওয়া যায়, অর্থাৎ ওনাকে পাওয়া যায় আর কি, ওই যে লোকটা বলেছিল 12টার পর আসার কথা। তো ওনাকে পাওয়া গেলে উনি বলেন যে তিনি খোঁজ খবর নিয়ে দেখেছেন যে এমদাদ ভাই গত কয়েকদিন আগে উপশহরের ভেতরে রাস্তার পাশে যে বড় বড় গাছ ছিল অন্ধকার, অন্ধকার জায়গাটুকুতে তিনি যে প্রস্রাব করছিলেন, ওই গাছের গোড়ায় নাকি একটা জিন বসেছিল। সেই জিনের উপর নাকি এমদাদ ভাই প্রস্রাব করে দেন। তো সেই কারণে জিনটা খুব রাগান্বিত হয়ে যায় এবং সে টার্গেট নেয় যে এমদাদ ভাইয়ের অনেক ক্ষতি করবে সে। তো এই কথা বলার পর, এই কথা যখন ওই লোকটার মুখ থেকে এমদাদ ভাই শুনেন, মানে তিনি খুবই ঘাবড়ে ছিলেন এবং তিনি ভয় পাচ্ছিলেন এই বিষয়টা নিয়ে। তো জাভেদ ভাই বলছেন যে আচ্ছা ঠিক আছে, এখন কি করা যাবে সমাধান। তো এই লোকটা তখন একটা আইডিয়া দিয়েছে, এমদাদ ভাই যেন এখন তার গ্রামের বাড়িতে চলে যায়, এখানে না থাকে। তো সেই যেই কথা সেই কাজ, এমদাদ ভাই পরের দিন সকালবেলা ওই লোকের কথা মতো তিনি চলে যান ওনার গ্রামের বাড়িতে। সব কিছু গুছিয়ে ওনার কিছু বইপত্র এবং কাপড় চোপড় নিয়ে তিনি গ্রামের বাড়িতে চলে যান। গ্রামের বাড়ি ছিল কুলহর উপজেলার রবির বাজারে। তো সেখানে যাওয়ার পর তিনি বাড়িতে থাকা শুরু করেন এবং বেশ কয়েকদিনের ছুটি নিয়ে আসেন তিনি। এবং জাভেদ মিয়া কিন্তু ছিল সিলেটে, সে প্রতিদিনই ওই লোকের কাছে যেত, গিয়ে সে খোঁজখবর নিয়ে দেখত এবং বিভিন্ন ইনস্ট্রাকশন সে নিত, নিয়ে তারপর সে এমদাদ ভাইকে কল করে জানাত। বাড়িতে যাওয়ার পর এমদাদ ভাই এই বিষয়টা ওনার মায়ের সাথে শেয়ার করেন, বলেন যে তিনি ভুলবশত নাকি একটা জিনের উপর প্রস্রাব করে দেন এবং সেই জিন নাকি এখন ওনার পিছে লেগেছে। এরকম একটা পাগলের কিসিমের লোক, পাগলের মতো লোক মাজারে থাকে সে নাকি বলেছে। তো মা ছেলের মুখ থেকে এইসব কথা শুনে তো তিনি অস্থির হয়ে যান যে ছেলে এরকম কথা বলছে, এবং তিনি বিশ্বাস করেন বিষয়টা। তো এই ব্যাপারে তিনি তখন ওনার বাবার সাথে, অর্থাৎ এমদাদ ভাইয়ের বাবার সাথে শেয়ার করলে এমদাদের বাবা তখন ওনার গ্রামের যে ইমাম সাহেব আছেন মসজিদে, সেই ইমাম সাহেবকে তিনি ডেকে নিয়ে আসেন। তা আসার পর এমদাদ ভাইয়ের মুখ থেকে ওই ইমাম কথাগুলো শোনেন। শোনার পর তিনি বলেন যে ওই পাগলের মতো লোকটা কি ঠিক কথা বলেছে কিনা সেটাও তিনি জানেন না, তবে তিনি কিছু পানি পড়া এবং কিছু তাবিজ দিয়ে যান এমদাদ ভাইকে, এগুলো যেন তিনি নিয়মিত পান করেন এবং সে তাবিজ যেন সবসময় ওনার শরীরে থাকে। ছোটবেলায় এমদাদ ভাইয়ের আম্মা ওনাকে বড় একজন হুজুরের কাছ থেকে তাবিজ এনে দিয়েছিলেন, কিন্তু বড় হতে হতে মধ্যবর্তী সময়ে হাই স্কুল ওঠার পরে এমদাদ ভাই সেই তাবিজ হঠাৎ একদিন হারিয়ে ফেলেন। এরপর থেকে তিনি আর সেই তাবিজটা খুঁজে পান না এবং পরবর্তী সময়ে আর কোনো তাবিজ তিনি ওনার শরীরে ব্যবহার করেননি। এরপর থেকে প্রতিদিন রাতেই এমদাদ ভাই ওই শেয়ালের মতো হিংস্র আকৃতির অবয়বের মতো একটা জিনিসের চেহারা তিনি প্রতিদিন রাতে স্বপ্নে দেখতেন এবং বিভিন্নভাবে দেখতেন। অনেক সময় মনে হচ্ছে ওনার ঘাড়ে কামড় দিচ্ছে, আবার মনে হচ্ছিল ওনার পায়ে কামড় দিচ্ছে, আবার অনেক সময় দেখেছেন যে ওই শিয়ালটা ওনার গোপনাঙ্গে কামড় দিতে যাচ্ছে, মানে এরকমটাও তিনি অনেকবার স্বপ্ন দেখেছেন। পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে উনি যখন দুপুরবেলা ঘুমাতেন, দুপুরে খাওয়ার পরে বিকেলের যে টাইমটুকু, সেই টাইমটুকু যখন তিনি ঘুমাতেন, মানে একটু এক মিনিট দুই মিনিট বা পাঁচ দশ মিনিটের জন্য ঘুমালেও তিনি একটা এরকম স্বপ্ন দেখতেন। এভাবে প্রায় চার পাঁচ দিন কেটে যায়, জাভেদ ভাইয়ের কাছ থেকে কোনো আপডেট আসে না। জাভেদ ভাই জানান যে তিনি বেশ কয়েকদিন মাজারে গিয়েছিলেন, যাওয়ার পর নাকি ওই পাগলের মতো লোকটিকে তিনি খুঁজে পান না, ওনাকে তিনি আর ওখানে দেখেননি। তো আশেপাশে যারা পরিচ্ছন্নতা কর্মী ছিল তাদেরকে জিজ্ঞাসা করায় ওনারা বলেন যে এই বৃদ্ধ লোকটি নাকি কয়েকদিন পরপর কোথায় চলে যায়, তারপর আবার এখানে আসে, ঘুরে ফিরে নাকি আবার এখানে আসে। তো জাভেদ ভাই সেই আশাতেই ছিলেন যে লোকটা আবার হয়তো আসবে, আসলে তারপর এই লোকটাকে দিয়ে কিছু করা যায় কিনা সেটা তিনি দেখবেন। এরই মধ্যে এমদাদ ভাইয়ের ফ্যামিলিতে অন্য ধরনের একটা সমস্যা শুরু হয় এবং এমদাদ ভাই নিজের সেটা ফেস করেন। সেদিন দুপুরবেলা খাবার খাওয়ার পর এমদাদ ভাই ঘুমিয়ে পড়েন, বেশ অনেক ঘন্টা তিনি ঘুমান এবং ঘুম থেকে যখন তিনি উঠেন তখন দেখেন যে প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো মধ্যখানে অনেকটা সময় তিনি ঘুমিয়ে পড়েন, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই দুপুরে যে তিনি ঘুমিয়েছেন, প্রতিদিন তিনি স্বপ্নে দেখতেন ওই আগের মতো স্বপ্ন, কিন্তু এবার তিনি কোনো স্বপ্ন দেখেননি। তো মনে মনে অনেক খুশি হয়েছিলেন এমদাদ ভাই যে হয়তো সমস্যা কেটে যাচ্ছে। কিন্তু না, সন্ধ্যার পর থেকেই অদ্ভুত ধরনের একটা সমস্যা শুরু হয়। গ্রাম এলাকা তো এমনিতেই চারদিক কোণে অন্ধকার থাকে। ছোট একটা টর্চ লাইট হাতে নিয়ে সন্ধ্যার পরে এমদাদ ভাই বাজারে চলে যান। অর্থাৎ ওনার বাড়ি থেকে গ্রামের যে বাজার, ছোট বাজার, সে বাজার বেশি একটা দূরে না, হেঁটে যদি যায় তো বেশি হলে 8 থেকে 10 মিনিট সময় লাগবে এরকম একটা, তাও তো মোটামুটি অনেকটা রাস্তা, হেঁটে যেতে 10 মিনিট সময় লাগে, তাও অন্ধকার রাস্তা। তিনি ওনার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বাজারে চলে যান এবং ওনার প্রত্যেকটি বন্ধুর বাড়ি অন্যদিকে, অর্থাৎ উনি যে রাস্তা দিয়ে ওনার বাড়ি থেকে বাজারে যাবেন ওই রাস্তায় ওনার কোনো বন্ধুর বাড়ি নেই। ও তিনি বাড়ি থেকে বের হলেন, বের হওয়ার পর কিছু দূর যাওয়ার পর তাদের কাকাদের একটা পুকুর আছে, বেশ বড় একটা পুকুর, এবং আশেপাশে অনেক গাছগাছালি লাগানো, অনেক ধরনের ফলের গাছ লাগানো, আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, লিচু গাছ, এরকম বিভিন্ন ধরনের ফলের গাছ ওই পুকুরের চারপাশটা জুড়ে লাগানো ছিল। তো যখন তিনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি খেয়াল করেন যে ওই পুকুরের যে ঘাটা ঘাটলা আছে না, ঘাটলাটা কিন্তু পাকা করা ছিল, এবং পাকা করা ঘাটলায় যখন তিনি টর্চ লাইটটা মারেন তখন তিনি দেখেন যে কেউ একজন ওই ঘাটলায় বসে হাঁড়ি পাতিল মাজতেছে, অনেকগুলো হাঁড়ি পাতিল স্টিলের, সেগুলো মাজতেছে বসে বসে। তো পেছন দিকটা দেখা যাচ্ছে, সামনের দিকটা দেখা যাচ্ছে না। তো এমদাদ ভাই জিনিসটা দেখে মনে হচ্ছিল যে ওনার কোনো পরিচিত কেউ একজন হয়তো, তখন তিনি ভেতরে ঢুকেন। ঢুকে তিনি ঘাটলার, পাকা ঘাটলা ছিল না, ওই ঘাটলার উপরে তিনি দাঁড়িয়ে আছেন এবং প্রায় 5-6টা সিঁড়ি নিচে নামার পর পানি, ওখানে বসে বসেই একটা মহিলা হাঁড়ি পাতিল মাজতেছিল। তো যখন তিনি ওখানে দাঁড়ান, দাঁড়ানোর উপর তিনি ডাক দেন যে কে আপনি এত রাতে এখানে হাঁড়ি পাতিল মাজতেছেন, রাতের বেলা তো অন্ধকারে, তা কোনো বা লাইট নিয়ে আসেননি আপনি, অন্ধকারের মধ্যে কিভাবে কাজ করছেন? তো তিনি যখন এই কথা বলেন ওই মহিলাটি নর্মালভাবে নর্মাল কাপড়, যেরকম শাড়ি পরা থাকে না মহিলারা, ডিজাইন করা রঙিন শাড়ি, এরকম শাড়ি পরা ছিল, এবং শাড়িটা দেখে মনে হচ্ছিল এত পুরাতন শাড়িও না আবার নতুন শাড়িও না, মিডিল, একদম ঘুমটা দেওয়া ছিল মাথা থেকে পুরো শরীর, আর পেটের যে জায়গাটুকু, এটা পিঠের যে অংশটুকু, এটা অল্প একটু খালি ছিল, এটা দেখা যাচ্ছিল সাধারণ মানুষের মতো চামড়া যেরকম থাকে না এরকম দেখা যাচ্ছিল হালকা। তো তিনি মনে হয় সেখানে দাঁড়িয়ে অনেকবার ওই মহিলাটিকে দেখেছেন, ডাকার পরও সেই মহিলাটি উত্তর দিচ্ছিল না। তো আবার যখন তিনি বারবার জোরে জোরে ডাকছিলেন কে আপনি এখানে বসে বসে আপনি অন্ধকারের মধ্যে হাঁড়ি পাতিল মাজতেছেন, তখন ওই মহিলাটি একবারের জন্য মানে ঘুরে তাকায় এমদাদ ভাইয়ের দিকে। যখন মহিলাটি ঘুরে তাকায় তখন দেখে যে চিনা, মানে চিনছিলেন, মানে তিনি চিনেন নি মহিলাকে, কোনোদিন কোথাও দেখেননি, একদম সাধারণ মানুষের মতোই দেখতে, নর্মাল ফেস যেরকম থাকে সেরকম অপরিচিত। তিনি বলেন যে আপনি কে এখানে বসে, আপনাকে তো চিনি না, আপনার বাড়ি কোথায়, আপনি কি এলাকার? তো আশেপাশে যারা আসে, বাড়িঘর আছে, এত বেশি বাড়িঘর নেই, পাত্তা পাতলা বাড়িঘর, তবে যাদের বাড়িঘর আছে সবাই কিন্তু তিনি চিনেন। আর যেহেতু এই পুকুরটা ওনাদের পার্সোনাল, অর্থাৎ এমদাদ ভাইয়ের কাকার নিজস্ব পুকুর, সেহেতু এইসব পুকুরে তিনি কাউকে কোনো ধরনের কাজকর্ম করতে তিনি দেখতে পান না। তো তিনি যখন দেখেন যে ওই মহিলাটি ওনার দিকে ঘুরে তাকিয়েছেন কিছুক্ষণের জন্য, কয়েক মুহূর্তের জন্য ঘুরে তাকিয়ে, সে আবার পুকুরের দিকে ফিরে ভালো করে হাঁড়ি পাতিল মাজতেছিল। তো তিনি বলেন যে ঠিক আছে, আপনি যেই হন হাঁড়ি পাতিল তাড়াতাড়ি মেজে এখান থেকে চলে যান, এত রাতে এখানে অন্ধকারে বসে আপনি হাঁড়ি পাতিল মাজতেছেন, ভয় করে না। তারপরেও ওই মহিলাটি কোনোভাবেই কোনো রেসপন্স করছিল না। তারপরে এমদাদ ভাই পুনরায় সেখান থেকে বের হয়ে তিনি বাজারে চলে যান। বাজারে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেন, চা টা খান, এবং বেশ অনেকক্ষণ সময় কাটানোর পর প্রায় 10:30 বাজে, এবং গ্রামের 10:30 তো মানে অনেক রাত, দোকানপাট সব বন্ধ হয়ে গিয়েছে, এবং বন্ধু বান্ধবরা যারা ছিল তারা প্ল্যান করে যে তারা আজকে বাজারেই থাকবে একটা দোকানে, কিন্তু এমদাদ ভাইয়ের পক্ষে তো দোকানে রাত কাটানো সম্ভব না, ওনার ভালো বিছানা ছাড়া কোনোভাবেই ঘুম আসে না। তো তিনি করেন কি যে না, তিনি ঠিক করেন যে না ঠিক আছে বাড়িতে চলে যাব। তো ওনার কয়েকজন ফ্রেন্ড বলেন যে একা যেতে পারবে কিনা, আমরা কি এগিয়ে দিয়ে আসবো কিনা। তো তিনি বলেন যে না, এগিয়ে দেওয়ার কোনো দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো, আমার কাছে টর্চ লাইট আছে। তো এই কথা বলে তিনি বাজার থেকে পুনরায় ওনার বাড়ির থেকে হাঁটা শুরু করেন। হাঁটতে হাঁটতে যখন তিনি পুনরায় সেই পুকুরটা ক্রস করছিলেন, তখন তিনি কৌতূহল বশত লাইটটা ফোকাস দেন ওই ঘাটলার দিকে, দেখার জন্য যে ওই মহিলাটি কি এখনো আছে কিনা। তখন তিনি ফোকাস দিয়ে যা দেখতে পান যে পুনরায় ওই মহিলাটি ওখানে বসে আছে, এবং ঠিক আগের মতোই কয়েক ঘন্টা আগে তিনি যেভাবে দেখে গিয়েছিলেন যে মহিলাটি পুকুর পাড়ে বসে হাড়ি পাতিল মাছতেছে, ঠিক আগের মতোই সে ওখানে বসে আছে এবং হাড়ি পাতিল মাছতেছে। তখন তিনি বিষয়টা একটু নজরে নেন এবং তিনি মনে মনে ভাবেন যে কোনো কুমতলবে এই মহিলা এখানে বসে আছে কিনা, অপরিচিত মহিলা, কোনোদিন দেখিনি এই গ্রামে তাকে। তো তিনি পুকুর ঘাটে যান, গিয়ে তিনি আর উপরে থাকেন না, আগে তো তিনি পাঁচ ছয় সিঁড়ি উপরে ছিলেন, তিনি সিঁড়ি দিয়ে নেমে একদম এক হাত পেছনে গিয়ে দাঁড়ান ওই মহিলাটি, এবং তিনি বারবার তিনি ওনাকে ডাকছিলেন যে কে আপনি, আপনি আপনার পরিচিত, আপনি এখানে কেন বসে আছেন, বা এতক্ষণ ধরে কি কেউ হাড়ি পাতিল মাঝে, মাত্র চার পাঁচটা হাড়ি পাতিল হবে, তবে এত ঘন্টা যাবৎ মাঝের উপর গিয়ে চার পাঁচটা হাড়ি পাতিল শেষ হয় না। এই জিনিসটা যখন তিনি বারবার মহিলাটিকে ডাকছিলেন, মহিলাটি কিন্তু পেছনে ফিরে তাকাচ্ছিল না, কোনো কথাও বলছিল না, সে তার নিজের মতো হাড়ি পাতিল মাছতেছিল। তো বিরক্ত হয়ে যখন এমদাদ ভাই ওই মহিলাটির বাম কাঁধে হাত রাখে, তখন সাথে সাথে মহিলাটি বসা অবস্থা থেকে উঠে দাঁড়ায়, এবং এমদাদ ভাই তো এক সিঁড়ি উপরে ছিলেন, অর্থাৎ একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ির উচ্চতা হবে প্রায় ছয় ইঞ্চির মতো, বা ছয় সাত ইঞ্চি আট ইঞ্চি এরকম হবে, পুকুর ঘাটের পাকা করা এরকম হবে। তো মহিলাটি ছিল ছয় সাত ইঞ্চির নিচে এবং এমদাদ ভাই ছিলেন ছয় সাত ইঞ্চি উপরে। তো মহিলাটি যখন সেখান থেকে বসা অবস্থায় উঠে দাঁড়ায়, তখন দেখা যাচ্ছিল মহিলাটি এমদাদ ভাইয়ের থেকেও অনেকটা বেশ লম্বা এবং হাইটে প্রায় সাড়ে ছয় ফুট হবে। এমদাদ ভাই কিন্তু প্রায় ছয় ফুটের কাছাকাছি, কিন্তু মহিলাটির হাইট প্রায় সাড়ে ছয় ফুটেরও বেশি হবে। এমতো অবস্থায় মহিলাটি কয়েক মুহূর্তের মধ্যে উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে একবার এমদাদ ভাইয়ের দিকে তাকায়। এমদাদ ভাই প্রথমে বাজারে যাওয়ার পূর্বে মহিলাটিকে যেভাবে দেখে গিয়েছিলেন, মহিলাটি কিন্তু আর স্বভাব সেরকম নাই। উনি যেরকম ফেস দেখে গিয়েছিলেন যে একদম স্বাভাবিক নর্মাল ফেস ছিল মানুষের, এইবার মহিলাটি যখন ঘুরে এমদাদ ভাইয়ের দিকে তাকায়, এমদাদ ভাই কয়েক মুহূর্তের জন্য দেখতে পান খুবই জঘন্য, বিচ্ছিরি, বিভৎস একটা ফেস, এবং চোখগুলো লাল আর দাঁতগুলো খুবই লম্বা লম্বা এবং খুবই ময়লা দাঁতগুলোতে। কয়েক মুহূর্তের জন্য মহিলাটি এমদাদ ভাইয়ের দিকে তাকিয়ে এক দৌড় দিয়ে পুকুরের উপর দিয়ে সে হাওয়ায় পুকুরের উপর দিয়ে দৌড় দিয়ে অপর প্রান্তে গিয়ে সে অদৃশ্য হয়ে যায় ওই মহিলাটি। আর হাড়ি পাতিল যে চার পাঁচটা ছিল সেটা সাথে সাথে পানিতে পড়ে যায়। এই জিনিসটা যখন এমদাদ ভাই দেখেন, ওনার চোখের সামনে থেকে একটা মহিলা পানির উপর দিয়ে দ্রুত বেগে চলে গিয়ে হাওয়ায় মিলিয়ে গিয়েছে, তখন ওনার আর বুঝতে বাকি রইল না বিষয়টা। সাথে সাথে আল্লাহর নাম নিয়ে জোরে জোরে চিৎকার করতে করতে এক দৌড় দিয়ে তিনি বাড়ির উঠানে এসে পড়ে যান। উঠানে এসে পড়ে তিনি সেখানে অজ্ঞান হয়ে যান। তো ওনার যখন জ্ঞান ফিরে, তখন দেখেন যে উনি ঘরের ভিতরে, ওনার মা বাবা ভাই বোন এবং আশেপাশের কয়েকজন আত্মীয় স্বজনরা আসছে ওনাকে দেখার জন্য। তারপর তিনি সবাইকে এই বিষয়টা বলেন যে আমি এরকম এরকম দেখেছি আমার চাচার পুকুরে ঘাটলায়। তো এগুলো শোনার পর ওনার বাবা, অর্থাৎ এমদাদ ভাইয়ের বাবা, পরদিন সকালবেলা মসজিদের সেই ইমাম সাহেবকে আবারও ডেকে আনেন। আনার পর বলেন যে আমার ছেলে তো এরকম এরকম ফেস করেছে, জিনের গায়ে হাত দিয়ে দিয়েছে। তো এমদাদ ভাই সেটা বুঝতে পারছিলেন যে এটা কোনো মানুষ ছিল না, অবশ্যই জিন জাতির কেউ ছিল। তিনি একজন মানুষ হয়ে জিন জাতির জিনের একটা মহিলা জিনের শরীরে হাত দিয়ে ফেলেছেন, মানে তিনি কল্পনাও করতে পারছেন না। তো হুজুর বলেন যে এই জিনিসগুলো কেন হচ্ছে, তিনি বুঝতে পারছিলেন যে ওই যে সিলেটে যে মেসে তিনি থাকতেন, সেখানে যিনি প্রস্রাব করেছেন গাছের গোড়ায়, সেখান থেকে যে জিনটা ওনার পিছে লেগেছে হয়তো এই জিনটাই। কিন্তু কয়েকদিন আগে তো হুজুর এসে ওনাকে তাবিজ দিয়ে গিয়েছেন গলায় এবং কোমরে পড়ার জন্য, সেই তাবিজের জুড়ে হয়তো এই জিনটি ওনাকে কিছু করতে পারছে না, কিন্তু ভয় দেখানোর চেষ্টা করছে বারবার। তো এই বিষয়টা বলে দিয়ে যান এবং তিনি নাকি দেখবেন যে এই সমস্যাটা কিভাবে পুরোপুরিভাবে সমাধান করা যায়। তো এই কথা বলে হুজুর চলে যান। তো এদিকে পরের দিন সকালবেলা এমদাদ ভাই জাভেদ ভাইকে কল করেন, অর্থাৎ ওনার ফ্রেন্ড যে জাভেদ ভাই ছিল ওনাকে ফোন দিয়ে বিষয়টা জানান এবং বলে দেন যে ওই লোকটার খোঁজ নিতে, পাগলের মতো দেখতে লোকটা, ওটার খোঁজ নিতে, ওটা মাঝারে আসছে কিনা। জাভেদ ভাই তখন এশার নামাজ পড়ে তিনি আবার মাজারে যান। সেখানে যাওয়ার পর খোঁজ নিয়ে দেখতে পান যে ওই লোকটা এসেছে। তা আসার পর জাভেদ ভাই তাকে ধরেন, ধরার পর বলেন যে এরকম অবস্থা, তার তো কোনো সমাধান হচ্ছে না, আবার সে এরকম জিনিস দেখেছে, আবার একটা মহিলা দেখেছে পুকুর ঘাটে, মহিলার গায়ে হাত দিয়ে ফেলেছে। তো এই কথা বলার পর ওই লোকটা তখন বলে যে একটা যজ্ঞ করতে হবে, একটা যজ্ঞের মাধ্যমে নাকি ওই জিনটাকে এমদাদ ভাইয়ের পেছন ছাড়াতে পারবেন। জাভেদ ভাই তখন ওই পাগলটাকে 500 টাকার একটা নোট ধরিয়ে দেন এবং বলেন যে আপনি যা ইচ্ছা তাই করুন, যেভাবে পারেন আমার বন্ধুর এই সমস্যাটা সমাধান করে দেন। তো লোকটি বলে যে ঠিক আছে, ধৈর্য ধরতে হবে, আমি চেষ্টা করব কিছু করার। একথা বলে জাভেদ মিয়া ওনার কাছ থেকে আশীর্বাদ নিয়ে চলে যায়। পরবর্তীতে বেশ অনেকদিন কেটে যায়, জাভেদ মিয়ার ছুটি প্রায় শেষের পথে এবং ওই দিন বেশ কয়েকদিন আগে সে যে পুকুর ঘাটে বিষয়টা ঘটেছিল জিনিসটা, এরপর থেকে না জাভেদ এমদাদ ভাই আর নতুন করে কোনো কিছু ফেস করেননি এবং কোনো ধরনের স্বপ্ন তিনি আর দেখেননি। জাভেদ ভাইয়ের ইউনিভার্সিটির ছুটি শেষ হয়ে যাওয়ার কারণে ওনাকে সিলেটে চলে আসতে হয়। তিনি বাড়ি থেকে বেশ দেরি করে রওনা দিয়ে ফেলেন, মানে সন্ধ্যার আগে তিনি রওনা দেন এবং সিলেটে এসে পৌঁছতে প্রায় 7:30-7:30 মতো বেজে যায়। তো অন্যান্য কাজ তিনি শেষ করে বাসায় যেতে যেতে প্রায় 10:00 বাজবে। তো এমত অবস্থায় তিনি হেঁটে হেঁটে অনেকটা দূরে এসে পড়েছেন। তো সেখানে দেখেন যে কোনো গাড়ির অবস্থা নেই, এখান থেকে তিনি লোকাল যে গাড়ি আছে সেটা দিয়ে তিনি বাড়ে ওনার যে মেস সেখানে তিনি যেতে পারেন। কিন্তু এখানে এসে দেখেন যে কোনো গাড়ি নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তিনি দেখতে পান যে একটা সিএনজি আসে। সিএনজি আসার পর সিএনজিতে কেউ ছিল না। ওই লোকটা বলে যে আপনি কোথায় যাবেন? তো এমদাদ ভাই বলেন যে আমি উপশহরে যাব, ওইখানে আপনি একটু নামিয়ে দিবেন। তো লোকটি বলে যে ঠিক আছে, আমি ওইদিকেই যাচ্ছি, আপনি উঠে বসেন। পুরো খালি সিএনজি, উনি উঠে বসেন। ওই লোকটা তার নিজের মতোই ড্রাইভ করছিল আর এমদাদ ভাই পেছনে বসে নিজের হাতে মোবাইলটা নিয়ে তিনি মোবাইল স্ক্রোলিং করছিলেন। তো এভাবে অনেকটা যা রাস্তা পেরোনোর পরে হঠাৎ করেই এমদাদ ভাইয়ের কেমন যেন একটা ফিল হচ্ছিল যে আমাদের পাশে কেউ একজন যদি বসে থাকে, মানে আমরা না দেখি, আমরা হয়তো চোখে দেখতে পাচ্ছি না অন্ধকারণের কারণে, কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের পাশে কেউ একজন বসে আছে গায়ের সাথে গা লাগিয়ে, মানে এরকমটা এমদাদ ভাইয়ের ফিল হয় যে ওনার পাশে পাশের সেটে কেউ বসে আছে, ওনার শরীরের সাথে গা লাগিয়ে বসে আছে কেউ। এই জিনিসটা যখন তিনি ফিল করেন, মুহূর্তের মধ্যে ওনার শরীর একটা ঝাঁকুনি মারে। ঝাঁকুনি মারার পরে তিনি সাথে সাথে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে ওনার ডান পাশের কাঁধে স্পর্শ লেগেছিল, হয়তো কেউ বসে আছে এরকম। তো তিনি সাথে সাথে ফ্ল্যাশ লাইট অন করেন, অন করার পরে দেখেন যে না, কেউ নেই, কিছু নেই। তো তিনি ড্রাইভারকে বলেন যে আপনি আমাকে নামিয়ে দেন তাড়াতাড়ি। তো ড্রাইভার ওনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায়, অর্থাৎ এমদাদ ভাইয়ের মেসের সামনেই ওনাকে নামিয়ে দেয়। তারপর তাড়াতাড়ি তাড়াহুড়ো করে এমদাদ ভাই বাসায় চলে আসেন। আসার পর জাভেদ ভাই কিন্তু ওনার মেসে থাকতেন না, অর্থাৎ এমদাদ ভাইয়ের যে বন্ধু ছিল জাভেদ, সে কিন্তু ওনার মেসে থাকতো না, সে অন্য মেসে থাকত। তো জাভেদ ভাইকে তিনি কল দেন, জাভেদ ভাই ওই দিন রাতেই তিনি চলে আসেন। তো আসার পর বলছিলেন এমদাদ ভাই যে আমার সমস্যা তো কোনোভাবেই শেষ হচ্ছে না, এই তো একটু আগে আমি সিএনজি দিয়ে আসছিলাম, খালি সিএনজি। সেখানে আমি দেখলাম, মনে হলো আমার পাশে কেউ বসে আছে, এরকম ফিল হচ্ছে ওনার। তো এই কথার পরে এমদাদ ভাই বলেন যে কাল একবার গিয়ে ওই পাগলের মতো লোকটার খোঁজ নিতে, যে সে কি করছে বা কি করেছে। তো পরের দিন নাকি জাবেদ মিয়া যায় ওই মাজারে, যাওয়ার পর দেখে যে ওই লোকটি সেখানে নাই। আশেপাশের যারা লোক ছিল তাদেরকেও জিজ্ঞাসা করে যে লোকটা কোথায়, তখন সে বলে যে না, লোকটা আবার চলে গিয়েছে তার নিজ গন্তব্যে। সে কয়েকদিন পরে পরে কোথায় চলে যায়, গায়েব হয়ে যায়, সেখানে ঘুরে ফিরে সে আবার কয়েকদিন পরে মাজারে চলে আসে। তো এভাবে বেশ কয়েকদিন কেটে যায়, আর এমদাদ ভাইয়েরও আর নতুন করে কোনো সমস্যা তৈরি হয় না। অর্থাৎ স্বপ্ন দেখা বা সামনাসামনি কাউকে দেখা বা অ্যাবনর্মাল কিছু ফেস করা, এরকম কোনো কিছু আর ওনার সাথে ঘটেনি। তো এভাবে সপ্তাহ যায়, মাস যায়, অনেকদিন পার হওয়ার পরে এমদাদ ভাই বুঝতে পারেন যে পুরোপুরিভাবে ওনার এই সমস্যাটা কেটে গিয়েছে। পরবর্তীতে ওনার বাড়িতে ফোন করে ওনার বাবাকে বিষয়টা জানিয়ে দেওয়া হয়। কয়েকদিন পরে এভাবে মাসখানেক কেটে যায়, এরপরে এমদাদ ভাই তিনি বুঝতে পারেন যে ওই পাগলের যে পাগল লোকটা ছিল যে মাজারে, সেই হয়তো কোনো কিছু একটা করেছে যার কারণে সমস্যাটা, মানে ওর উসিলায় আল্লাহ সমস্যাটা দূর করে দিয়েছেন। তো এমদাদ ভাই ঠিক করলেন যে ওই লোকটাকে তিনি কিছু উপহার দেবেন, মানে ওই লোকটা তো পাগলের মতো ঠিকঠাক মতো খাবার খায় কিনা এই বিষয়ে সন্দেহ ছিল। তো তিনি জাবেদ মিয়াকে নিয়ে, ওনার ফ্রেন্ড জাবেদ, জাবেদকে নিয়ে তিনি মাজারে যান। যাওয়ার পরেও দেখেন যে এক মাস পার হয়ে যাওয়ার পর ওই লোক মাজারে ফিরে আসেনি। তো না আসার ফলে আশেপাশের যারা সহকর্মীরা, মানে পরিষ্কার কর্মীরা ছিল মাজারের, মাজারে কাজ করে বা বিভিন্ন ধরনের কাজে সহায়তা করে, তাদের মধ্যে একজনকে তারা পায় যে খুব ভালোভাবে ওই পাগলের মতো লোকটার সম্পর্কে সে জানে। তো ওই লোকটার কাছ থেকে একটা পর্যায়ে এমদাদ ভাই এবং জাবেদ ভাই তারা জানতে পারে যে লোকটা পাগল হলেও সে আধ্যাত্মিক জগতের লোক, এবং তার সাথে নাকি সবসময় অনেকগুলো জিন থাকে, এবং সেই জিনগুলো নাকি তার কথা মতো চলে, তাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে, এবং এই লোকটার কাছে নাকি অনেক মানুষ আসে, এসে তার কাছ থেকে সাহায্য চায় এবং তার কাছ থেকে বিভিন্ন ধরনের পানি পড়া বা গাছের মূল এগুলো নাকি নিয়ে যায় সংগ্রহ করে। এবং ওই লোকটি পাগল লোকটা সম্পর্কে বলে যে সে নাকি আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী, সে এই মাজারের পাশেই একটা যজ্ঞের আয়োজন করে, অর্থাৎ আগুন জ্বালায়, কাঠখড় দিয়ে আগুন জ্বালায়, আগুন জ্বালানোর পর সে নাকি কিছু অশরীরী তার পালিত কিছু জিনকে সে আহ্বান করে। আহ্বান করার পর সে লোকেদের কাছ থেকে যে সমস্যাগুলো নিয়েছিল, জেনেছিল, সেই সমস্যা সম্পর্কে ওই জিনগুলোকে সে জানায়। জানানোর পরে তিনি ওই জিনগুলোকে নির্দেশ দেন যে তারা যেন যার যার জায়গায় গিয়ে ওই কাজগুলো করে দিয়ে আসে, যার যে সমস্যা ছিল ওই সমস্যার সমাধানে যা যা করা লাগে ওগুলো যেন করে দিয়ে আসে। তো এইভাবে সেই জিনগুলো সেখানে চলে যায় যার যার গন্তব্যে, গিয়ে সেখানে গিয়ে বিভিন্ন ধরনের কাজ তারা করে এসে আবার ওই পাগলের কাছে চলে আসে। অর্থাৎ মানে এই লোকটাকে, পাগল লোকটাকে মাজারের বেশিরভাগ লোকই সাধক নামে চেনে, এবং তিনি যেহেতু আগুনের সাহায্যে যজ্ঞ করতেন সবসময়, একটা আগুনের ফুলিঙ্গের সামনে তিনি বসে থাকতেন সবসময়, মানে তিনি যেখানেই বসতেন সেখানেই কাঠখড় জ্বালিয়ে তিনি আগুন জ্বালিয়ে রাখতেন, এমন একটা অভ্যাস তার সবসময় ছিল। তো এরপর থেকেই নাকি মাজারের সবাই, যারা পরিচ্ছন্নতা কর্মী ছিল এবং আরও কিছু পাগল ছিল, তারা ওকে অগ্নি সাধক নামে চিনে, মানে একটা নাম হয়ে গিয়েছে যে অগ্নি সাধক বাবা। এই অগ্নি সাধক বাবা এমদাদ ভাইয়ের সমস্যাটা সমাধান করে দেয়। এই অগ্নি সাধক একজন আধ্যাত্মিক জগতের মানুষ, এবং তিনি অনেক ধরনের সমস্যার সমাধান করেছেন এবং অনেক মানুষের প্যারানর্মাল জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে এসেছেন তিনি, ওই লোকটি বলেছে। তো তারপর এমদাদ ভাই বলেন যে এই লোকটিকে তিনি, মানে কোথায় পাওয়া যাবে, এবং তিনি এতদিন কয়েকদিন পরপর কোথায় চলে যান কিছু জানে কিনা। তো তারা বলে যে আমরাও জানি না উনি কোথায় চলে যান, এ ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। তো এমদাদ ভাই এবং জাভেদ ভাই তারা ঠিক করেন যে তারা আরো কয়েকদিন পরপর এসে এখানে খুঁজে যাবেন যে উনি কি আসছেন কিনা, উনি আসলে এখানে ওনাকে পুরস্কৃত করবেন বা ওনাকে কিছু অর্থ প্রদান করবেন। তো এই আশায় এমদাদ ভাই এবং জাভেদ ভাই বেশ অনেকদিন তারা এখানে মাজারে এসেছেন, কিন্তু কোনোদিন আর কোনোদিন তিনি ওই অগ্নি সাধকের খোঁজ পাননি। তিনি তো তখন থার্ড ইয়ারে পড়তেন, ফোর্থ ইয়ার শেষ করেছেন, তারপর ইন্টার্নি শেষ করেছেন। তো সেগুলো শেষ করার পর প্রায় দুই তিন বছর কেটে যায়। এই দুই তিন বছরেও তিনি বেশ কয়েকবার এই মাজারে গিয়েছিলেন ওনার ফ্রেন্ড জাভেদকে নিয়ে, তবুও ওই অগ্নি সাধকের দেখা তিনি পাননি। তো এমদাদ ভাই বলেন যে যাই হোক, এক উসিলে তো আল্লাহ আমাকে এই সমস্যা থেকে সমাধান করেছেন। এবং তিনি সতর্ক হয়ে যান যে এভাবে অন্ধকারাচ্ছন্ন জায়গায় ঘন জঙ্গলের স্তূপে মানে কোনোদিন তিনি প্রস্রাব করবেন না বা থুতু ফেলবেন না বা এরকম কাজ তিনি করবেন না যেটাতে হয়তো জিন থাকলে তারা রাগান্বিত হবে। তো এই ছিল ঘটনাটি, এমদাদ ভাইয়ের সাথে ঘটা ঘটনা। অসংখ্য ধন্যবাদ এমদাদ ভাই আপনার ঘটনার জন্য, এবং আশা করছি আপনি আপনার সংগ্রহে অন্য কোনো ভৌতিক ঘটনা থাকলে সেটাও আপনি শেয়ার করবেন পরবর্তীতে আমাদের সাথে।
আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামিন আনসারি, মায়াবী ভৌতিকতার আজকের এপিসোডে সবাইকে জানাচ্ছি স্বাগত। সবাই বরাবর মতো আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ছোট ঘটনা দিয়ে সবসময় মতো শুরু করছি। তো যে ঘটনাটি দিয়ে আজকে শুরু করবো, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সাজিদ ভাই, এবং তিনি বেশ কয়েকদিন আগে আমাদেরকে মেইলে ঘটনাটি পাঠিয়েছিলেন এবং বলছেন যে এটা তার সাথে ঘটেছে একটা সত্য ঘটনা। তো তিনি যেটা বলেন যে ঘটনার সুবিধার্থে, যে ওনাদের বাড়িটা একসময় একটা হিন্দু বাড়ি ছিল, আর ওনার বাবার দাদা মানে বড় দাদা হিন্দু পরিবারের কাছ থেকে এই বাড়িটা অনেক আগে কিনেছিলেন। তো সরাসরি ঘটনায় চলে যাচ্ছি, যেভাবে বলেছেন সেটা আমি আপনাদের মাঝে এখন শেয়ার করছি। সময়টা ছিল কোরবানিদের কিছুদিন আগের। একদিন রাতে আমি ওয়াশরুমে যাব বিধায় আমি আমাদের যে বারান্দাটা আছে সেখানে গিয়েছিলাম। বারান্দা বেশ বড়, পাশে একটা ওয়াশরুম ছিল, বাসাটা আমাদের একতলাতেই ছিল। তা আমি ঘুম থেকে উঠি, উঠার পর যেটা হয় যে আমি ওয়াশরুমের এখানে যখন ঢুকতে যাব বারান্দার পাশে, তখন আমার কেন জানি মনে হচ্ছিল ও জায়গার বাতাসটা একটা ঠান্ডা মতো হবে আর কি। তাই আমি ভাবলাম যে হয়তোবা বাইরে থেকে গাছপালা এরকম ঠান্ডা বাতাস বইছে দেখে হয়তো ঠান্ডা লাগতে পারে, কিন্তু না, আমার শরীরটা মনে হচ্ছে একটু শীত শীত লাগলো। একবার ভাবলাম কি জ্বর আসবে কিনা, কিন্তু না, আমি এখানে বেশ কয়েক মিনিট ছিলাম। দেখা যায় ওয়াশরুমের সামনে যে জায়গাটা সেখানে আমার শীত শীত লাগছে, বাট আমি একটু পিছে ফিরে দেখলাম যে এটা অন্য কোথাও সমস্যা হচ্ছে কিনা, এরকম বাতাস আসছে কিনা। দেখছি যে না, একটা নির্দিষ্ট জায়গায় ঠান্ডা ভাব, বাকি জায়গাটা একবারে নর্মাল। বিষয়টা আমার কাছে বেশ কৌতূহল লাগে, আমি চিন্তা করতে থাকি যেটা কি হতে পারে। তো ঘুমের ঘোর ছিল আর যেহেতু ওয়াশরুমে যেতে হবে, তো আমি আমার মতো করে ওয়াশরুমে ঢুকে পড়ি। তো ওয়াশরুমে যখন ঢুকে পড়ি, সেই মুহূর্তে আমি ফিল করলাম হঠাৎ করে যে আমার পিঠের মানে কোমরের সাইডটা, যেখানে ব্যাকসাইড আর কি, যেটা ব্যাকসাইডের পিঠের, মনে হচ্ছে যে একটা লোমশ হাতের মতো সামনের দিকে এসে আমার পেটটার মতো ধরছে এবং একটা চাপ দিল আস্তে করে। তো এটা আমি যখন ফিল করি তখন যে চোখ ঝিমানোর মধ্যে ছিল, আমি ভাবলাম যে হয়তো চোখের ভুল কিনা। তো আমি তাড়াতাড়ি একটু ভয় পাই এবং ফ্ল্যাশ করে আমি তাড়াতাড়ি রুমে এসে পড়ি। তো রুমে এসে পড়ার পর আমি যেটা খেয়াল করলাম যে শুয়ে পড়েছি আমি, তো হঠাৎ করে ঘণ্টাখানেক শোয়ার পর মনে হচ্ছে আমার এই পেটের যে অংশটা, যে অংশটাকে ধরা হয়েছে সেটা জ্বলছে। তো এটা অনেকক্ষণ হওয়ার পর যখন ফজরের সময় আমি উঠি, তখন দেখছি একটু আয়নাতে যে কি সমস্যা, কিছু লাগলো নাকি কোনো পোকা, তখন দেখছি যে চোখে আমি স্পষ্ট দেখতে পাই আলোতে যে হাতের বা হাতের পাঁচাঙ্গুলের ছাপ, এবং বেশ গভীরভাবে এটা দেখা যাচ্ছিল। তো আমি তখন এত ভয় পাই যে ভাবি যে আম্মুকে শেয়ার করবো কিনা। তো সবসময় যেটা ঘটে যে আম্মু বা বুঝে রুমে থাকে, ওনারা তো রুমে নামাজ পড়েন, দরজা লাগানো থাকে। তো আমি তখন কিন্তু সে রাতে বেশ কয়েকবার ফজরের পর নক করি, কিন্তু দেখছি দরজাকে খুলছে না, এরকম কিন্তু কখনো হয়নি। এবং পরে ভাবলাম যে আব্বু অনেক সময় ঘুমের সুতকে ঘুমায়, তো ভাবলাম যে ওনারা যেহেতু ঘুমাচ্ছে ডিস্টার্ব করা ঠিক হবে না, সকালে হয়তো বলবো। এরপর আমি রুমে এসে এক কথা, ফজরের পরও আলো যদিও ছিল, আমি লাইট জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে একটু ভয় যে কি হলো বা কি সমস্যা হচ্ছে, তো প্যারানর্মাল কিছু ঘটবে সেটা আমি তখনও ভাবিনি বা বুঝিনি। সকালে উঠার পর তখন আমি নর্মালি সাড়ে 9টার মধ্যে উঠে পড়ি, যখন দেখছি যে প্রায় সকাল অনেক গড়িয়েছে, মানে দেখা যায় 10টা 10:30 মধ্যে বেরিয়ে যাচ্ছে, আমি উঠছি, নিজে থেকেই দেখছি আমি যে আমার প্রচণ্ড ঘুম আসছে এবং সেটা খুব ম্যাজম্যাজ করছিল। তখন আম্মু আমাকে ডাকছিল, ডাকার পর যখন আমাকে ধরে তো বলতেছে তো জ্বর আসছে অনেক, কি হবে কি হলো? তখন জ্বর মাপলাম, দেখি যে প্রায় 102 ডিগ্রি মতো জ্বর। আমি কিছুই খেতে পারছিলাম না, আমি মাকে যে বিষয়টা শেয়ার করবো এটা তখন মাথায় ছিল না, তো মা তখন নিজের অজান্তে আমাকে কিছু জানায় না যে তোমার জ্বর আছে। তখন আমার ছোট মামা তিনি তাকে ফোন দেয়, ফোন দিয়ে আমার অসুস্থতার কথা বলে এবং বলে যে এরকম একটু বাসায় আসতে বলে। তো এদিকে ছোট মামা যখন আসবে, আমি নাকি প্রায় 10-15 মিনিটের মধ্যে সেন্সলেসের মতো ছিলাম, মানে আম্মু ডাকছে আমি কোনো সাড়া শব্দ দিচ্ছি না, আমার বেশ ভয় পেয়ে গিয়েছিল। তো তারপর ছোট মামা পেশায় তিনি একজন সৈনিক ছিলেন এবং তিনি সাধারণ ডাক্তারের কাজগুলো করতেন এবং তার এই বিষয়গুলো নিয়ে সব ভালো জ্ঞান ছিল। তো জোহরের নামাজের কিছুক্ষণ পর তিনি আসেন, তিনি এসে আমাকে এরকম খাবার খাওয়ান এবং আমার মাথায় পানি দিয়ে দেন। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো আমার মামা আসার আগেও আমাকে অনেক চেষ্টা করেও মা কিছু খাওয়াতে পারেননি। যাই হোক, তিনি আমার শারীরিক অবস্থা দেখে বলেন মোর তো শরীর বেশি ভালো মনে হচ্ছে না, আর যেহেতু একবার বললে তোমরা অজ্ঞানের মতো হয়ে গেছে বা সেন্স নাই, জ্বর তো মনে বাড়ছে, ওকে তো হাসপাতালে নিতে হবে। তো আমাদের বাড়ি থেকে 50 মিনিটের রাস্তা গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পড়ে, তা আমাকে সেখানে নিয়ে যাওয়া হয়। তো আমার অবস্থা তখন এতটাই খারাপ ছিল যে আমি শুধু একটা লুঙ্গি পরে সেখানেই যাই। আমাকে ঘর থেকে রাস্তা পর্যন্ত কোলে করে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেখানে নিয়ে যাওয়ার পর ডাক্তার আমাকে দেখে তিনি কিছু ওষুধ প্রেসক্রাইব করেন এবং বলেন যে ওষুধগুলো খেলে ঠিক হয়ে যাবে, এটা এমন কোনো সমস্যা না, হয়তো ভাইরাল ফিভার থেকে এরকম হতে পারে। তো আমাকে নিয়ে তখন বাড়িতে নিয়ে আসা হয়, আমার মামা আমার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলেন এবং তিনি জানতে চান যে কি সমস্যা হলো, কেন জ্বর আসতে পারে। তো আমি একবার ভাবছিলাম যে শেয়ার করব যে কি হয়েছে আমার সাথে রাতে, কিন্তু এই যে প্যারানর্মাল কিছু হতে পারে সেটা নিয়ে আমার চিন্তা ধারণা ছিল না, যেহেতু ডাক্তার দেখেছে বলেছে ভাইরাল ফিভার, আমি সেটা নিয়ে চিন্তা ভাবনা ছিল আমার, মানে কথা আসতে ছিল না মুখ দিয়ে, মানে এতটা কম সময় জ্বর আসলো এবং এতটা ক্লান্ত হয়ে গেছিলাম যে আমি আসলে কি যে কি বলবো তখন নিজে বুঝে উঠতে পারছিলাম না। তো মামা তারপর চলে যান এবং বলে যে তোমার কোনো প্রয়োজন হলে ফোন দেওয়ার জন্য। তো আমার মামা চলে যাওয়ার পর আমার মা বলেন মাথায় পানি দিয়ে দিলে তোর ভালো লাগবে। তো আমার মা যখন আমার মাথায় পানি দেয় আমার শরীর তখন বেশ ঝাড়া পোড়া করছিল, আমার মনে হচ্ছিল আমার শরীরে কেউ যেন আগুন লাগিয়ে দিয়েছে। তা আমি সহ্য করতে না পেরে সেখান থেকে উঠে একটা দৌড় দিই। সবচেয়ে আজব ব্যাপার হলো কিছুক্ষণ আগেও যেখানে আমি অবচেতন অবস্থায় ছিলাম এখন দৌড়াচ্ছি আমি। তো আমি কিন্তু তখন পর্যন্ত কোনো ওষুধ খাইনি, আমি এরকম সুস্থ হয়ে যাবো এরকম ফিল হবে তাও কিন্তু হয়নি, যে হোমটা হতো যে ওষুধ খেয়েছি সুস্থ হবো বিষয়টা কিন্তু এরকম ছিল না। আর একটা কথা, আমার মামা কিছুক্ষণ আমার মাথায় পানি দিচ্ছিল তখন কিন্তু আমার এত খারাপ লাগেনি। তা আমাকে অনেকক্ষণ দৌড়ানোর পর বাড়ির সবাই মিলে আমাকে ধরে এবং ধরার পর আমি কেন দৌড়াচ্ছি এটা জিজ্ঞেস করে এবং আমার শরীরে তখন পানি দিয়ে দেয়। তো আমি নাকি তখন অকথ্য ভাষায় গালাগালি করেছিলাম, কিন্তু এই যে সিচুয়েশনটা ঘটছে এগুলো কিন্তু আমার তখন সেন্স কাজ করছিল না, এগুলো আমি পরে বুঝতে পেরেছিলাম। তো একটা সময় পর আমার মেজাজ ঠান্ডা হলো, সবাই মিলে তখন আমাকে ধরে এবং ধরার পর দেখছে যে আমার শারীরিক অবস্থা খুব একটা বেশি ভালো না। তো আমার এই অবস্থা দেখে আমার দাদি তিনি বুঝতে পারেন, কিছুটা আশ করতে পারেন যে আমার কি সমস্যা হতে পারে। তো তিনি আমাদের বাড়ির পাশে এক কবিরাজের বাড়ি যান এবং কবিরাজকে সমস্ত ঘটনা তিনি তখন এটা খুলে বলেন। তো সবকিছু শুনে কবিরাজ বলেন যে তিনি মাগরিব নামাজের ওয়াক্তের পর তিনি আমাদের বাড়িতে আসবেন। ঠিকই মাগরিব নামাজের পর কবিরাজ আমাদের বাড়িতে আসেন। তো কবিরাজ যখন আমাদের বাড়িতে আসে আমার তখন অনেক রাগ হচ্ছিল, জিদ হচ্ছিল মনের মধ্যে, মনে হচ্ছিল যে আমি সামনে যাকে পাই তাকে ধরে মারব, এরকম আমার একটা ফিল হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে এই লোকটা কেন এখানে আসছে। তো আজও হলেও সত্য যে আমার তখন লোকটাকে মনে হচ্ছিল যে আমি কিছু একটাতে আঘাত করি। আমি তখন আমার মাকে ডাক দিয়ে বলি এই লোকটাকে আমাদের বাড়ি থেকে বের করে যেন দেওয়া হয়। আমার মা তখন বলেন যে তিনি তোমার সাথে কিছু কথা বলবে, জন্য আসে, তুমি থাকো অপেক্ষা করো। তারপর আমাকে লোকটা সামনে নিয়ে যাওয়া হয়। লোকটা আমাকে দেখে কিছু প্রশ্ন করেন, যেমন নাম কি, বাবার নাম কি, আমি কোন ক্লাসে পড়ি, কি করছি না করছি, এগুলো ইত্যাদি। তারপর তিনি একটা খাতায় আরবিতে কি যেন লিখে আমার হাতে দেন এবং বলেন চোখ বন্ধ করতে। আমি তখন চোখ বন্ধ করে ফেলি। একটা সময় পর আমাকে শুইয়ে দেওয়া হয়। তারপর আমার আর কিছু মনে নাই। বাকি ঘটনাটা আমি মায়ের কাছ থেকে শুনেছি। আমাকে যখন শুয়ে দেওয়া হয় সেই সময় কবিরাজ আমার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল ধরে বললেন যে কে তুই, এখানে কেন? তো তখন সে উত্তর দেয় নাকি আমার মুখ, আমার সাথে যেটা ছিল তখন নাকি নমস্কার বলে উত্তর দেয়। তো আমার মুখ থেকে নাকি তখন অন্য কণ্ঠে বেশ কিছু আওয়াজ আসছিল, মাঝেরা শুনতে পায়, এবং কবিরাজ তারপরে তার সাথে অনেকক্ষণ কথা বলে। তো তখন বলছিল যে কবিরাজকে যে তুই ছেলেটাকে কেন কষ্ট দিচ্ছিস, কেন আসলি? তো তখন সেই যে খারাপ জিনিসটা ছিল সে বলছে যে এটাতে একটা সময় আমাদের বাসস্থান ছিল, তো আমরা একটা জায়গা নিয়ে এখানে থাকতাম, কিন্তু আজকের ভোরবেলা ছেলেটা বের হয়েছিল, তো আমরা সেই পথে চলার সময় তখন হঠাৎ করে সেই রাস্তা দিয়ে পার হচ্ছিলাম, এর জন্য ওর সাথে দেখা হয়ে যায়, এবং এর জন্য ও অনেকক্ষণ ধরে এক জায়গায় দাঁড়িয়েছিল, আমাদের যাতায়াতের সমস্যা হচ্ছিল দেখে ওকে আমরা ভয় দেখাচ্ছিলাম, এবং তারপরে তো তার এই অবস্থা। তো কবিরাজ তখন বলে যে এখন যেহেতু তোমরা এখানে স্থানীয়, এখানে আর ডিস্টার্ব করার দরকার নাই, তোমরা এখান থেকে চলে যাও, তোমরা অন্য জায়গায় থাকো, এটা অন্যজন এখন বাসার জায়গাটা কিনে ফেলছে। যদিও সেই খারাপ চিন্তা নাকি যেতে চাচ্ছিল না, পরে কবিরাজ অনেক রিকোয়েস্ট করার পর সে নাকি তারপর রাজি হয়। তারপর সেই কবিরাজ বাসা আমাদের বন্ধ করে দেয়, এবং বন্ধ করে দেওয়ার পর আর কোনো সমস্যা হয় না, এবং আমিও আস্তে আস্তে সুস্থ। এবং সুস্থ হওয়ার পর আমাকে জিজ্ঞাসা করা হয় যে আসলে কি হয়েছিল আমার সাথে না হয়েছিল। তখন আমি পরের দিন গিয়ে তারপর কবিরাজ বাড়ির সবাই যারা আছে তাদের কাছে বিষয়টা শেয়ার করে আসলে আমার সাথে কি ঘটনা ঘটেছিল সেই ভরে। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ হাজিদ ভাইকে এই ঘটনাটি শেয়ার করার জন্য। শ্রোতা বন্ধুরা, এখন আমরা চলে যাব আরেকটি ঘটনায়। এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি সুবর্ণা সাদিকা আপু, তিনি গাজীপুরের কালিয়াকৈ থাকেন। তো তিনি যেটা বলেন আমাদের রেগুলার এপিসোড শুনেন, এবং ঘটনাটি যেটা ঘটেছে যেটা আমাদের শেয়ার করেছেন তিনি, এটা ওনার পরিবারের সাথে এবং ওনার সাথে রিলেটেড একটি ঘটনা। যাচ্ছি ওনার ঘটনায়। আমাদের গ্রামের বাড়ি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার কোন একটা জায়গায়, সেই জায়গাটার নাম আমি উল্লেখ করছি না। 2016 সালের নভেম্বর মাসে আমরা সপরিবারে আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তখন আমি নবম শ্রেণীতে পড়তাম, তখন শীতকাল ছিল। তখন আমাদের সাথে আমাদের চাচা, ফুপি, ফুপা, তারা সবাই গিয়েছিল। বলতে গেলে এক কথায় আমাদের পরিবারের সবাই আমরা একত্র হয়ে গিয়েছিলাম। গ্রামে ছোটখাটো ঘটনা সাধারণত ঘটে থাকত, কিন্তু গ্রামের মানুষরা এতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, তাই তাদের কাছে এটা তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় না। আমি কখনো আমাদের গ্রামের বাড়িতে ভয়ের কোনো এক্সপিরিয়েন্স এর মুখোমুখি হইনি। কিন্তু সেবার আমরা সবাই যখন বেড়াতে গিয়েছিলাম আমাদের সাথে একটি অনেক বড় ভয়ের অভিজ্ঞতা ঘটে। তো শীতের দিন থাকায় আমরা সবাই একসাথে চাপাচাপি করে রাত কাটাতাম একটা রুমে, দুইটা করে খাট ছিল। তো একদিন রাতে আমি আমার মা এক বিছানায় শুয়েছি এবং আমার বাবা আর আমার ছোট বোন আরেক বিছানায় শুয়েছে। সেদিন রাতে ঘুমানোর আগে আমরা গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম সব ভাই বোন মিলে। আমরা যখন গল্প করছি হঠাৎ আমাদের গল্পের বিষয় হয়ে ওঠে প্রেরণা কিছু একটা নিয়ে, এটা আর কি টপিক, মানে দেখা যায় ভূত পেত নিয়ে আমরা কথা বলছিলাম। তো আমরা আমাদের মতো গল্প করছিলাম, গল্প করে যে যার মতো শুয়ে পড়েছি। যেমনটা বলছি, আমি আমার মায়ের সাথে আমার ছোট বোন বাবার সাথে ঘুমিয়েছিলাম। তো মাঝরাতে আমার ঘুম ভাঙে, তো আমি ঘুম ভেঙে দেখি আমাদের রুমের লাইট জ্বালানো এবং আমার চাচা ফুপারা সবাই আমাদের রুমে, আমার বাবা মা সবাই জেগে বসে আছেন। আমি কিছু বুঝতে পারছিলাম না কেন জেগে বসে আছেন বা কি করছেন তারা। তো আমি তখন ঘুমের ঘোরে তাদের কথা শোনার চেষ্টা করছি। তো আমি শুনতে পেলাম আমার মা বলছে যে আমার মা ঘুমাচ্ছিল, ঘুমের মধ্যে স্বপ্নে তিনি দেখতেছেন যে তিনি আমাদের রুমের দরজা খুলে ঘরে প্রবেশ করল। রুমটা অন্ধকার ছিল আর সেই রুমে একজন মধ্যবয়সী মহিলা বসা ছিল। মহিলাটি একটি সাদা কাপড় পরেছিল এবং মহিলাটির মুখে অনেক মানে বাজের আকারের মুখটা ছিল, চেহারা বিভৎস ছিল, মুখ দিয়ে রক্ত পড়ছিল মনে হচ্ছে, চুলগুলা ছাড়া এলোমেলো এবং মুখ দিয়ে এরকম লালাও পড়ছে, রক্ত পড়ছে, তো চোখগুলা নাকি মনি পুরোটা কালো ছিল। তো এটি আমার মা স্বপ্নে দেখেছেন এবং এটি দেখার সাথে সাথেই তিনি স্বপ্নের মধ্যেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন এবং তিনি যে দোয়া পড়ছেন বাস্তবে সেটা বোঝা যাচ্ছিল। বাস্তবে সেটা গোংরানির মতো আওয়াজ হচ্ছিল। তো এই গোংরানির আওয়াজ আমার আব্বু শুনতে পায়। তো সে সবসময় মাতার কাছে একটা টর্চ লাইট দিয়ে ঘুমাতো। তা আমার গোংরানির শব্দ শুনে তিনি আমার দিকে লাইট মেরে এবং যা দেখতে পায় সেটা ছিল আতঙ্কে স্তব্ধ হয়ে যাওয়ার মতো, মানে সেটা বলার ভাষা হারিয়ে ফেলার মতো। সেটা হচ্ছে যে আমার মা নাকি চুলছাড় অবস্থায় ছিল, তার মুখটা ছিল বিভৎস, সাদা রঙের পোশাক পরা অবস্থায় দেখছে আমার বাবা তার আমার মাকে, এবং মায়ের পেটের উপর বসে আছে কিছু একটা এবং মনে হচ্ছে মাকে গলা চাপ দিয়ে ধরবে, এটা একটা অবয়বের মতো ছিল। তো এটা দেখার সঙ্গে সঙ্গে আমার বাবাও তখন এবং আমার বাবার সাথে সে এন্ট্রিটা নাকি চোখাচোখি হয়ে যায়। আমার বাবা দেখছে এটা চোখ বেশ উজ্জ্বল এবং সেটা আমার বাবার দিকে একটা বিশ্রী হাসি দেয়। তখন আমার বাবা জোরে জোরে দোয়া পড়া শুরু করে এবং মূর্তি দেখে সে অবয়বটা যে এটা মনে হচ্ছে দেয়াল বা জানলার দিক দিয়ে মিশে গেল। তারপর আমার আব্বু বিছানা থেকে নেমে লাইটটা জ্বালাবে সেই সাহসটা তিনি পাচ্ছিল না, তাও কোনোভাবে ভয়ে ভয়ে তিনি নিচে নামেন এবং খাট থেকে নিচে নামেন, লাইটটা জ্বালায় এবং লাইট জ্বালানোর সাথে সাথে সবকিছু মনে হচ্ছে পরিষ্কার, পুরা ঘর নর্মাল, কোনো সমস্যা নেই। তুমি দেখছি কিছু নেই, পুরা নর্মাল সবকিছু। তখন না আম্মু জেগে উঠে এবং আম্মু তার স্বপ্নের কথা বলে এবং ভয় চিৎকার করে উঠে সে। তারপর তাদের চিৎকার শুনে সবাই দৌড়ে আসে আমাদের রুমে। আজব বিষয় হচ্ছে আমি এবং আমার বোন একসাথে ছিলাম, আমরা কোনো কিছুই টের পাচ্ছিলাম যে চিৎকার চেঁচামেচি হচ্ছে পাশের রুম থেকে না কিরকম সবাই এসে পড়ে। যখন সবাই এসে পড়ে তখন আমাদের মনে হচ্ছে দুজনের সেন্স আসলো, আমরা কিছু শোনার চেষ্টা করছি। তো আমি কখনো এসব অভিজ্ঞতা মুখামুখি হইনি, আমি এটা শোনার পর খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। তো সেই দিনের মতো সবাই দোয়াদুদ পরে বলা যায় আমাদের সাথে এবং বড় ফুপি আমাদের রুমেই ছিল। তো সেদিন রাতে আর কিছু ঘটেনি। পরের দিন আমরা সবাইকে ঘটনাটা খুলে বলি। তো আমার দাদা শুনে বলে যে অনেকদিন তো বাড়িটা খালি পড়েছিল, তোমরা মাঝে মাঝে আসো, কে এসে থাকে না, তাই হয়তো খারাপ কিছু এখানে বাসা বেঁধেছে। কথা আছে না যে এক মাস না থাকলে কোনো বাড়িতে খারাপ কিছু বাসা বাঁধে, সেটা এখানে হয়েছে। তো তখন আমার দাদা এটাও বলে যে আমিও একদিন এরকম দেখেছি যে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেছিলাম এবং অজু করতে যাব, তখন দেখি ঘর থেকে বেরিয়ে কে যেন বাথরুমে ঢুকলো, এরকম সাদা শাড়ি পরা, চুলগুলো এলোমেলো, কিন্তু মুখটা আমি দেখতে পাইনি। কিন্তু আমার এক মুহূর্তের মধ্যে মনে পড়ে গেল বাসায় তো কেউ নাই, তাও আমি এগুলা এতটা পাতা দিইনি, কারণ আমাদের এখানে বাইরে থেকে কোনো লোক আসবে না যে ওয়াশরুমে যাবে। তো সেদিন সবাই যার যার মতো ব্যস্ত হয়ে পড়ল। ঘটনাটি ঘটে এবার আমার সাথে দুই দিন পরে। আমি শুয়ে আছি সেই ঘরেই, আমি স্বপ্ন দেখছি একজন মহিলা আমাদের জানলার কাছে এসেছে এবং আমাকে ডাকছে, দু হাত দিয়ে ডাকছে এরকম যে আসো আসো, কি করবে এত ঘুমায়, চলো বাইরে যাই, ঘুরে আসি নদীর পাড়ে। তা আমি স্বপ্নের মধ্যে মহিলাটাকে বলছি যে না আমি যাব না, আমার মা বাবা আমাকে খুঁজে না পেলে আমাকে অনেক বকা দিবে, আর এটা গ্রামের বাড়ি, আমি সবকিছু এত ভালো করে চিনি না। কিন্তু এই মহিলাটা আমাকে বলছে তোমার মা বাবা সব জানে, তুমি আমার সাথে আসো, তুমি বের হও, বের হলে সব তুমি চিনতে পারবে, আর এখানে সবাই তোমাকে চিনে। তো আমরা যাই, মানে এটা বলার পর আমি বেশ একটু অবাক হয়ে যাই যে মহিলাগুলো কি বলছে। তো তখন মহিলা আমাকে আবার রিকোয়েস্ট করে বলছে যে চলো আমরা যাই এখন, তোমার বাবা মা একটু পরে আসবে। সেখানে স্বপ্নের মধ্যে আমি তার সাথে কথা বলছিলাম। তারপরে আমি যখন মহিলাটির সাথে যাব না এবং এটা বারবার বলছিলাম, সে আমাকে জোর করতে থাকে এবং এটা জানলা দিয়ে হাত বাড়িয়ে এক পর্যায়ে আমার চুল ধরে টান দেয়। সে ব্যথা আমি সহ্য করতে পারি না এবং চিৎকার করি, আমি স্বপ্নে চিৎকার করি এবং আমি নাকি বাস্তবে চিৎকার করছে এবং আমার চিৎকার মানে কি বাড়িতে সবাই উঠে গেছে, সবাই আমাদের রুমে এসে পৌঁছায়। কারণ সেদিন রাতে এতটা খারাপ অভিজ্ঞতা হয়েছিল, তো আমি কোনোভাবেই মহিলাটার হাত ছড়াতে পারছিলাম না, স্বপ্নে যন্ত্র চিৎকার করছিলাম। তা আমার মা বাবা আমাকে খুব কষ্টে থেকে মানে কষ্ট করে ঘুম থেকে জাগিয়ে তোলে। আমি ঘুমতে করে নিজেকে সবার মাঝখানে দেখতে পাই। তারপর আমার মাথায় তখন আমি বেশ ব্যথা অনুভব করছিলাম। আমার আব্বু আমাকে শান্ত করায় আর পরা পানি খাইয়ে শুতে বলে। তো সেদিন রাতে সেভাবে আমার কেটে যায়। এরপর সকালে গ্রামের মসজিদ থেকে ইমামকে নিয়ে আসা হয় ফজরের পরপর। তো সে আসার পরে পুরা বাড়িটা বন্ধ করে দিয়ে যায় এবং দোয়া কালাম পড়ে এবং বলে যে আপনাদের বাসায় একটা কোরআন খতম দেওয়া দরকার, এটা কোরআন খতম দেন, কারণ আপনারা অনেকদিন পর বাড়িতে এসেছেন, প্রায় বেশ খানিক বছর পর, এখানে দেখা যায় বাড়ি খালি থাকলে খারাপ কিছু আসে। তো এটাই হয়তো আপনাদের এখানে এফেক্ট করেছে, আপনাদের ভয় দেখাচ্ছে, তো এটা নিয়ে এত যাচাই ঘাটাঘাটি করার দরকার নাই। যেটা হওয়ার হয়েছে আপনার ওয়াইফের উপর প্রথমে এফেক্ট করেছে, আপনার মেয়ের উপর এফেক্ট করেছে, তো এটা হয়তো তারা ভয় দেখাচ্ছে যাতে আপনি এখান থেকে চলে যান। তো যেটাই হোক, যেহেতু আপনার যদি কোনো প্রোগ্রামে আর যদি অ্যাটেন্ড না করেন, রিকোয়েস্ট করবো যে আপনার এখান থেকে আপাতত যেতে পারেন। তো দুদিন পর আমরা গ্রাম থেকে ঢাকায় চলে আসি, তারপর আমাদের সাথে আর কোনো সমস্যা হয়নি। কিন্তু আমরা ঢাকায় ফিরে আসার পর আমার বড় ফুপা ফুপি তারা গ্রামেই বাড়িতে ছিল। আমরা খানিকটা আসলে ভয়ের কারণে ঢাকায় এসে বলেছিলাম, যেহেতু হুজুরি কথাটা বলেছেন এবং মনুপীরের কথা বলছে যে অন্যভাবে নিও না, এটা তোমরা পরে আরেক সময় এসো যেহেতু এরকম সমস্যা হচ্ছে। আর যেহেতু তখন আমরা ছোট ছিলাম, মেয়ে মানুষ ছিলাম, সেক্ষেত্রে একটু ভয়ের বিষয়টা আরো বেশি ছিল আমার বাবা মার। যাই হোক, তো ফুপা ফুপি তারা তো গ্রামেই বাড়িতে ছিল, তাদের সাথে আরেক ভয়ানক ঘটনা ঘটে। যেটা ঘটে সেটা আসলে আমার পারিবারিক দিক দিয়ে বলতে আমাদেরকে মানা আছে দেখে আসলে সেটা শেয়ার করছি না। এরকম ঠিক সেম ঘটনা একটা ঘটে। তো তারপর থেকে আমরা যেটা করি যে আমার ফ্যামিলিতে যেটা ঘটে যে বিগত 4-5 মাসের মধ্যে আমাদের পরিবারের আমরা 3 জনকে হারিয়েছি। আমি আমার দাদা দাদি এবং বাবাকে হারাই, পরপর 3 জন ইন্তেকাল করেন ঠিক 4-5 মাসের মধ্যে। জানি না আসলে এটা কিসের থেকে হয়েছে, আল্লাহ হয়তো হায়াতে তাদের নিয়ে গিয়েছেন। তো প্যারানর্মাল বেশ কিছু ঘটনা তারপর আমাদের বাড়িতে পরে ঘটেছে। পরবর্তী আসলে খুব একটা বাড়িতে যা হতো না, কারণ বাড়ির হিসাবটা হচ্ছে যে সেখানে গেলে আমাদের পরবর্তীতে বেশ কিছু সমস্যা হয়েছে পারিবারিকভাবে, এবং এটা কেন বা আমাদের গেলে ওইখানে হয় সমস্যাটা সেটা শোনা বুঝতে পারিনি। কেউ কেউ বলে অনেকদিন পর আমরা আসতাম দেখে বাড়িতে সমস্যা হতো, কিন্তু না, আমরা পরে বছরের মধ্যে না, আমরা রেগুলারই যেতাম, কিন্তু আসলে টুকটাকি সমস্যাগুলো হতো। তো এটা ছিল আমার ঘটনা। তো শ্রোতা বন্ধুরা, আজকে ঘটনাগুলো শুনলেন, কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন, এবং বরাবর যেটা বলি যে আমাদেরকে ঘটনা পাঠিয়ে দিবেন bhautikgatha@gmail.com এই ঠিকানায়, কারণ আপনাদের ঘটনার উপর বেস করে কিন্তু আসলে আমাদের এপিসোডগুলো প্রচার করা হয়। আজ আমি সামির আনসারি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
মসজিদ লাগোয়া একটা পুকুর, এবং সেই পুকুর পারে শান বাঁধানো ঘাটে তখন বসেছিল দুজন ব্যক্তি। একজন হচ্ছে আলামিন, অপরজন হচ্ছেন একজন হাফেজ সাহেব। আলামিন এসছে হাফিজ সাহেবের সাথে কথা বলার জন্য। উদ্দেশ্য হচ্ছে আলামিন একটা চিল্লা পালন করবে। চিল্লা পালন করার ব্যাপারটা হাফিজ সাহেব তাকে বুঝিয়ে দেওয়ার সময় কিন্তু হাফিজ সাহেব বেশ কয়েকবার আলামিনকে মনে করে দিয়েছিল যে চিল্লা পালন করা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ, সব ধরনের মানুষ চিল্লায় সবসময় সফল হয় না, এবং চিল্লা বেশিরভাগ সময় খুবই কঠিন পালন করা, অত্যন্ত কঠোর নিয়মকানুন। এই কঠোর নিয়মকানুনের মধ্যেও বড় বড় বিপদ ছায়ার রূপে ঘুরতে থাকে। এই বিপদের সামনে যদি সে পড়ে, সেই সময় তার সাহস ধরে রাখা অত্যন্ত জরুরি। বিভিন্ন রকমের টেস্ট হয়, বিভিন্নভাবে তাদেরকে পরীক্ষা করা হয়। যারা চিল্লা পালন করতে শুরু করে, তাদের সামনে দেও আসে, দানব আসে, ডাইনি আসে, পিচাস আসে। এরপরে এমন একজন আসে যে সব কিছুকে গুড়িয়ে ফেলতে পারে। সে আসার পরে সে এমনও হয় যে চিল্লা করছে তাকে উপরে তুলে নিয়ে আশারও মারতে পারে। কিন্তু যে চিল্লা পালন করছে, কেউ এসে যদি তার গলায় ধরেও তাকে তখনও অটল থাকতে হবে, কেউ যদি তাকে তুলে আশারও মারে তাকে তখনও অটল থাকতে হবে, কারণ কেউ তাকে আছাড় মারতে আসবে না, তা তাকে অনুভব করানো হবে চোখে এবং কানে জাদু মেশানো শব্দ এবং দৃশ্য দিয়ে। হাফিজ সাহেব কিন্তু ভালো করে বুঝিয়ে দিল আলামিনকে যে আলামিন, তুমি যদি চিল্লাটা পালন করো এর কিন্তু এরকম এরকম ভয়ানক দিক সম্মুখিত আছে। আলামিন তারপরও সেই নিয়মকে নিজের মন মতো বুঝে নিল যাতে কোনো দিক দিয়ে ভুল না হয়, এবং শর্ত হচ্ছে এইটা যে সে কোনো ধরনের প্রাণীজ আমিষ খেতে পারবে না, সেই সাথে সে কোনোভাবে দুর্গন্ধযুক্ত কোনো সবজি সে খেতে পারবে না। মূল কথা হচ্ছে যে হয়তো তাকে বেশিরভাগ সময় না খেয়ে থাকতে হবে, আর যদি সে খাবার খায়ও তা হয়তো আধা সিদ্ধই হতে হবে, কারণ যখন কোনো ব্যক্তি চিল্লা পালন করে তার কাছ থেকে যদি কোনো ধরনের দুর্গন্ধ আসে তাহলে সেইখানে রুহানি পরিবেশ সৃষ্টিতে নাকি বাধা হতে পারে, এই কথা হাফেজ সাহেব তাকে বলছিলেন। আলামিন তবুও সেই চিল্লার নিয়মকরণ ভালোভাবে শিখে নিল, কারণ সে চিল্লা পালন করবেই। তো চিল্লা পালনের দিন শুরু হলো কবে? এমন এক চন্দ্র মাস, যে চন্দ্র মাসের প্রথম দিনটাই শুরু হবে বৃহস্পতিবারের রাত থেকে। কে বলল? হাফেজ সাহেব। এবং সেই দিন আর বেশি দিন দূরে বাকি নেই, দুই দিন পরেই বা তিন দিন পরেই সেই দিন। হাফেজ সাহেব তাকে বলে দিয়েছিল এমন এক জায়গা নির্বাচন করতে যেই জায়গাটায় কেউ তাকে এসে খুঁজবে না, কোনো মতেই নিজের বাড়ির ভেতরে সে চিল্লা করতে পারবে না। তাকে বাইরে এমন এক জায়গায় চিল্লা পালন করতে হবে যেই জায়গাটায় চিল্লা পালন করলে তার পরিবারের কেউ এসে তাকে কখনো বাধা তো দিতেই পারবে না, উপরন্তু পরিবারের লোকের মাধ্যম নিয়েও তাকে ডাকতে পারবে না বা তার চিল্লাকে ভঙ্গ করতে পারবে না। কিন্তু আলামিনের কাছে সেই উপায় ছিল না, সে তার মায়ের একমাত্র সন্তান। তখন তার পিতা কয়েকদিন আগেই নিহত হয়েছিল, আর এই চিল্লা এই সবকিছু একসাথে যোগসূত্র। কিভাবে? গ্রামে জমি জমা নিয়ে সব সময় দুর্ঘটনা ঘটে, গ্রামের মানুষ এখনো এক চিলতে জমি যেমন ছাড় দিতে রাজি না, ঠিক তেমনি অন্যের যতটুকু জমি আছে তার নিজের বাগিয়ে নিতে সে দ্বিধাবোধ করে না। আর তার রাস্তার জন্য সে এক চিলতে জমি তো ছাড়বেই না যা আইনে লেখা থাকা সত্ত্বেও। ঠিক তেমনি আইনে লেখা যেটা যে অন্যের জমি নিজের বলা যাবে না, সেটাও গ্রামের লোকেরা করে ফেলে, যার যত লাঠি হোক তার তত সত্যি। আলামিনের বাবার সাথে এরকম জমি নিয়ে পূর্ব শত্রুতা ছিল, এবং যার ফলশ্রুতিতে আলামিনের বাবার উপর এক রাতে হামলা হয়। কোনো সাক্ষী নেই, কোনো কিছু নেই, আলামিনের বাবার লাশ পাওয়া যায় গ্রামের রাস্তার মধ্যেই এক পাশেই পড়েছিল। সে তাকে মারধর করা হয়েছিল ভালোভাবে, এত বেশি মারধর করা হয়েছিল হয়তো তারা নিজেরও আন্দাজ করেনি আলামিনের বাবা মারা গেছে। নিজের বাবার লাশ যখন সে ওইভাবে দেখে, একটা ছেলে যে কি পরিমাণ অসহায় বোধ করে তা কেবল সে ছেলেই জানে। বাবারা বা মারা সন্তানের কাছে কি ধরনের ফিগার তা কেবল একজন সন্তানই বোঝে। হয়তো অন্য লোকের সেই জ্ঞান নেই, বা অন্য লোকের সেই জ্ঞান থাকা সত্ত্বেও তারা সেই জ্ঞান ব্যবহার করে না, কিন্তু আলামিনের কাছে তার পিতার জায়গাটা ছিল অনন্য, এত অনন্য যে সে তার বাবার এই অবস্থা কোনো মতে মেনে নিতে পারেনি। আলামিন এমন এক ছেলে যে কলেজে পড়াশোনা করে, বাবা মায়ের একমাত্র সন্তান, কোনো ঝামেলা ছিল না, কোনো কিছু ছিল না। হঠাৎ যাদের সাথে তাদের সমস্যা, এই সমস্যাটা হুট করেই তো হলো, একদম হুট করেই তাদের সন্ডামার্কা ছেলে এলো, এসে কি না কি করল, কাগজ ছোট নিয়ে ঝামেলা শুরু হলো। ব্যাস রাতারাতি দেখা যাচ্ছে যে জমিটা জোর জবরদস্তি করে দখল করে ফেলল। এদিকে স্বাভাবিকভাবে পিতামাতার একমাত্র সন্তান, পিতামাতা তাহলে সেই হিসেবে অত বেশি শক্তিশালীও নন। বিচার হলো, সবকিছু হলো, কিন্তু শেষ পর্যন্ত নিজের বাবার লাশ পাওয়া গেল মুখ থুবড়ে পড়া অবস্থায় গ্রামের রাস্তার এক পাশে। সে বাবার লাশ দাফন হয়ে গেছে আজকে কয়েকদিন। বাবার লাশ যখন সে দাফন করে গ্রামের মানুষজন তো কথাবার্তা বলে, কিছু কিছু খুনি তারা নিজেরা বিভিন্ন এলাকায় বা বিভিন্ন ছোট ছোট মহল্লার যে দোকানগুলো থাকে সেইখানে দাঁড়িয়ে নিজেদের এই ঘটনা ঘটানোর যে ব্যাপারটা সেটাকে ফলো করে ছড়াতে থাকে যে আমরা এইভাবে 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 করেছি, করুক কোনো কিছু পারলে আমাদের, মানে খুন করে অন্যায় করেও চ্যালেঞ্জ ছুড়ে মারত তারা। কিন্তু আবার যদি দেখা গেল যে এই যে গ্রামের এই ঘটনা, গ্রামবাসী যদি তাদেরকে জিজ্ঞেস করত তারা অস্বীকার করত, কিন্তু অন্যান্য মহল্লায় যে তারা এই কথাগুলো ছড়াতে লাগলো যাতে গ্রামবাসীকে একটা ইনডাইরেক্ট মেসেজ দেওয়া যায়। পুলিশ এলো, পুলিশ সুরতহাল করল। মৃত ব্যক্তি সুরতহাল হয়, তার লাশ কি কন্ডিশনে পাওয়া গিয়েছে, লাশের সাথে কি রয়েছে, কি পরনে ছিল, এই কথাগুলো আলামিনের কানে প্রত্যেকদিন ঘুরে ঘুরে আসতে থাকে। একটা টেপ রেকর্ডার যদি আপনার কানের সামনে কেউ ছেড়ে দেয়, সে টেপ রেকর্ডার থেকে টানা যেভাবে শব্দ বের হবে, সেভাবে টানা কে জানি বারবার বলেই যাচ্ছে এই লাশের পরনে এইটা ছিল, এই লাশের এই অবস্থা, এই লাশের এইখানে এটা ছিল, এই লাশের এখানে ওটা ছিল। সে লাশটা অন্য কারণ না, অন্য কারণ না, আলামিনের, তার পিতা। ছেলের ঝোঁকটা উঠেছিল হাফেজ সাহেবের কথার কারণে, কারণ গ্রামের মানুষজন মোটামুটি জানেন হাফেজ সাহেবের সাথে একজন বুজুর্গ জিনের যোগাযোগ আছে, এবং ওই যোগাযোগটা এরকম যে বুজুর্গ জিন তার কাছে আসেন, মাঝে মাঝে দুই চারটা কথা বলে দিয়ে চলে যান, এবং ওই দুই চারটা কথা হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো প্রশ্ন যদি থাকে বা সে যদি কোনো কিছু জানতে চায়, তার বেতনিকে সেই কথাগুলো আর কি হাফেজ সাহেব জিজ্ঞেস করে রাখতেন, এবং হাফেজ সাহেবের কাছে যখন সেই বুজুর্গ জিন আসতেন তিনি বলে দিতেন, এবং সেই কথাগুলো হাফেজ সাহেব যিনি প্রশ্ন করেছেন তাকে উত্তর হিসেবে শুনিয়ে দিতেন। এটাই ছিল হাফেজ সাহেবের কাজ, এর বেশি কোনো কিছু না, তিনি কখনোই ছাড়ফুকের মতো কাজ করেননি। কিন্তু আলামিনের সাথে তার একটা সম্পর্ক ছিল ভালো, এবং এরকম অন্যায় দেখলে ভেতরে ভেতরে মানুষ কষ্ট ঠিকই পায়, এবং ভেতরে ভেতরে চেষ্টা করে কিছু করতে, সামর্থ্য থাকুক বা না থাকুক তবুও মানুষ চেষ্টা করে। সেই চেষ্টা থেকে এই চিল্লার ব্যাপারটা সামনে এলো এভাবে। চিল্লায় বসার নিয়ম, সব কিছু একদম পরিষ্কার, কিন্তু জায়গা নেই, কারণ একমাত্র মাকে রেখে সে কোনো মতেই চলে যেতে পারবে না দূরে, তাও রাতের বেলা। এদিকে বাবা তো মারা গিয়েছে সদ্যই, এই অবস্থায় মাকে কি কর্মবর্তে রাখা সম্ভব? যদি এমন হয় যে মার উপরে হামলা হয়, এই ভয়ে আলামিন একটা রামদা কিনে সেই রামদার লুকিয়ে রাখে নিজেদের বিছানার নিচে। যদি ঘরে কোনো জানোয়ার পা দেওয়ার চেষ্টা করে, ওই রামদা দিয়ে সেই জানোয়ারের পা কেটে ফেলবে, এটাই ছিল তার মনের একমাত্র লক্ষ্য। কিন্তু সেই চিল্লার জায়গাটা ঠিক হলো কোথা? নিজের বসত ভিটটাতেই। এবং যখন হাফেজ সাহেবকে বলা হয়েছিল, হাফেজ সাহেব বলেছিল যে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ তার বুজুর্গ বলেছিল যে এমন জায়গায় করতে আমল বা এমন জায়গায় চিল্লা পালন করতে যেইখানে চিল্লা পালন করা অবস্থায় পরিবারের কেউ এসে তাকে কোনো মতেই ডাকতে পারবে না, কারণ চিল্লা পালন করার সময় বিভিন্নভাবে সে চিল্লা ভঙ্গ করার সমস্ত চেষ্টা করা হয়। কিন্তু আলামিনের পক্ষে সেটা সম্ভব না, এবং আলামিন যেহেতু সময় হয়ে এসেছিল, দুই দিন তিন দিন পরেই ছিল একেবারে সে পারফেক্ট দিন, যে দিন সন্ধ্যার চাঁদ উঠেই আরবি মাসের দিন গণনা শুরু হয়, একেবারে কৃষি দিবসের দিন। রাতেবেলা চিল্লায় বসেছে সে। এই চিল্লাটা কিন্তু এরকম নয় যে বিভিন্ন রকমের কাজ করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, নয়। এই চিল্লাটা হচ্ছে বিভিন্ন রকমের শব্দ মিশ্রিত একটা বাক্য, হয়তো কাউকে আহ্বান করা হচ্ছে, হয়তো বা কাউকে ডাকা হচ্ছে, হয়তো বা কারোর কাছ থেকে শক্তি চাওয়া হচ্ছে, আল্লাহই জানেন সেই শব্দগুলোর অর্থ কি, যা আলামিন মুখস্থ করে নিয়েছিল চিল্লায় পড়ার জন্য। চিল্লা শুরু করতে গেলে আলামিন কি করতে হতো কি, অনেক আগে খাবার খেয়ে নিতে হতো, কোনো মতে সে পেঁয়াজ রসুন খাবার খেতে পারবে না, পেঁয়াজ রসুন মিশ্রিত খাবার সে কোনো মতে খেতে পারবে না, এবং আমিষ জাতীয় খাবার তো তার জন্য একেবারে নিষিদ্ধ ছিল। তো এইসব কিছু করেই সব নিয়ম মেনে চিল্লা শুরু করলো সে প্রথম দিন, এবং স্বাভাবিকভাবেই চিল্লার প্রথম দিনে কোনো ঘটনা ঘটেনি, শুধুমাত্র একটি ঘটনা যা ব্যাখ্যা করাও যায় আবার নাও করা যায়, কিন্তু অত্যন্ত ছোট একটা ব্যাপার, তা হচ্ছে মোমবাতি জ্বালানো অবস্থায় মোমবাতিটা নিভে গিয়েছিল, এবং যখন মোমবাতি নিভে যায় তখন মোমবাতি তো আর দ্বিতীয়বার জ্বলার কোনো রকম রাস্তাই দেখে না, যদি না সেই ধোঁয়াটা, যে ধোঁয়াটা মোমবাতি থেকে বের হচ্ছে গাঢ় ধোঁয়াটা, সেই ধোয়ার উপরে যদি কোনোভাবে আবার নতুন করে আগুন দেওয়া যেতে পারে তাহলে সেই গ্যাসের ফিউমে সেই মোমে পুনরায় আগুন ধরতে পারে। কিন্তু চিল্লা চলাকালীন সময়ে একবার যখন মোমের আলোটা নিভে যাবে, সেখানে তো অন্য কোনো আলো নেই তা দেখার জন্য এবং অন্য কোনো সোর্সও নেই যে আগুনটার সাথে সাথে ধরিয়ে দিলেই ওই গ্যাস থেকে ট্রান্সফার হয়ে মোমবাতিটা জ্বলে উঠবে, এটা তো কোনো মতে সম্ভব না। কিন্তু ঘটনা ঘটেছিল কি, মোমবাতি নিভে যেয়ে জ্বলে গিয়েছিল, আবার নিভে গিয়েছিল এবং নিজে থেকে জ্বলে উঠেছিল। শুধুমাত্র এটাই, এটা ছিল প্রথম রাতের কথা। পরবর্তী রাতে চিল্লা শুরু করার 2-3 মিনিটের মাথাতেই ব্যাঙের ডাক, মানে ব্যাং ডাকছে ঘরের ভেতরেই, মানে কোন দিক থেকে ডাকছে তা বোঝা খুব কঠিন। কখনো মনে হচ্ছে ডান দিকে একদম কাছাকাছি, কখনো মনে হচ্ছে পিঠের দিক থেকে, কখনো মনে হচ্ছে একেবারে সামনের দিক থেকে, আবার কখনো মনে হচ্ছে দরজার দিকে। এখানে এই চিল্লার বিশেষত্ব ছিল এটাই যে চিল্লাটা মধ্যবর্তী স্থানে করতে হবে। চিল্লাটার নিয়ম, মূল নিয়ম ছিল মূলত খোলা জায়গার জন্য, তো খোলা জায়গা যেহেতু নেই, দেয়ালের একদিকে পিঠ রেখে তখন আর চিল্লা করা যায় না, তখন সে চিল্লাটা করতে হয় মাঝখানে বসে থেকে। তো সে যখন মাঝখানে বসেছিল এবং যখন এইভাবে ব্যাঙের ডাক বারবার আসছিল, এবার কিন্তু সে বুঝতে পারল যে তার চিল্লা কাজ করতে শুরু করেছে। কারণ ব্যাঙ এইভাবে ডাকার কথা না, ব্যাঙ তাদের ঘরে ঢুকবেই না, ঢুকবেই না, আর ঢুকলেও তা এইভাবে কেন ডাকবে? কখনো ডাকছে ডান দিকে, কখনো ডাকছে বাম দিক থেকে, এই ডাকাডাকি চলছে তো চলছে, চলছে তো চলছে। পুরোপুরি চিল্লাটা সেদিন শেষ করলো। সেদিন সে যখন চিল্লাটা শেষ করল, সে উঠে দাঁড়ায় এবং দরজা খোলে। দরজা খোলা মাত্রই সে নিজের চোখে দেখতে পায় অজস্র ব্যাঙ তার দরজার সামনে তখন দাঁড়ানো, মানে এরা একসাথে শুধুমাত্র অপেক্ষা রয়েছে, হুকুম পেলেই একসাথে এরা ডাকতে শুরু করে দিবে। আর এদের ডাক সেই রাতের বেলা শুধুমাত্র আলামিনের বাড়িতে নয়, আশপাশে সবাইকে জাগিয়ে তুলবে সেদিন রাতের বেলা। এই অজস্র ব্যাঙের শব্দ সে শুনতে পেয়ে এক মুহূর্তের জন্য ভাবল, মায়ের আবার কোনো সমস্যা হলে, অথবা মা যদি শব্দ পায়। আনমনে অজান্তেই যখন সে দরজাটা খুলে ফেলে, সে দরজা খুলে ফেলা পরে দেখতে পায় বাইরে আরো ব্যাঙ, অজস্র ব্যাঙ। তারা তাদের ডাক, তাদের সে বিশ্রী ডাক, শুধুমাত্র সেই ডাক, চারপাশে ব্যাঙের ডাক এত প্রবল, সেই ব্যাঙের ডাকে সে অস্থির হয়ে ওঠে। রীতিমতো অস্থির হয়ে উঠে সে তার মাকে ডাকার জন্য যায়, সে তার মায়ের ঘরের দিকে গোতে পারছে না, তার পায়ের নিচে ব্যাঙ পড়ছে, সে যেখানে পাড়া দেয় সেইখানেই ব্যাঙ। এই অবস্থায় সে চিৎকার করতে করতে তার মায়ের দিকে এগিয়ে যায়। তার মা যে ঘরে থাকার কথা সেই ঘরে ডেকে সে দেখতে পায় যে তার মার ঘর ফাঁকা। তার মা যে ঘরে থাকতেন, তার পিতা যে ঘরে থাকতেন, সেই ঘর ফাঁকা, বিছানার উপরে অজস্র ব্যাঙ মানুষের আকার নিয়ে শুয়ে আছে। দেখলে হবে, এমন মনে হবে যে মানুষের আকার। বাইরে গোলমাল শুনতে পায় সে, বাইরে সে চিৎকার চেঁচামেচি গোলমাল শুনতে পায়, কিন্তু সেই সাথে এক মেয়েলি হাসি, এক মেয়েলি অট্ট হাসি। হাসিটা যেন ওয়ালগুলো বেয়ে 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 চলে গেল। সে বাইরে দৌড় দিয়ে গেল। বাইরে দৌড় দিয়ে সে দেখতে পেল যে একজন ব্যক্তি নিচে পড়ে আছে, 3 জন ব্যক্তি তাকে খুব মারধর করছে। সে ভালো করে লক্ষ্য করলো যে তার বাবা, তার বাবাকে 3 জন মানুষ বেধড়ক মারছে। এদের মধ্যে থেকে একজন তো তার নিজের আঙ্গুল তার বাবার চোখের ভেতর ঢুকিয়ে তার বাবার চোখ টেনে বের করার চেষ্টা করছে। তো সেই চাপে যখন চোখ চ্যাপটা হয়ে গিয়েছিল, সেই চ্যাপটা হয়ে যাওয়ার চোখের এক অংশ পর্যন্ত সে দেখতে পায়, বাকি 2 জন তার বাবাকে সমানে কুপিয়ে যাচ্ছে। যেইখানে কুপ দিচ্ছে সেইখানে মাংসটা কেটে ফাঁক হয়ে যাচ্ছে এবং সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটে পড়ছে। তার বাবা, যাকে দেখতে অত্যন্ত সুন্দর লাগতো, তার রূপ, তার শরীরে বীভৎস অবস্থা মুহূর্তের মধ্যে তার চোখের সামনে ফুটে উঠতে লাগলো। 2 জন লোক মিলে কোপাচ্ছে তাকে, আরেকজন তার চোখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে, মুখের ভিতরে আঙ্গুল, মুখের ভিতরে হাত ঢুকিয়ে জিভ টান দিয়ে টেনে ফেলার চেষ্টা করছে। চারপাশে অজস্র ব্যাঙ, অজস্র ব্যাঙ চারপাশে। আর তার মা
তার পাশে এসে দাঁড়িয়ে চিৎকার করে কান্না করে তার দিকে তাকায় তাকিয়ে আছে এবং কি জানে বলার চেষ্টা করছে। তার হুশ ফিরে সে নিজেকে খুঁজে পায় তার মা তার মাথায় পানি দিচ্ছে। তার মা অজ্ঞান হয়ে যাওয়া ছেলেকে টেনে হিঁচড়ে নিয়ে মাথায় পানি দিচ্ছিল। আলামিন অজ্ঞান হয়ে গিয়েছিল। আলামিনের মা শব্দ শুনতে পায় ধপাস করে কোনো কিছু পড়ার, তিনি অতি স্বাভাবিকভাবে বের হন এবং বের হয়ে দেখতে পান যে ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে। আলামিন কাউকে কিছু বলেনি। মা এতবার জিজ্ঞেস করলো কি ঘটনা, মাকে কোনো কিছু বলেনি। ধরে দিল মাকে বুঝিয়ে দিল যে আমি হয়তো ঘুমের ভিতরে হাঁটছিলাম। চিল্লা কিন্তু প্রকট হচ্ছে ধীরে 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 ধীরে। এবার সে যখন চিল্লায় বসা এক এক দিন যায় ব্যাংকগুলো তার আরো কাছে আসে। এবার ব্যাংয়ের বদলে ধীরে ধীরে দেখা দিতে লাগলো বেজি। বেজিগুলো তার কাছে আসে, না কুচু করে সবকিছু শোকার চেষ্টা করে, তার শরীরকে শুকে, তার শরীরের উপরে উঠে, তার কাঁধের উপরে উঠে, গলার ভেতর দিয়ে ভেতরে ঢুকে যায়। তবুও সে শক্ত। হেঁটে হেঁটে রুমের ভেতরে ঢুকে কিছু সময়ের জন্য বসে, তারপরে সেখান থেকে চলে যায়। চিল্লা চলে যাচ্ছে, চিল্লা যেইভাবে চলার কথা চিল্লা সেইভাবেই চলছে। একদিন চিল্লা চলতে থাকা অবস্থাতে সে একটা মেয়েলি হাসির শব্দ শুনতে পায়। মেয়েলি হাসির শব্দ, ওই মেয়েলি হাসির শব্দটা সে যখন শুনতে পায় সে তাকায়। চিল্লা সে চালিয়ে যাচ্ছে, তখন মানে চিল্লা থামানো ছিল না, চিল্লা চলে যাচ্ছিল। ওই ঘরের ভেতরে আলো ছায়ের ভেতরে একটা অবয়ব দেখা গেল যা চুল উঠছে, তখন একটা নারীর অবয়ব। সে হাসল, একটু ভয়ঙ্কর হাসি নয়, তার ছেলে হাসি। এবং সে বলতে লাগলো, এইভাবে কয়দিন তুই চালাবি, কয়দিন তুই চালাবি। তো চিল্লা, আজকে ভঙ্গ না হয় কাল হবে, কাল ভঙ্গ না হলে পরশু হবে, পরশু ভঙ্গ না হয় তো পরের দিন ভঙ্গ হবে। তুই চিল্লা জ্বালাতে পারবি না, তোর কপালে চিল্লার কোনো ফল লেখা নেই, বরং তুই নিজের বিপদ ডেকে আনছিস। তোকে আমি এখনো বলছি, তুই চিল্লা বন্ধ করে দে, তুই চিল্লা বন্ধ করে দে, আমি এখান থেকে চলে যাব। তুই আমাকে বহু দূর থেকে টেনে আনছিস, তুই যা চাস তোকে আমি তা দিতে পারবো না, আমার সে শক্তিও নেই। আমি সাধারণ পিচাসিনি, আমি তুই যা চাস তা পারবো না করতে, সে শক্তি আমার নেই। তুই যে চিল্লা করছিস এর সাথে আমাকে আটকে ফেলেছিস, আর আমি এখন এসছি। যত তোর চিল্লার সময় বাড়বে তত বেশি তুই আরো আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর লোকদেরকে আটকে ফেলবি। আমি তো তাও তোকে ভালোভাবে বললাম, তারা তোকে ভালোভাবে বলবে না, তারা তোকে জানে মেরে ফেলার জন্য যেই কোনো চেষ্টা করবে। তোকে আমি বুঝিয়ে দিচ্ছি মানব সন্তান, তুই এই কাজ করিস না, ফিরে যা তোর নিজের জীবনে, তুই যা চাস তা এমনিতেও হবে না, কখনই হবে না। এরপরে সে তার রুদ্র হাসি মানে ভয়ঙ্কর পিচাসিনী হাসি হাসতে হাসতে তার শরীরে গায়ের লোমগুলো দাঁড় করিয়ে দেওয়ার মতো ভয়ঙ্কর গলায় তাকে চিল্লা থামানোর জন্য বলছিল, যাই তুই চিল্লা থামা। সেই ভয়ে আলামিন কেঁপে উঠলেও সে চিল্লা থামায়নি, সে চিল্লা চালিয়ে গিয়েছিল তখনও। সে পিছে সেনে সেদিন রাতে চলে গিয়েছিল, কিভাবে গিয়েছিল তা তার মনে নেই, কিন্তু একটা সময় সে অনুভব করতে লাগলো যে তার মা অসুস্থ হয়ে পড়ছে, বিশেষ করে ঠিক তখনই যখন তার চিল্লা শুরু হয়। তার মার যে কষ্টটা সেটা সারাদিন থাকে না, কিন্তু যখনই চিল্লাটা শুরু হয় ঠিক সেই সময় তার মায়ের একটা অশান্তি বেড়ে ওঠে, এটা সে লক্ষ্য করে। কিন্তু তারপরও সে তার চিল্লা চালিয়ে যাচ্ছিল। তার চিল্লা চালিয়ে যাওয়াটা অত্যন্ত জরুরি, তাকে প্রতিশোধ নিতে হবে তো, পিতার হত্যার প্রতিশোধ। চিল্লার আর বেশি দিন বাকি নেই। সেদিন যখন চিল্লা করছিল রাতের বেলা, সে একজন পুরুষের কণ্ঠ শুনতে পায়। সে অদ্ভুত গলায় কোনো মন্ত্র বলছিল, মন্ত্র, রীতিমতো মন্ত্র। এবং অদ্ভুত গলায় যখন সে সেই মন্ত্র শুনছে, সেই মন্ত্র শোনার পরে তার নিজের মনে হলো যে সেই নিজেই সেই মন্ত্রের প্রকোপে হোক, প্রভাবে হোক, বা শক্তিতে হোক বা বলে হোক, সে নিজেই হিপনোটাইজ হয়ে যাচ্ছে। সে নিজেই কিভাবে যেন সেই মন্ত্রের শক্তিতে দুলছিল, রীতিমতো সে দুলছিল। সে নিজের চোখে দেখতে পায় যারা তার পিতাকে মারধর করেছিল, তারা তিনজন একটা জায়গায় বসা তারা তাস খেলছে, এবং সেই জায়গাটা হচ্ছে একটা রাস্তার পাশ। যখন তারা বসে বসে তাস খেলছে, তারা তাদের মতো করে তাস খেলে যাচ্ছে, আচমকা একটা গাড়ি তাদের উপর দিয়ে উঠে দিল। কেউ আচমকা একটা গাড়ি, শুধু চাকা দেখা যায়। সে তিনজন সেই চাকার নিচে পিষ্ট হল। এরপর সে শুধু শুনতে পেল একটি কথা, আগামীকাল তুই চিল্লায় যদি বসিস, তাহলে এরপরে তোর মায়ের পালা, চিল্লায় এরপরে বসিস না। তো কথা, চিল্লাতে যেরকম হুমকি থামকি দেওয়া, সেরকম তো হুমকি থামকি পরিবর্তন রাখি। সে সকাল গেল, দুপুর গেল, বিকাল গেল, সে প্রস্তুতি নিচ্ছে চিল্লা শুরু করতে হবে, সেই প্রস্তুতি সে নিচ্ছে আগে থেকেই। এমন অবস্থায় একেবারে বিকালের দিকে খবর এলো। খবর তো অনেক আগে সে গ্রামে চলে এসেছিল, কিন্তু ওই ঘটনার পর থেকে গ্রামবাসীর সাথেও, মানে এলাকাবাসীর সাথেও তাদের মিলমিশা বন্ধ হয়ে গিয়েছিল, এই জন্য তারা জানতে পারেনি। ওই রাতেই মূল তিনজন হোতা একটা গাড়ি দুর্ঘটনায় মারা যায়। জাস্ট একটা গাড়ি দুর্ঘটনায় ওই তিন হোতাই মারা যায়, যারা তার বাবার হত্যার মূল নায়ক, মূল শয়তান। যখন এই খবরটা আসে বিশ্বাস করতে একটু কষ্ট হবে, কিন্তু ঘটনা ঘটেছে কিন্তু রাতের বেলা, এখন বিকেল বেলা জানাজার সময়। মানে তারা এলাকাবাসীর সাথে এতটাই ডিটাচ হয়ে গিয়েছিল, কারণ সেই ঘটনায় কিন্তু এলাকাবাসীর কাছ থেকে তারা কোন রকম সাহায্য পায়নি। তাই এলাকাবাসীকে একরকমের তারা নিজেরাই অ্যাভয়েড করে চলত। এই ঘটনা কোনো মতেই আলামিন বিশ্বাস করতে পারেনি। আলামিন এই ঘটনা এরকম ঘটতে পারে বা এমন হতে পারে, এটা সে কখনোই বিশ্বাস করেনি। কিন্তু এটা ঠিক, ওই দিন রাতের পরে সে আর চিল্লা করেনি, আসলেই করেনি। তার মন বলছিল যে না, না করাই ভালো, কারণ সে যা দেখেছে আলামত তো তার সাথে মিলেছে, তাই না? আলামত তো একই, ওই একই আলামত। তো এই ছিল ঘটনা, চিল্লাটা আর হয়নি, চিল্লার পরবর্তীতে আর কন্টিনিউ হয়নি। এবং এপিসোড শেষ করার আগে আমি আপনাদেরকে জানাতে চাই, এই যে আজকের পর্বে যখন আমরা ফাঁসুরে ডাকাত ঘটনাটি শেষ পর্বটা আমরা প্রচার করি, তখনই কিন্তু আমি বলেছিলাম যে আজকের পর্বে শেষ ঘটনাটা কিন্তু এই অ্যানোনিমাস পার্টিসিপেন্টের পাঠানো ঘটনা। তো তার এই ঘটনাটা আপনারা শুনলেন, আমি আপনাদেরকে শোনালাম। সে লিখেছে যেভাবে, ওইভাবে আমার পক্ষে পড়ে শোনানো খুব কঠিন, এবং সে নিজে বলেছিল সে কিছু অডিও ক্লিপ ব্যবহার করে এবং কিছু লিখিত নোট। তো এই সব কিছু মিলিয়ে আমার জন্য একটু কষ্ট হলেও আমার মূল কাজ তো আপনাদেরকে ঘটনা শোনানো। তাই তার অডিওগুলো ভালোভাবে শুনে তার নোটগুলোকে নিজের চোখের সামনে রেখে আমি সাহায্য নিয়ে আমি আপনাদেরকে পুরো ঘটনাটি আপনাদেরকে শোনালাম। তো ফাঁসুরে ডাকা তো শেষ, এবং এই চিল্লা ঘটনাটি আজকে এখানেই শেষ। আমি জাহিদ, কিন্তু আমার নাম ওয়াহিদ। আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, সকল মডারেটরের পক্ষ থেকে আমি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।